Korean Furitas.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনারা হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 162তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, দূরে কাছে দেশে বিদেশে অনেকেই আমাদের এই এপিসোডের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। যারাই যুক্ত হয়ে যাবেন তাদেরকে অনুরোধ করব, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে সত্যিকার ভয়ের আনন্দ পেতে পারে। প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আপনাদের পাঠানো হাড় হিম করা 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমাদের ঘটনাগুলোর মধ্যে আমরা কিছু মেসেজ রাখার চেষ্টা করি যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। চলুন আজকের এই এপিসোডের প্রথম ঘটনা শুনে আসি, দেখি আমাদের প্রথম ঘটনাটি কার। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি মূলত আমরা পেয়েছি শেখ মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে। ওনার বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর ইউনিয়নে। উনি বর্তমানে ঢাকাতেই থাকেন, বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা উনি চাকরি করছেন। চলুন ঘটনার ভেতরে ঢুকে যাই। এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন, তার নাম হচ্ছে মেঘ, পুরো নাম রাহুল ইসলাম মেঘ। ওনার বাসা যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন, একজন রেমিটেন্স যোদ্ধা ভাই হিসাবে জীবনযাপন করছেন। মালয়েশিয়াতে 9 বছর উনি অবস্থান করছেন। এই 9 বছরের মধ্যে বহু দেশের বহু মানুষের সাথে পরিচয় হয়েছে, আর বাংলাদেশের এক ভাই যার নাম হচ্ছে মাসুদ, যাকে উনি চাচা বলে সম্বোধন করেন। আর এই মাসুদ চাচার বাড়ি এই যে শ্রীকোনা গ্রাম, এই গ্রামের পরের গ্রামেই। মাসুদ চাচা অন্যান্য ব্যক্তিদের মতো না, উনি বেশ ভার বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি, বয়সও মোটামুটি হয়েছে, মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। উনি বেশ গাম্ভীর্যতা পছন্দ করেন, কথা কম বলেন। উনি এর আগেও একবার মালয়েশিয়াতে এসেছিলেন, এর কিছুদিন পর নাকি আবার চলে যান। 2022 সালের শেষের দিকে আবার মালয়েশিয়াতে এসেছেন। আসলে সাধারণত যারা বিদেশে যায় মোটামুটি বেশ ইয়াং বয়সে সবাই যাওয়ার চেষ্টা করে, কারণ বিদেশের কাজগুলো বেশ কঠিন হয়, সেখানে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এই জন্য খুব বেশি বয়স হয়ে গেলে বা মধ্যবয়স্ক হয়ে গেলে মানুষ কেউ বিদেশ যেতে চায় না। তবে মাসুদ চাচার বিষয়টা ভিন্ন। মাসুদ চাচা গাম্ভীর্যতা পছন্দ করলেও হাসি ঠাট্টা মাঝে মাঝে উনি করেন, কেউ আবার তাকে আঙ্কেল, কেউ আবার দাদাও বলে, মজা করেই বলে আর কি। তো মাসুদ চাচাকে এই মেঘ ভাই উনিও চাচা বলে সম্বোধন করতেন। আর মাসুদ চাচার পাশে কেউ নাকি রাতে ঘুমাতে চাইত না, যারাই এক রাত ঘুমিয়েছে পরের দিন তার পাশে কেউ ঘুমাতে চাইত না। দুটো দুটো করে রুম থাকে, তো এক রুমে দুজন করে থাকার ব্যবস্থা থাকে। তো মাসুদ চাচা রাতের বেলা নাকি কার সাথে ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলে, কথাগুলো সঠিকভাবে বোঝা না গেলেও মাসুদ চাচা কাকে যেন কিছু বলতেন, বলতেন যে কি চাস, সবই তো নিয়েছিস, তোরা আমার থেকে চলে যা, দয়া করে মাফ কর আমাকে। এভাবেই উনি রাত পার করতেন। আর পাশে যিনি ঘুমাতেন আর একটা বেডে, এই সমস্ত কথা শুনে সেও ভয় পেত, যার কারণে মাসুদ চাচাকে কেউ আসলে তার রুমে নিতে বা ওনার সাথে ওনার ওই রুমে অন্য বেডে ঘুমাতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করত না। এই যে মেঘ ভাই, ওনার যে বস, ওই বসের আন্ডারে 7 জনের মতো ওনারা কাজ করেন। তো দুজন আলাদা আলাদা করে রুমে রাখা হতো, তো তো মেঘ ভাইয়ের পাশে যে লোক ঘুমাতেন উনি আবার 4 মাসের ছুটিতে দেশে গিয়েছেন, এখন উনি রুমে একা, মানে মেঘ ভাই রুমে একা। তখন এই মেঘ ভাই মাসুদ চাচাকে বললেন যে চাচা আপনি আসেন, আমি তো একা একাই থাকি, একা একা ভালো লাগে না, কথা বলতে পারি না কারোর সাথে, ভয়ও লাগে মাঝে মাঝে, আপনি আসেন। তো মাসুদ চাচা কিছুটা অবাক হলেন এবং বললেন, না বাবা থাক, তুমি থাকো তো একা একাই থাকো, ওইটাই ভালো, আমি থাকলে তোমার অসুবিধা হবে, ভয় পাবা, অনেকেই তো আমার সাথে থাকতে চায় না, এটা তুমি দেখছো, কি দরকার, থাকো বাবা তুমি একাই থাকো। তখন আবার মেঘ ভাই বলে, না চাচা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আসেন তো আপনি। তারপরে মাসুদ চাচা আসেন, এই যে মেঘ ভাই উনি লক্ষ্য করেন চাচা প্রতিদিন রাত দুটো থেকে আড়াইটার ভেতরে উনি বাইরে চলে যান, আবার ফিরে আসেন সাড়ে তিনটা বা তিনটা এরকম মধ্যবর্তী একটা সময় আর কি। প্রথম দিকে মেঘ ভাই ভেবেছিলেন যে মাসুদ চাচা বোধ হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছেন, কারণ ওনাদের ওয়াশরুমটা রুমের বাইরে। কিন্তু একটা মানুষ প্রতিদিনই একই সময় কি বাইরে যাবে? নিশ্চয়ই না। এই বিষয়টা মেঘ ভাই অ্যানালাইসিস করার চেষ্টা করলেন, শুরুর দিকে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে বিষয়টা নিয়ে উনি ভাবনা চিন্তা করতে থাকেন যে আসলে ব্যাপারটা কি, কোথায় যায়। যাই হোক, ইতিমধ্যে এমন একটা রাত আসে যে পরের দিন ওনাদের কারো কোনো কাজ ছিল না। ওই রাত্রে মেঘ ভাই খুব একটা ঘুমান নাই, ওই রাত্রে সারা রাত এই আপনাদের হরবালের ঘটনাগুলো শুনছিলেন, মানে এরকম চিন্তা করছেন যে সারা রাত ধরে আপনাদের হরবালের ঘটনাগুলো শুনবেন। মাঝে মাঝে উনি এইভাবে শোনেন, বিশেষ করে পরের দিন যদি কাজ না থাকে। ভুতুরা জঙ্গলের একটি ঘটনা আমরা এর আগে শেয়ার করেছিলাম, সেই জঙ্গলের ঘটনা উনি শুনছিলেন এক একা বাইরে বসে। তো বলা ভালো যে ওনাদের কর্মস্থল শহর থেকে একটু জঙ্গলের ভেতরে, পাশে একটা উঁচু পাহাড়, তার নিচে একটি নালার মতো জায়গা রয়েছে, মানে ঝর্ণার পানি বয়ে যাওয়ার মতো একটা ক্যানাল আছে আর কি। তার ঠিক পাশেই এই মেঘ ভাই আর মাসুদ চাচা এই দুইজনের থাকার একটা ছোট্ট রুম আছে। তো যাই হোক, চারদিকে শুনশান নিরবতা, ভুতুরে জঙ্গলের ঘটনা শোনার পরে মেঘ ভাই একটু ভয় লাগা শুরু করে, চিন্তা করেন যে রুমে চলে যাবেন। হঠাৎ তখনই ওনার কানে গুনগুন করে কথা বলার মতো একটা আওয়াজ ভেসে আসে। মেঘ ভাই তো কিছুটা থতমত খেয়ে যান, ঘটনা কি, কথার উৎসটা কোথা থেকে আসছে, শব্দ কোথা থেকে ভেসে আসছে। এইটা অ্যানালাইসিস করে যখন এদিক ওদিক তাকাতাকি করছেন, একটা জায়গায় গিয়ে ওনার চোখ আটকে যায়, ভয়ঙ্কর একটা জিনিস দেখেন। এই যে মাসুদ চাচা বেশ কিছুটা দূরে কার সাথে যেন কথা বলছে, রাত তখন তিনটার মতো হবে। ঝর্ণার পানিতে চাঁদের আলোয় মাসুদ চাচার মুখটা পুরোপুরি বোঝা না গেলেও অনুমান করে বোঝা যাচ্ছে যেটা মাসুদ চাচাই হবে। কিন্তু চাচা এত রাতে এখানে কার সাথে কথা বলতে বসছেন, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, বিষয়টা কৌতূহলের উদ্রেক করে, আরো ভালো করে দেখার আগ্রহ জাগে মেঘ ভাইয়ের ভিতরে। ততক্ষণে মেঘ ভাই মোবাইলের আলোটা নিভিয়ে দিয়েছেন, আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যখন গিয়েছেন দূর থেকেই ভয়ঙ্কর একটা দৃশ্য উনি দেখেছেন যা ওনার কল্পনাতেও ছিল না। উনি দেখেন যে একটা বড় সাপ তার পুরো শরীর চিক 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 করছে, দেখা যাচ্ছে সাপটার কপালের দিকে একটা আলোর মতো উজ্জ্বল কিছু জল জল করছে আর কি। অনেক সময় সাপের মুভিগুলোতে এরকম দেখা যায় যে সাপের কপাল থেকে একটা আলোর আবির্ভাব হচ্ছে, ঠিক তেমন সাপটি মাসুদ চাচার সাথে কথা বলছে, আর কথা বলার সময় সাপের মতো ফসফস আওয়াজও বের হচ্ছে। তবে এটা যে খুব আক্রমণাত্মক কথাবার্তা ওরকমটা মনে হচ্ছে না, মনে হচ্ছে সাবলীল ভাবেই কথা হচ্ছে। মাসুদ চাচা সাবলীল ভাবে কথা বলছেন, আর সাপটাও সাবলীল ভাবে কথা বলছে। এটা দেখার পর মেঘ ভাই তো প্রচন্ড ভয় পেয়েছেন, উনি বিষয়টা লোড আর নিতে না পেরে তাড়াতাড়ি ওখান থেকে দ্রুত হেঁটে ওনার রুমে চলে যান। আর উনি ভাবছেন যে এটা আমি কি দেখলাম, মাসুদ চাচা সাপের সাথে কথা বলছে, সাপ কথা বলতে পারে, সাপ কি বলছে। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই চাচা রুমে চলে আসেন, চাচার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। তখন মেঘ ভাই ভাবছেন যে জিজ্ঞেস করবো কি করবো না, বিষয়টা চাচাকে জিজ্ঞেস করলে চাচা কি বলবেন, পরে আবার যদি কোনো সমস্যা হয়, কিন্তু এরকম কৌতূহলকে চেপে রাখা যায়, বিষয়টা তো জানতেই হবে। প্রথমে মাসুদ চাচাকে মেঘ ভাই বলেন যে চাচা কোথায় গিয়েছিলেন, চাচা বলেন কই কোথাও না, তো এই গেছিলাম বাইরে আর কি, কাল তো কাজ নাই, ঘুম আসতেছিল, একটু হাওয়া বাতাস খাই খেটে গেলাম। তখন মেঘ ভাই বলছে সত্যি বলেন তো চাচা কি হয়েছে আপনার সাথে, আপনি ঘুমের ঘরে আসলে কার সাথে কথা বলেন, আর একটু আগে কার সাথে কথা বললেন, সাপের মতো কিছু একটা দেখলাম মনে হইল। তখন চাচা কিছুটা চিন্তিত স্বরে বললেন ও দেখে ফেলেছিস তুই তাহলে, আচ্ছা দেখেই যখন ফেলছিস তাহলে শোন তোকে বলতে পারি, তুই অন্যদের মতো না, অন্যরা তো সবাই ভয়ে আমার পাশে ঘুমায় না, তুই আমাকে ডেকে নিয়ে আসছিস, আবার তুই দেখেও ফেলছিস যেহেতু, তাহলে তোকে বলা যায়, বিষয়টা যে কাউকে বলা যাবে না এমন না, তবে তোরে বলি। তখন মাসুদ চাচা বলা শুরু করেন, মাসুদ চাচা 90-এর দশকের শুরুর দিকে SSC পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছেন, স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলেন, 100 ছাত্রছাত্রীদের মধ্যে এক নম্বর বলা চলে। কলেজে প্রথম দিন থেকেই একটা মেয়ে কোনার ভালো লাগতে শুরু করে। এই মেয়েটা আবার বেশ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা, আবার একগুয়ে স্বভাবেরই, কারোর সাথে মিশতো না, কথা কম বলতো, সবার থেকে একটু আলাদা। বহুদিন ধরে ওই মেয়েটার পেছনে ঘুরতে 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 একটা পর্যায়ে ওই মেয়েটাকে রাজি করে ফেলছেন ভালোবাসার প্রস্তাবে আর কি। এদিকে এই যে মাসুদ চাচার বাবা, উনি কিন্তু ওই সময় গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, এক কথার মানুষ, কথা যদি একটা বলতেন ওইটাই শেষ কথা, মরে গেলে ওই কথা উনি পরিবর্তন করবেন না। যখনই মাসুদ চাচা তার বাবাকে মেয়েটির কথা বলেছেন, উনি সাফ না করে দেন। এদিকে মাসুদ চাচাও বাবার মতো হয়েছেন, নাসর বান্দা, এক কথার মানুষ, ওই মেয়েকে বলছেন তোমাকে বিয়ে করবো তো ওই মেয়েকেই বিয়ে করবে, অন্য কোথাও বিয়ে করবে না। তার বাবা যেখানেই যাকেই কথা দিক না কেন, আর তাছাড়া উনি তো সদ্য কলেজে ভর্তি হয়েছেন, এসএসসি পাস করে, এই জন্যই মূলত ওনার বাবা এই বিয়েতে রাজিও ছিল না। মাসুদ চাচা উনি তো খুবই ডিটারমাইন্ড, মানে সংকল্পবদ্ধ হয়েছেন যে ওই মেয়েকে বিয়ে করবেন। তো এভাবেই পরিবারের সাথে টানাপোড়েনের মধ্য দিয়ে বেশ কিছু বছর চলে যায়, প্রায় 5 বছর চলে যায়। গোপনে পারিবারিক সম্মতি উপেক্ষা করে বিয়ে করে ফেলছেন ওই মেয়েকে। এখন যখন বিষয়টা জানাজানি হয়েছে, কোনোভাবেই তো মাসুদ চাচার বাবা বিষয়টা মেনে নেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, বাবার দোয়া নিতে আসছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন যে না তোর জায়গা নেই, বেরিয়ে যা। এদিকে টেনশনে পড়ে যান, কোথায় যাবেন কি করবেন। গ্রামের বাড়িতে, বিশেষ করে যে এই মাসুদ চাচার গ্রামের বাড়িতে একটা জমি আছে, জমিটা মাসুদ চাচার বাবাই কিনেছিলেন বহু আগে এক হিন্দু পরিবারের কাছ থেকে। কোন এক অজানা কারণে ওনারা জমিটা বিক্রি করে ভারতে চলে গিয়েছিলেন, সেখানে ওনারা ভালোই ছিলেন, হঠাৎ করে কি যে হলো ওনারা চলে গেলেন, একদম সস্তা দামেই চলে, মানে বিক্রি করে দিয়ে চলে গেলেন আর কি, যেটা দাম আরো বেশি ছিল। কিন্তু কেন চলে গেলেন এই বিষয়ে কাউকে কিছু বলে যায়নি। তখন এই মাসুদ চাচার বাবা জায়গাটা কিনে নিয়েছিলেন, ওটা ওরকম পড়েই ছিল, আর ওনাদের যে ঘর টট যেগুলো ছিল টুকিটাকি, ওগুলো তো এখন আর নাই, নতুন করে সেখানে করতে হবে আবার থাকার উপযোগী করে। এই যে মাসুদ চাচা সিদ্ধান্ত নিলেন ওই জায়গায় থাকবেন তার স্ত্রীকে নিয়ে, তো ছোট্ট একচালা টিনশেড ঘর তৈরি করলেন। যেহেতু উনি কলেজে ভর্তি হওয়ার পর বেশ কিছু বছর চলে গিয়েছিল, তো বিয়ের পরে উনি একটা ভালো চাকরিও পেয়ে যান, বেশ কয়েকদিন ভালোই কাটছিল, বছরখানেক এভাবে কেটে যায়। চাচি এক পর্যায়ে সন্তান সম্ভবা হন, সন্তান সম্ভবা হওয়ার পর থেকে চাচি রোজ রাতে একটা স্বপ্ন দেখতে শুরু করেন, একটা অস্বাভাবিক রকমের বিশাল বড় সাদা রঙের সাপ, মাথায় সিঁদুরের মতো লাল কিছু আছে, আর মাথার একটা জায়গা থেকে এক ধরনের আলোক রশ্মি বের হচ্ছে। সাপটা স্বপ্নের মধ্যে রোজ এসে ওনার স্ত্রীকে বলে যে অনেক ধন সম্পদ দেব তোদের, তার বিনিময়ে আমাকে একটা ডাব অথবা একটা নারকেল কিংবা দুটো সুপারি দিতে হবে। এদিকে মাসুদ চাচার স্ত্রী স্বপ্নের আগামাথা কিছুই বুঝে ওঠে না, উনি তো এইসব বিষয়ে কিছু জানেনও না, লেখাপড়া করছেন, প্যারানর্মাল কোনো বিষয়ের যেই অর্থ আকার ইঙ্গিত এটা উনি বুঝতে পারেন না। ডাব নারকেল সুপারি এসব কি, এগুলোর মানে কি, এগুলো উনি জানেন না। আবার নাকি স্বপ্নের কথা বলাও নিষেধ ছিল কাউকে। প্রতিদিন একই স্বপ্ন দেখতে দেখতে চাচি বিরক্ত হয়ে এক পর্যায়ে বললেন, যা এত যখন চাচ্ছিস তোকে একটা ডাব দিয়ে দিব না, আর জ্বালাস না তো, আর স্বপ্নের মধ্যে সে বিরক্ত করিস না। ব্যাস উনি যে বলছেন যে ডাব দিব, এরপর থেকেই ওই স্বপ্নটা চাচি আর দেখেন না। কিন্তু সমস্যা হলো আরেকটা স্বপ্ন দেখা শুরু হলো। উনি দেখেন যে ওনার যে ঘর তার থেকে একটু দূরে একটা বিশাল মোটা তেঁতুল গাছ রয়েছে, তেঁতুল গাছের নিচ থেকে একটা স্বর্ণের মূর্তি উঠে আসছে, মূর্তিটার শরীরে একটি কালো কুচকুচে সাপ পেঁচিয়ে আছে, আর ওই সাপটা ওই স্বপ্নের ভিতরেই চাচিকে উদ্দেশ্য করে বলছে, যুগ যুগ ধরে আমি মূর্তিটা পাহারা দিচ্ছি রে, নে আজ থেকে এই মূর্তিটা তোর, এটা তোর মূর্তি, আয় নিয়ে যা। প্রায় রাতে এই স্বপ্নটা দেখতে থাকে চাচি। ইতোমধ্যে চাচির অবস্থা খারাপ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। এদিকে আবার মাসুদ চাচা নতুন চাকরি নিয়েছেন, ওই সময়ে বাংলাদেশের বিখ্যাত একটা গার্মেন্টস ফ্যাক্টরির অফিসার পদে উনি চাকরিতে জয়েন করেছিলেন। চাচিকে ওই অবস্থায় বাড়িতে একা রেখেই কর্মস্থলে আসতে হয়, প্রায় সপ্তাহখানেক থাকাও লাগে। এর ভিতরে চাচি তো অসুস্থ হয়ে পড়ছেন, সালটা ঠিক করে বলতে পারেন নাই মাসুদ চাচা, তখন তো মোবাইল ফোন ছিল না, এভাবে অ্যাভেলেবল ছিল না। সপ্তাহখানেক পর উনি বাড়িতে এসে শোনেন এক ভয়ঙ্কর ঘটনা। চাচি নাকি একদিন সন্ধ্যার সময়, ঠিক মাগরিবের আজানের পরপর যখন সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার হয়েছে, তখন তার প্রসব বেদনা শুরু হয়। এর কিছুক্ষণ পর তিনি সন্তান জন্ম দেন, ভয়ঙ্কর এক সন্তান, কোনো মানুষও না কোনো প্রাণীও না, অর্ধেক সাপ অর্ধেক মানুষের মতো, ঠিক মানুষ বলা যাবে না, এরকম একটা অদ্ভুত প্রাণী জন্ম দিয়েছে চাচি। অদ্ভুত প্রাণীটির জন্ম হওয়ার পরে নাকি খানিকটা সাপের মতো গড়াগড়ি দিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়ে এক পর্যায়ে ফসফস শব্দ করে চাচিকে উদ্দেশ্য করে কথা বলে ওঠে। সে বলে, কি দোষ ছিল আমার, একটা স্বর্ণের মূর্তির লোভে আমাকে তুলে দিল ওদের হাতে। এটা বলতে বলতে নাকি ওই অদ্ভুত প্রাণীটি ওখানেই মারা যায়। ঘটনাটির সময় উপস্থিত থাকা লোকজন সবাই প্রত্যক্ষ করেছে, বিশেষ করে ওই সময় যারা মহিলা যারা ছিল আর কি, ওই সময় তাঁতির কাজ করছিলেন আর কি, ভয়ে তো তারা কাঠ হয়ে যায়। কয়েকজন মহিলা তো দৌড় দে, মানে এক দৌড় দিয়েছে, এক দৌড়ে তার বাড়ি চলে গেছে, এত ভয় পেয়েছে। চাচি তখন বুঝতে পারে যে ঘটনা কি হয়েছে, ওই ডাবের অর্থটা কি। অদ্ভুত এই সন্তানটি এসব বলতে বলতেই তো মারা যায়। উপস্থিত থাকা যেই লোকজন তা তো খুব ভয় পেয়েছেন। মারা যাওয়ার পর ওই জিনিসটার গায়ে হাত দিতে সবাই আপত্তি করে, কেউ তো ধরতে চায় না। তারপরও চোখের সামনে একটা লাশ, দাফন কাফন তো করতেই হবে। মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, ইমাম সাহেব আসেন, সব কথা শোনেন, উনি বলেন যে দ্রুত এটাকে কবর দিয়ে দিতে হবে, আর এটাকে চোখের আড়াল করা যাবে না, দ্রুতই আমরা এটা কবর দিয়ে দেব। তো দ্রুতই রাতের মধ্যেই কবর দিয়ে দেওয়া হয়, যে যার মতো বাড়িতে চলে যায়। কয়েকদিন পরে মাসুদ চাচাও ফেরত আসেন বাংলাদেশে, উনি মালয়েশিয়াতে গিয়েছিলেন মাঝে সপ্তাহখানেকের জন্য, অফিস থেকে তাকে পাঠানো হয়েছিল। তো উনি যখন আসেন পুরো ঘটনাটা শোনেন, তখন চাচিকে নিয়ে এলাকার এক নাম করা মহিলা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজের নাম ছিল শিরিনা বেগম। মহিলা কবিরাজকে স্বপ্ন থেকে শুরু করে পুরো ঘটনা খুলে বলতেই কবিরাজ বুঝতে পারে ঘটনাটা কি। কবিরাজ তার অনুগত জিন দ্বারা খবর নিয়ে অদ্ভুত কিছু তথ্য বলে। কবিরাজ বলে, প্রথম যে সাদা সিঁদুর দেয়া সাপটি স্বপ্ন দেখাতো, সেটা কোনো সাধারণ সাপ নয়, এটা ভয়ঙ্কর এক জাদুকর জিন সাপ। বহু বছর আগে থেকেই ওখানে কিছু ভয়ঙ্কর জিন সাপ বসবাস করে, কারণ ওই জমিতে যুগ যুগ ধরে গুপ্তধন রয়েছে, সেই গুপ্তধন ওরা পাহারা দেয়। বিশেষ করে এই জিন সাপগুলোর গুপ্তধন পাহারা দেওয়ার বিষয়ে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, ওরা এগুলোতে সিদ্ধহস্ত, যেটা অন্য জিনেরা খুব একটা পারে না, পারে তবে ওদের মতো এতটা ক্ষমতাশালী না এই গুপ্তধন পাহারা দেয়া সংক্রান্ত বিষয়ে। আর ওই যে ডাবটা হলো মাসুদ চাচার স্ত্রীর গর্ভে থাকা সেই সন্তান, যেটা পেটে থাকতেই অর্ধেক অর্ধেক সাপ আর অর্ধেক মানুষের আকৃতি বানিয়ে দিয়েছে জাদু প্রয়োগের মাধ্যমে। প্রত্যেক জিনেদের একটা নিয়ম রয়েছে, ওরা সরাসরি কিছু চায় না মানুষের কাছে, ওরা মানুষের কাছ থেকে এভাবে কিছু দাবি করে থাকে। ডাব মানে কন্যা সন্তান, নারকেল মানে পুত্র সন্তান, আর দুটো সুপারি মানে পরিবারের কোন লোকের দুটো চোখ। মহিলা কবিরাজের এই কথাগুলো শুনে এই মাসুদ চাচা আর চাচির তো চোখ কপালে উঠে যায়, হাই হাই বিপদ তো নিজেরাই ডেকে আনছি আমরা, ওনারাই চিন্তা করতে থাকেন। চাচি তো চাচাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। প্রথম সন্তান হারানোর শোক কতটা কষ্টদায়ক, এটা যারা হারায় তারাই বুঝতে পারে। এরপর ওই মহিলা কবিরাজ শিরিনা বেগম এই মাসুদ চাচা এবং চাচিকে পানি পড়া দেন আর কিছু আমল শিখিয়ে দেন, যেটা ওনাদেরকে রোজ করতে হবে। কবিরাজের কথা মতো ওনারা ঠিকঠাক মতো আমল করা শুরু করেছেন। তো এরপর থেকে স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে ঘটনাটি প্রায় ভুলেই গিয়েছিলেন ওনারা। বছরখানেক পর চাচি আবার গর্ভধারণ করেন। দেখতে দেখতে ওনাদের ঘর আলো করে আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়েটার নাম রাখা হয় মোহনা। ঘটনা কিন্তু শেষ না এখানে, কেবল শুরু হচ্ছে প্রিয় লিসেনার্স। মোহনা বড় হচ্ছে। মোহনা যখন ক্লাস ফাইভে পড়ে তখন চাচির সাথে আর একটা সমস্যা শুরু হয়ে যায়। চাচি পুনরায় প্রতিনিয়ত চোখের সামনেই সাপ দেখা শুরু করে। উঠতে গেলে সাপ, বসতে গেলে সাপ, সাপ সাপ বলে সারাক্ষণ চিল্লাতে শুরু করে। এটা কিন্তু স্বপ্নের মধ্যে না, বাস্তবে। একদিন চাচি এবং মাসুদ চাচা আর এই মোহনা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে খাটের নিচ থেকে ফস 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 করে শব্দ আসছে ওনাদের কানে। মাসুদ চাচা এবং চাচি দুজনে শুনেছেন, তখনও মোহনা ঘুমিয়েছিল। এই ফসফস শব্দটা তো ওনারা দুজন শুনলেন। তখন কি করেছেন এই মাসুদ চাচা, খাটের নিচে উকি দিচ্ছেন বিষয়টা কি, সাপ আসলো কোত্থেকে। খাটের নিচে লাইট ধরেছেন, দেখেন যে কিছুই নাই, তাহলে একটু আগে ফসফস কিসে করছিল। ওনারা দুজন ভাবলেন হয়তো মনের ভুল, এখন মেয়েটা যদি ওনাদের এই নড়াচড়ায় জেগে যায়, সেও যদি শোনে এরকম ফসফস কিছু শব্দে ওনারা খোঁজাখুঁজির চেষ্টা করছে, তাহলে মেয়েটা ভয় পেতে পারে, এই জন্য ওনারা এই বিষয়টা এড়িয়ে যান। এরপর ওনাদের দুজনেরই কিছুটা তন্দ্রার মতো ভাব আসছে। হঠাৎ করে বিকট এক চিৎকারের শব্দে এই মাসুদ চাচার তন্দ্রাচ্ছন্ন ভাবটা চলে যায়। উনি শুনছেন ওনার স্ত্রী অর্থাৎ চাচির চিৎকার। দৌড়ে ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে উনি যান, অর্থাৎ চাচি কিন্তু উনি ঘরের বাইরে চলে গিয়েছিলেন। যখন চাচা ঘুমানোর চেষ্টা করছিলেন তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, তখন হয়তো চাচি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। মূলত ওই সময় একটা ঘটনা ঘটেছে, চাচি তো মাটিতে লুটিয়ে ছটফট করছে, আর মাসুদ চাচা যখন দৌড়ে ওদিকটাতে গিয়েছেন, মাসুদ চাচা দেখেন বেশ বড় আকৃতির একটা সাদা সাপ খুব দ্রুততার সাথে দৌড়ে ওই তেঁতুল গাছটার দিকে পালিয়ে যাচ্ছে। মাসুদ চাচা আর সাপটার পিছু নিলেন না, কারণ চাচি তখন ছটফট করছে। রাত তখন প্রায় দুটোর মতো বাজে, দেড়টার বেশি, দুটোর কাছাকাছি। তো তখন বুঝে যায় তোমার কি হয়েছে। এটা বলতে বলতেই লাইট পায়ের কাছে ধরতেই দেখা গেল যে চাচির পায়ে সাপের কামড়ের দাগ, ফোটা ফোটা রক্ত ওখানে বসে আছে। তখন তার বুঝতে বাকি রইল না সাপটা কামড় দিয়েছে। সাথে সাথে পায়ে একটা শক্ত গামছা বেঁধে চাচিকে উনি নিয়ে যান এক কবিরাজের কাছে, এক সাপুরের কাছে আর কি। সে সাপুরে কবিরাজ চিকিৎসা করে। মূলত ডাক্তারের কাছে না নিয়ে কবিরাজের কাছে বা সাপুরের কাছে নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ ছিল, কারণ মাসুদ চাচা বুঝতে পেরেছিলেন যে এটা স্বাভাবিক কোনো সাপ না, এটা স্বাভাবিক সাপের কামড় না, এটা ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না। এই জন্যই মূলত উনি সাপুরের কাছে নিয়ে গিয়েছিলেন। সাপুরের কাছে নিয়ে যাওয়ার পর সাপুরে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে বিষ তো মাথায় উঠে গেছে, এইটা আমার পক্ষে কতটুকু করা সম্ভব হবে জানি না, তবে আমি চেষ্টা করছি। উনি ওনার মতো করে রিচুয়াল করতে থাকেন। ওই রাতের মতো চাচিকে আল্লাহর রহমতে সুস্থ করা হয় বিষ নামে। কিন্তু সমস্যা যেটা হয়, প্রতিনিয়ত চাচির শরীরে জ্বালা যন্ত্রণা করতে থাকে। মাঝে মাঝেই চাচি চিৎকার দিয়ে বলতে থাকে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শরীরে আগুন ধরে গেছে রে, এইভাবে চিৎকার করতে থাকে। এরপর আবার সেই সাপুরের কাছে নিয়ে যাওয়া হয়। সাপুরে সে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আসলে এই বিষ তো সাধারণ কোনো সাপের বিষ না, এটা জিন সাপের বিষ। এইটার রিমুভ করা অর্থাৎ এটাকে দূর করার যে পদ্ধতিটা, সেটা নাকি ওই সাপুরের জানা নেই, এটাই সাপুরে বলেন। আর সাপুরে বলেন যে আমি ঠিক বুঝতে পারতেছি না যে একবার বিষ নামানোর পর আবার কিভাবে সেটা ছড়িয়ে পড়ছে, আবার আগের মতো অবস্থায় চলে যাচ্ছে। তখন সাপুরে বলেন যে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাও রে বাবা, আমার দ্বারা এ কাজ হবে না। এরপর চাচিকে সেই মহিলা কবিরাজ শিরিনা বেগম তার কাছে নিয়ে যাওয়া হয়, যার কাছে ওনারা আগে কবিরাজ চিকিৎসা নিয়েছিলেন। তো কবিরাজ চাচিকে দেখেই বুঝতে পারেন যে ঘটনাটা কি, এ তো সাধারণ কোনো সাপ না, সেই জিন সাপে কেটেছে। কবিরাজ অনেক চেষ্টা করে ব্যর্থ হন বারবার, সেই জিনটাকে চাচির মধ্যে আনার চেষ্টা করেছেন, সমাধানের চেষ্টা করেছেন, সম্ভব হচ্ছিল না সেটা। এরপর ওই কবিরাজ আর একটা কবিরাজের তথ্য দেন, যিনি এই মহিলা কবিরাজের ওস্তাদ, যার কাছ থেকে এই মহিলা কবিরাজ কাজ শিখেছেন। সেই কবিরাজের নাম ছিল বেলাল কবিরাজ, যাকে যশোর জেলার অনেক মানুষ চেনে আর কি, এমনটাই জানিয়েছেন মিকাইল ভাই। তো মহিলা কবিরাজের তথ্য অনুযায়ী ওনারা তো গিয়েছেন সেই বেলাল কবিরাজের কাছে। বেলাল কবিরাজ তো চাচিকে দেখা মাত্র কোনো কিছু মানে শোনেনও নাই, দেখেই বলতেছেন যে এই হবে না, হবে না, আমার দ্বারা হবে না, নিয়ে যাও। এইভাবে একে একে প্রায় 17টা কবিরাজ দেখানো হয় চাচিকে। যারাই চাচিকে দেখে তারাই সরাসরি না বলে দেয়, বলে দেয় কাজ হবে না, কাজ হবে না, নিয়ে যাও। কি যে একটা বিভীষিকাময় পরিস্থিতি উনারা পড়েছিলেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তারপর এই ধরনের সমস্যা শুরু হয়েছে, মেয়েটাকে কে দেখবে, এমনিতে তো পরিবার থেকে বিচ্যুত। মনে মনে মাসুদ চাচার খুব কষ্ট হতে থাকে, কি করবেন না করবেন, এই সম্পর্কের কারণে বাড়ি ছেড়েছেন, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এই জন্যই কি এই সমস্যা সৃষ্টি হলো নাকি, এরকম চিন্তা ভাবনা করছেন আর কি, কটাই স্বাভাবিক। এভাবে ভালো কবিরাজ খোঁজাখুঁজির মধ্যে দিন কাটতে থাকে। এদিকে চাচির পুরো শরীর দিন দিন কালো হয়ে যাচ্ছে, উনি ফর্সা ছিলেন, কালো হয়ে যাচ্ছে, মূলত বিষের প্রভাবে কালো হয়ে যাচ্ছে। সারা রাত ঘুমাতে পারেন না, চাতক পাখির মতো ছটফট করতে থাকেন প্রতি রাতে, প্রতিটা রাতে চিৎকার করতে থাকেন আর বলতে থাকেন পুড়ে গেল, জ্বলে গেল, আমি মনে আর বাঁচব না। এভাবে ডাক্তার কবিরাজ করতে করতে সব টাকা শেষ। আল্লাহর রহমতে হুট করে একটা খবর পাওয়া যায় এক বন্ধুর মাধ্যমে, মানে এই মাসুদ চাচা ওনার এক বন্ধুর মাধ্যমে একটা খবর পান যে ভারতের মুর্শিদাবাদে এক বিখ্যাত কবিরাজ আছে, তার অনুগত অসংখ্য জিন রয়েছে, পৃথিবীতে যত শক্তিশালী জিন আছে এই শক্তিশালী জিনদের যত প্রজাতি আছে অধিকাংশ প্রজাতির একজন করে কমপক্ষে জিন তার কাছে আছে, তার মধ্যে নাকি কয়েকটা এই জিন সাপও রয়েছে। তো সেখানে ভিসা পাসপোর্ট করে নিয়ে যাওয়া হয়। কবিরাজ চাচিকে দেখা মাত্রই ভয়ে কেঁপে ওঠে, কোন এক অজানা আতঙ্ক তার মধ্যে বিরাজ করে। একটা পর্যায়ে সে কবিরাজ বলে যে আপনারা আসছেন এত দূর থেকে, কিন্তু আমি পারব না, এটা হবে না। এরপর তো মাসুদ চাচা খুব করে অনুরোধ করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন, এত দূর থেকে আসছি, আমাদেরকে নিরাশ করেন না। তো কবিরাজ বলেন যে আসলে এই কাজটা করতে গেলে আমারও ক্ষতি হইতে পারে। একটা পর্যায়ে কবিরাজকে 50,000 টাকার কথা বলা হয় যে আপনাকে 50,000 টাকা দিব। তো এই 90-এর দশকের শেষ দিকে 50,000 টাকা, আজ থেকে প্রায় 26-27 বছর আগের কথা বা আরো আগে হবে, তখন কিন্তু 50,000 টাকা কিন্তু অনেক টাকা, এই টাকায় অনেক কিছু পাওয়া যেত। কবিরাজ কিছুটা চিন্তাভাবনা করেন, বলেন যে আসলে টাকার তো বিষয় না, বিষয়টা তো ভিন্ন আছে, ঠিক আছে দেখি আমি চেষ্টা করে দেখি। এরপর কবিরাজ রিচুয়াল শুরু করেন, প্রায় ঘন্টা দেড়েক চেষ্টার পর চাচির শরীরে ওই জিন সাপটাকে হাজির করার চেষ্টা ব্যর্থ প্রায় হবে হবে ভাব, একবার মনে হলো আসছে, আবার মনে হলো ব্যর্থ। এরপর কবিরাজ বলেন যে ওই জিনিসটা আসছে আবার চলে যাচ্ছে, আমি ওকে টেনে নিয়ে আসছি আবার চলে যাচ্ছে, এভাবে হবে না, আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, আপনারা 21 দিন পরে আসবেন, আর 21 দিনে প্রতিদিন একটা করে ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন গাছের পাতা, ভিন্ন ভিন্ন পুকুরের পানি, 21 দিন 21টা ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন গাছের পাতা, ভিন্ন ভিন্ন পুকুরের পানি একসঙ্গে মিলিয়ে গোসল করাতে হবে, মানে প্রতিদিন একটা করে 21 দিনে 21 ধরনের জিনিস নিয়ে আসতে হবে আর কি, এটা দিয়ে গোসল করাতে হবে। একদিন যেই ফুল দিয়ে পাতা দিয়ে পানি দিয়ে গোসল করানো হয়েছে এইটা আর পরের বার ইউজ করা যাবে না, এরপর নিয়ে আসতে বলা হয়েছে আর কি। আর এটাও বলে দেন কবিরাজ যে আসার সময় 21টা গাভীর 21 কেজি দুধ নিয়ে আসতে হবে, অর্থাৎ 21টা গাভীর 21 কেজি দুধ আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে, 1 গাভীর 3-4 কেজি দুধ নিয়ে আসলে এটা হবে না। তো এই কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়েন যে দুধ না হয় জোগাড় করলেন কষ্ট মষ্ট করে, 21টা ভিন্ন ভিন্ন ফুল, প্রতিদিন এটা খোঁজা, এই খোঁজে থাকা, এটা তো বেশ কষ্টকর ব্যাপার। যাক আল্লাহর রহমতে সেই বিশাল কাহিনী, এটা অনেক কষ্ট করে সেটা সংগ্রহ করছেন, সেই কষ্টের কথা প্রিয় লিসেনার্স আমরা না বলি। তো এটা ওনারা করেন, 21 দিন ভারতেই ছিলেন, এই কাজগুলো করেছেন। 21 দিন পর যখন কবিরাজের কাছে যান, এরপর কবিরাজ বলেন যে হ্যাঁ এইবার আমি হয়তো বা ওই জিনিসটাকে হাজির করতে পারবো, এটাকে হাজির করা এতটা সহজ কাজ নয়, এই জন্যই আগে কেউ এটাকে হাজির করতে পারেনি। এখন হয়তো বা পারবো। তো কবিরাজ ওনাদেরকে আলাদা একটা রুমে ডাকেন, এরপর সেই রুমে গিয়ে দেখা যায় যে মানুষের কঙ্কাল মাথার খুলি সব পড়ে আছে। এরপর চাচিকে মানে সাথে অবসর মাসুদ চাচাও ছিলেন, এই দুজনকে একটা বৃত্তের মধ্যে প্রথমে বসালেন, তারপর উনার মতো করে রিচুয়াল শুরু করতে লাগলেন, উড়ি চেষ্টা করতে লাগলেন যে ওই জিন সাপটাকে হাজির করার জন্য। প্রথমবারের মতো ওই জিন সাপটাকে হাজির করার প্রক্রিয়া চলছে। ওই কবিরাজ মূলত একজন তান্ত্রিক, একজন পিশাচ সাধক, এটাই বলতে হবে। বড় একটা বাটিতে একটা কালো মূর্তি, এই মূর্তি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, সচরাচর যেই দেবদেবীর পূজা অর্চনা করা হয় এই ধরনের কোন মূর্তি আসলে এটা না, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটা মূর্তি ছিল। তো এই মোমবাতিটা একটা জায়গায় রাখেন, একটা বড় বাটির মধ্যে একটা কালো মূর্তি রাখা হয় আর চতুর্দিকে কিছু মোমবাতি রাখা হয়। এরপর ওই মূর্তিটির উপর অনবরত দুধ ঢালতে লাগলেন আর উনি বিড়বিড় করে কি যেন পড়ছেন। এক পর্যায়ে প্রায় সব দুধ ঢালা শেষ হবে, এরপর এক এক করে সবগুলো মোমবাতি ধপধপ করে নিভে যায়। শেষের একটা মোমবাতি নিভে যাবে যাবে ভাব, এমন সময় চাচি ফসফস করে আওয়াজ করে ওঠে। তখন চাচি কি করে, তার হাতটা সাপের মতো ধারণ করে, মানে সাপ যেভাবে ফনা তোলে ওইভাবে ধনা করে, মানে এইভাবে সাপের মতো ফনা করে ওই কবিরাজকে ছোবল মারতে যাচ্ছে বারবার। আর সাপ যেভাবে জিহ্বা বের করে ওইভাবে জিহ্বা বের করছে। আর কর্কশ কণ্ঠে ওই তান্ত্রিককে বলছে, এই তান্ত্রিক আমাকে কেন ডাকছিস তুই, তুই তো ভালো করে জানিস আমি কে, তারপর তুই ডাকছিস আমাকে। তান্ত্রিক কিছুটা থতমত খেয়ে বলেন যে আমি জানি যে তুমি কোনো সাধারণ জিন সাপ না, তারপরও নামটা বলো শুনি, কি নাম তোমার আর এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ। তখন চাচির শরীরে থাকা ওই জিন সাপটা বলে ওঠে, আমার নাম পুষ্পারানী, কেউ আমাকে নাগিনী বলেও ডাকে, ওদের এলাকায় যতগুলো জিন সাপ আছে সবার রানী আমি, এরপরও কি তোকে আরো বেশি কিছু পরিচয় দিতে হবে। তখন কবিরাজ বলেন যে আমি জানি তুমি অনেক শক্তিশালী, তোমার ক্ষমতার কাছে আমার ক্ষমতা কিছুই নয়, তারপর বলো তো আসলে হয়েছেটা কি, তুমি কেন এই অসহায় মহিলাটাকে কষ্ট দিচ্ছ। এরপর ওই পুষ্পারানী জিন সাপটা পুরো ঘটনা খুলে বলতে থাকে। ওই পুষ্পারানী জিন সাপটা সে বলতে থাকে, আজ থেকে শত শত বছর ধরে নাকি ওই ভিটাতে তারা থাকে, শুধু তারা না এই পুষ্পারানীদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই নাকি ওখানেই থাকত, আর তারা কোনো সাধারণ জিন সাপ না, এদের অধীনে প্রচুর ধন সম্পদ রয়েছে, আর এই ধরনের ধন সম্পদগুলো এই পুষ্পারানীদের মতো শক্তিশালী জিন সাপেরাই পাহারা দিতে পারে। একদিন নাকি এই চাচিকে স্বপ্ন দেখিয়েছে পুষ্পারানী, বিশেষ করে ওনারা যখন এইখানে আসছেন আর কি, এইখানে বাড়ি করছেন, উনি সন্তান সম্ভব হয়েছেন, তারপর স্বপ্ন দেখিয়েছেন যে ডাব দিলে প্রচুর ধন সম্পদ দেব ঢোকে। তো এইভাবে দেখতে দেখতে একটা পর্যায়ে সে রাজি হয়, ডাব নারকেল সুপারি চেয়েছে, উনি একটা পর্যায়ে ডাব দিতে রাজি হয়েছে। তো ওই পুষ্পারানী বলছে যে ওর কথা রাখছে, আমিও আমার কথা রাখবো, এই কারণে আমার এক কর্মচারী কাল সাপকে আমি বলি যে তোমার মুক্তি পাওয়ার সময় হয়ে গেছে, তুমি যুগ যুগ ধরে যে স্বর্ণের মূর্তিটা পাহারা দিচ্ছ, তোমাকে এটার সাথে জুড়ে দেওয়া হয়েছে, তুমি এখন থেকে মুক্ত, এটা কোনো একটা মানুষ ধরবে, আর এই মানুষ সাধারণ কোনো মানুষ না, যে আমাদেরকে তার সবচেয়ে কাছের জিনিসটা দিয়ে দিয়েছে, উৎসর্গ করেছে, সেই মানুষটা ধরলেই তুমি মুক্তি পেয়ে যাবা, এখন তুমি ওকে স্বপ্ন দেখাতে থাকো, সে এসে এই জিনিসটা ধরলেই তোমার মুক্তি মিলবে। তো সেই কালসাপটা তো খুব খুশি যে তাকে একটা পাহারার কাছ থেকে মুক্তি দেয়া হবে, বহু বছর ধরে সে এইটা পাহারা দিয়ে আসছে। মানুষের সাহায্য ছাড়া নাকি ওরা মুক্তি পেতে পারে না, এই বিষয়টা যখন বলা হয়েছে, ওটা তো আসলে ওনারা বুঝতে পারেন নাই, এই চাচিরা তো বুঝতে পারেন নাই, কাল ওই পুষ্পারানী এরকমই বলছে যে ওরা কি করছে, কবিরাজের বাড়ি গেছে, কালসাপটা তো মুক্ত হতে পারলই না, উল্টো ওই কবিরাজের কারণে ওই কালসাপটা আগে মূর্তির বাইরে ছিল, এখন ওই মূর্তির ভেতরে বন্দী হয়ে গেছে, এটা কি ভালো কিছু হইল। যাক তারপরে ভুল করে করে ফেলছে, কবিরাজ বাড়ি গেছে, সেটাও আমি কিছু মনে করি নাই। কিন্তু ওর স্বামী আমাদের থাকার জায়গাটা অপবিত্র করে দিল, এটা কি কোনো একটা কাজ হলো? তখন তান্ত্রিক কবি জিজ্ঞেস করেন কিভাবে অপবিত্র করলো। তান্ত্রিক ধারণা করছেন যে মাসু চাচা হয়তো বা জল বিয়োগ করেছেন বা অন্য কিছু করেছেন, নোংরা আবর্জনা ফেলেছেন, কিন্তু না। চাচির ভেতরে থাকা ওই জিনসাপটা বলতে থাকে যে ওর মেয়ে মোহনার আকিকা দেবে, তাতে গরু জবাই করতে হবে, খাসিও তো জবাই করা যায়। আচ্ছা গরু জবাই করছে করছে, গরু জবাই করে সেই জবাইয়ের রক্তটা অর্থাৎ জবাইয়ের যে স্থানটা, এই স্থানটা বানাইছে আমাদের এই তেঁতুল গাছটার নিচে। আচ্ছা এখানেই করতে হবে, আর কোনো জায়গা ছিল না, এইখানে কেন করল? ও তো কিছুটা হলেও বুঝতে পেরেছিল, ওর প্রথম সন্তান চলে গেল, ও কি বোঝা উচিত ছিল না? ও কেন বুঝল না? ও গরু জবাই করল তাও এইখানে, এতে করে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমরা তো এটা মেনে নেব না। আমি মেনে নিলেও আমার অনুগত জিনেরা কি মেনে নেবে? এটা তো হতে পারে না, আমরা সারাক্ষণ গুপ্তধন পাহারা দিই যাতে করে অন্য জিনের দখলে না যেতে পারে। জিনেদের মধ্যে এই গুপ্তধন দখলের প্রতিযোগিতা হয়, কে কার গুপ্তধন দখল করতে পারে, যে অন্যের গুপ্তধন দখল করতে পারে তার ক্ষমতা বেড়ে যায়, তার গোত্রে তার প্রভাব বাড়ে। জিনেদের গুপ্তধন দখল করা এত সহজ না, তো আমরা দুর্বল হয়ে পড়ছিলাম এই গরু জবাইয়ের কারণে, আমাদের অনেক সমস্যা হয়েছে। তো যাই হোক, পুষ্পারানী তো এগুলো বলেন, তান্ত্রিক তো অনুরোধ করতে থাকেন যে আসলে তো বুঝতে পারে নাই, ভুল হয়েছে, মাফ করে দেন। পুষ্পারানী সাপটা তো কিছুতেই রাজি হয় না, এমনিতেই জিন সাপেরা খুব একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে অন্য জিনেদের থেকে। পুষ্পারানী জানায় যে সে কখনোই যাবে না চাচির শরীর থেকে, সে এমন ভাবে বিষ ঢেলে দিয়েছে এই বিষ থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া তার জন্য খুবই কঠিন। আমি যদি নিজের ইচ্ছায় চলে যাই তাহলে ও বেঁচে যাবে, নাহলে ওই বিষ কাটবে না, এটাই পুষ্পারানী বলে দেয়। এরপরই পুষ্পারানী সাপটা তার শরীর থেকে চলে যায়, আর তার ঠিক পরপরই সবগুলো মোমবাতি যেগুলো নিভে গিয়েছিল এগুলো এক এক করে আবার নিজে থেকে জ্বলে ওঠে। ওই জিনটা চাচির শরীর থেকে যাওয়ার আগে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে ওই তেঁতুল গাছের নিচে রোজ নাকি 1 কেজি করে দুধ রেখে আসতে হবে চাচিকে, কারণ ওই যে গরু জবাই করেছিল ওখানে গরু রক্ত পড়েছে, এতে করে যে ক্ষতিটা হয়েছে এটা আস্তে আস্তে নাকি কেটে যাবে, ওদের ক্ষমতাটা ফেরত আসবে আস্তে আস্তে। আর চাচিকে আজীবনের জন্য গরুর মাংস খাওয়া নিষেধ করে গেছে। এরপর তান্ত্রিক 50,000 টাকা দাবি করে, কাজ তো আসলে পরিপূর্ণভাবে হলো না, তারপরও টাকা বুঝিয়ে দিয়ে আসছিলেন, বুঝিয়ে দিয়ে বাংলাদেশে চলে আসেন। এরপরেও কিন্তু ওই সাপটা প্রতিনিয়ত থাকত চাচির শরীরে, বাড়িতে গরুর গোস্ত আনলেই ওই জিন সাপটি উৎপাত শুরু করত, চাচিকে কষ্ট দিত, তার শরীর কালো হয়ে যেত, মাঝে মাঝে নীল বর্ণ ধারণ করত, বিষক্রিয়া শুরু হয়ে যেত। একদিন যদি গরুর দুধ ওখানে না দেয়া হতো তাহলে এই সমস্যা শুরু হতো, গরুর মাংস আনলে সমস্যা হতো, সারা রাত ঘুমাতে পারত না, বিষ ছড়িয়ে দিত সারা শরীরে, ডাক্তারি চিকিৎসায় তার শরীরে কোনো বিষ ধরা পড়ত না, ব্লাডে কোনো ইনফেকশন ধরা পড়ত না, বিষক্রিয়ার ফলে যে ইনফেকশন হয়েছে বা কোনো বিষ ধরা পড়েছে, কোনো ভেনমের উপস্থিতি আছে, এরকম কিছু ধরা পড়ত না। তো এইভাবেই চলছে, মাঝে মাঝে নাকি খুব বেশি ডিস্টার্ব করে থাকে। যখন কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় তখন জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যায়। ওই সাপটি নাকি বলছে যে তার যেই ক্ষমতা, এই ক্ষমতাকে কাটিয়ে বাংলাদেশের এমন কোন তান্ত্রিক কবিরাজ নাই যে এই পুষ্পরানের কাছ থেকে চাচিকে আলাদা করবে। অনেককে দেখানো হয়েছে, কেউ তো চিকিৎসা করতেই রাজি হয় নাই, কেউ কেউ নাকি পুষ্পরানীকে বোতলে বন্দি করেছিল, বন্দি করার পরপরই নাকি ওই কাচের বোতলটা টাস টাস করে ফেটে যেত, এমন একটা অবস্থা। কোন জিনকে বোতল বন্দি করার পর ওই বোতল ফেটে যায়, চিন্তা করা হয়েছে কাচের বোতলে বন্দি করা হয়েছে তাহলে প্লাস্টিকের বোতলে বন্দি করি, সেই প্লাস্টিকের বোতলটাও জোরে শব্দ করে ব্লাস্ট হয়ে যেত। তার মানে তাকে কাচের বোতল বা প্লাস্টিকের বোতলেও বন্দি করা যাচ্ছে না, তাহলে কতটা শক্তিশালী সে। কোনো হুজুরের কাছে গেলেই সমস্যা শুরু হয়। যাই হোক, অনেক ধরনের রুকিয়া করা হয়েছে, অনেকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোনো ধরনের কোনো উপকার তারা পান নাই। ওই যে প্রতিদিন 1 কেজি করে দুধ রেখে আসতে হচ্ছে, যেটা এখনো চলমান রয়েছে, এইভাবেই চলছে। আর ওরা নাকি জানিয়েছে যে আর বেশি দিন করতে হবে না, খুব তাড়াতাড়ি নাকি এই মাসুদ চাচারা বড় লোক হয়ে যাবেন, অনেক বড় লোক করে দেবে, সেদিনটা নাকি তাড়াতাড়ি চলে আসবে। তো এটাই হলো ঘটনা। মাসুদ চাচা বলেছেন যে এই যে সাপটা, যে সাপটার সাথে আমি কথা বললাম, এটা কিন্তু সেই জিন সাপ না যেই জিন সাপটা কামড় দিয়েছিল আমার স্ত্রীকে। মূলত এই জিন সাপটা একটা মুসলিম জিন সাপ, এই জিন সাপটা আমার স্ত্রীর সাথে আগে থেকেই থাকতো, কিন্তু এই পুষ্পা রানীর উপস্থিতির কারণে সে আর কাছে আসতে পারছে না, এটা নিয়ে সে আফসোস করে। আর সে মাঝে মাঝে এসে আমাকে বলে যায় কিভাবে রুকিয়া করতে হবে, কিভাবে কি করতে হবে, কিন্তু যত যাই বলুক কাজ হয় না। সেও আফসোস করে যে কেন যে এর থেকে মুক্ত করা যাচ্ছে না, সে নিজেও খুব আফসোস করে। এইভাবেই সে নিজে নিজে আসে আমার সাথে কথা বলে, নিজে নিজেও বেশ কিছু রুকিয়া সে করেছে কিন্তু ফল হয় না, আমাকেও কিছু শিখিয়ে দেয়, আমি সেগুলো করি কিন্তু লাভ হয় না। এটাই হচ্ছে এই সাপের সাথে কথা বলার একটা ঘটনা। এটা হচ্ছে বললেন হলো মাসুদ চাচা। আর মাসুদ চাচা এটাও বলেছেন যে যখন উনি ওনার স্ত্রীর সাথে কথা বলেন, হঠাৎ করে নাকি ওনার স্ত্রী তোতলানো শুরু করে, ফসফস শব্দ করা শুরু করে, আর তখন বোঝা যায় যে ওই পুষ্পা রানী চাচির শরীরে ভর করেছে। আর এটার একটা প্রুফ এই যে মেঘ ভাই, যিনি মিকাইল ভাইকে ঘটনা দিয়েছেন, উনি নিজেও নাকি এটা করেছেন। সেটা হচ্ছে যে ওই মাসুদ চাচা যখন ওনার স্ত্রীর সাথে কথা বলছেন, হঠাৎ করে যখন ওই পুষ্পা রানী ভর করেছে, তখন এই মেঘ ভাইয়ের কানের কাছে ফোন ধরিয়ে দিয়েছে, তখন দেখা গেল যে চাচি কথা বলছেন তোতলানো ভাষায়, সাপের মতো ফস 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 করছে। এটা মেঘ ভাইও এটার প্রুফ পেয়েছেন, এটা এখনো চলমান রয়েছে। আল্লাহ তার এই অবস্থা থেকে দ্রুত মুক্তি দান করুন। আপনাদের হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা এই দোয়া করি, প্রিয় লিসেনার্স আপনারা দোয়া করবেন যেন চাচি এই অবস্থা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারেন। ঘটনাটা বেশ অদ্ভুত। একটা জায়গা আমার কাছে খুবই অবাক লেগেছে, বিশেষ করে শেষ অংশে যখন জানতে পারলাম যে এই সাপটাকে বোতল বন্দী করার পরও কোনোভাবেই বোতলের মধ্যে রাখা যায় নাই, বোতলটা আপনা আপনি ফেটে যায় বা ভেঙে যায়। এই ধরনের ব্যাপার কিন্তু এবারই প্রথম শুনলাম। প্রিয় লিসেনার্স, বন্দি করা যায় না সেটা একটা বিষয়, কিন্তু বন্দি করার পর সেটা যে ফেটে যায় বা ভেঙে যায়, এটা কিন্তু খুব আজব এবং অদ্ভুত রকমের একটা ইনফরমেশন। আশা করছি আপনারাও এই ইনফরমেশনটা অনেকেই নতুন শুনেছেন আমার মতোই। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি মেঘ ভাইকে, এবং আপনাদের হর ওয়ার্ল্ড এর পক্ষ থেকেও আমরা মাসুদ চাচাকেও শুভেচ্ছা পাঠালাম, দোয়াও পাঠালাম যেন আল্লাহ তাআলা অচিরে আপনাদের এই অবস্থা থেকে মুক্তি দান করেন। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরেকটু নতুন ঘটনায়। তবে যাওয়ার আগে বলতে চাই, আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। আর ঘটনা পাঠাতে হবে ইমেলের মাধ্যমে, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afanthorworldbd@gmail.com, স্পেলিংটা বলে দিচ্ছি afanthorworldbd@gmail.com। চলুন প্রিয় লিসেনার, চলুন আমরা শুনে আসি আমাদের এবারের থার্সডে নাইটের 162 নাইটের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 162 আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সোহানুর রহমান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহর কয়েক গ্রামে। আমাদের থার্সডে নাইটের 77 আয়োজনে ওনার আরো একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম, যে ঘটনাতে হামেদ খান নানার কথা উল্লেখ ছিল। আর এখন যে ঘটনা শেয়ার করব, এই ঘটনাটি মূলত ওনার এক হিন্দু বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন, ওই হিন্দু বন্ধুর দাদার সাথে ঘটনাটি ঘটেছিল। চলুন ঘটনায় চলে যাই। সাল 1980 জানুয়ারির শুরুর দিকে বাংলাদেশের প্রেক্ষাপটে সময়টা কনকনে শীতের, উত্তর বাংলার এক অজপল্লী বিলমারিয়া গ্রামের নাম শহরের লোকজন খুব একটা না জানলেও গ্রামের লোকেদের কাছে এই নামের সাথে জড়িয়ে আছে অবনিত ইতিহাস গাথা আর কিছু ভুতুরে কাহিনী। বিলমারিয়ার এক কোণে ছিল একটা পুরনো শ্মশান। কেউ বলতো ওটা জমিদার আমলের, কেউ বলতো আরো আগের। বড় বড় অশ্বত্থ গাছ ছেয়েছিল চতুর্দিকে সেই জায়গাটা, দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন একটা কুয়াশার মতো দেখা যেত। রাত হলে কুকুর ডাকত, শেয়ালের হুক্কা হুয়া, এরকম শব্দ হরহামেশাই শোনা যেত। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেখানে এমন কিছু প্রাণীর আওয়াজ শোনা যেত যেগুলো সচরাচর আমরা শুনে অভ্যস্ত নই। মনে হতে পারে এটা কোনো স্বাভাবিক জীবজন্তুর আওয়াজ নয়, এটা ভিন্ন জগতের কোনো প্রাণীর আওয়াজ। এই গ্রামে থাকতো দুই বন্ধু, নিমাই আর কালু। এই নিমাই হচ্ছে যিনি ঘটনা দিয়েছেন তার দাদা। বয়সে দুজনে 24-25 হবে। নিমায়ের চাষাবাদ আছে, তাছাড়া মাছ ধরে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে স্কুল ফাঁকি দেয়া, হাটে যাওয়া, ঝগড়া বিবাদ করা, সব সময় একই সাথে থাকত। তবে এক জিনিসে ওরা আলাদা, নিমাই একটু ভাবুক প্রকৃতির আর কালু একটু বেপরোয়া। কালু ভয়টায় মানত না, মুখে বলতো সব ভূত টুত আছে নাকি কিছু, কই আমার সামনে তো আসে না, আমি তো কিছু দেখি দেখি না। এখানে বলে রাখা ভালো, এই কালু ছিল ওই আমলের জমিদারদের বংশধর। তাদের অবস্থা বেশ ভালোই ছিল, কিন্তু গ্রামের বৃদ্ধরা জানত তাদের পূর্বপুরুষ অনেক পাপের সম্পত্তি নাকি রেখে গেছে পরবর্তী বংশধরদের জন্য। ওই শ্মশানের পাশেই ছিল একটা বড় পুকুর যার নাম ছিল এদো পুকুর। নামটাই ভয় ধরিয়ে দিত বুকে। লোকমুখে শোনা যেত এই পুকুরেই আগে জমিদার হিন্দু মুসলিম নির্বিশেষে হত্যা করত, বলি দিত, চোরদেরকে ধরলে তার ধর্ম বিচার করত না। আবার এমন কোন রোগী যেই রোগীর রোগ চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে, গ্রামে ছড়িয়ে পড়তে পারে বা তার জমিদারি এরিয়ায় ছড়িয়ে পড়তে পারে, এমন রোগীদেরকেও ধরে সেখানে বলি দিত। আর অনেকেই আছে দীর্ঘমেয়াদে খাজনা পরিশোধ করত না, এদেরকেও ধরে বলি দিত। আর এই বলির রক্ত মূলত ওই পুকুরের পানিতে ফেলে দিত, বা এমন ভাবে বলি দিত রক্তটা গড়িয়ে ওই পুকুরের পানিতে পড়ত। গ্রামের বৃদ্ধরা বলতো ওই পুকুরে কেউ সন্ধ্যার পর নামলে নাকি ফেরত আসে না, আর যদি কেউ ফেরেও সে আর মানুষ থাকে না। কিন্তু কি হয় মানুষ থাকে না, তাহলে কি হয়ে যায়? চলুন ঘটনার ভেতরে ঢুকে যাই। কালু একদিন নিমাইকে কথায় কথায় চ্যালেঞ্জ করে বসে, চল রে এক রাতে মাছ ধরি ওই পুকুরে, জাল ফেলে দেখি ভূতের কি খবর, জালে কয়েকটা ভূত টুত ধরতে পারি কিনা, চল যাই। যদি কিছু ধরতে না পারি, জালে যদি কয়েকটা ভূত টুত নাটকাতে পারি, তাহলে বোঝা যাবে সব গাঁজাখুরি গল্প, লোকজন ইচ্ছা করে সমস্ত কথাবার্তা বলে। নিমাই প্রথমে রাজি ছিল না, কিন্তু বন্ধুর কথায় একরকম বাধ্য হয়ে রাজি হয়ে গেল। সময়টা ছিল জানুয়ারি মাস, আর ওই রাতটা ছিল চাঁদহীন অমাবস্যা রাত। তারা নিজেদেরকে তৈরি করল বড়শি, জাল, হারিকেন এসব নিয়ে। রাত 11টার দিকে তারা পৌঁছল সেই এদো পুকুরে। চারদিকে নিস্তব্ধতা, গাছের পাতাও নড়ছিল না, শুধু ঝিঝি পোকাদের আওয়াজ শোনা যাচ্ছিল। কালু পুকুরে জাল ফেলল, ঝাঁকি জাল যেগুলো থাকে আর কি, সে জাল ফেলল। যখনই জাল ফেলল তখন জাল ফেলার কারণে পানিতে কিন্তু একটা ঢেউ ওঠে। এবার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা দিল, সেটা হচ্ছে যখন জাল ফেলেছে তখন যে ঢেউটা উঠেছে এই ঢেউটা স্বাভাবিক ঢেউয়ের মতো লাগেনি, মনে হচ্ছে অনেক ভারী কিছু পড়েছে, যার ফলে পুকুরের পানিতে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। আর যখনই জালটা ফেলেছে হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য তারা দেখতে পেল। তাদের কাছে যে হারিকেনটা ছিল সেই হারিকেনের আলোয় মোটামুটি বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে মনে হলো জালের নিচ থেকে একটা নাক ভেসে উঠল। নাক ভেসে উঠলে নাকের চোখা অংশটা থাকে সেটা আগে ভেসে ওঠে, তারপর নাকের দুটো ছিদ্র থাকে সেটা ভেসে ওঠে, এরপর নাকটা যেই চেহারার সাথে আছে সেটা ভেসে ওঠে। তো এরকম নাক ভেসে ওঠার পর চেহারাও হালকা একটু ভেসে উঠল, বিশাল আকৃতির একটা নাকের মতো কিছু একটা, বিশাল আকৃতির একটা চেহারা এরকমই মনে হলো। আবার সেটা পানির নিচে তলিয়ে গেল। এরপরই হারিকেনটা এক ঝটকায় নিভে গেল। নিমাই তখন কাঁপতে কাঁপতে বলল যে কালু রে চল, ভালো লাগতেছে না, কি জন্য একটা দেখলাম পুকুরের মধ্যে। কালু তখন কিছু বলতে যাবে, তখনই তার মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হতে থাকলো, গর 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 করে শব্দ। নিমাই দেখে কালু চোখ উল্টে ফেলেছে। চোখ উল্টে বলতে আমাদের চোখের মণিগুলো যদি উপর দিকে দিয়ে ফেলি তখন নিচের সাদা অংশটা সামনের দিকে দেখা যায় ওই রকম। তার মুখ বেঁকে যাচ্ছে, শরীর থরথর করে কাঁপছে। দ্রুত কালুকে সে পুকুরের পানি থেকে টেনে তোলে, কারণ কালু কিছুটা পানিতে নেমে জালটা ফেলেছিল। কালু তখন কিন্তু ভালো করে কথা বলতে পারছিল না। হঠাৎ করেই তার মুখে এক অদ্ভুত হাসি দেখা দেয়। এটা দেখে নিমাই ভয় পায়। তারপরও বন্ধু তো অনেক কষ্টে টানা হেঁচড়া করে ঠেলাঠেলি করে কোনোভাবে তাকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন তো কালুর অবস্থা খারাপ হতে থাকে। কালু কারো কথা শোনে না, একা একা বাইরে যায়, কবরস্থানের দিকে হেঁটে যায়। মাঝে মাঝে ওর শরীর আগুনের মতো গরম হয়ে যায়। তার মা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে তো আগের মতো নাই রে, আমার ছেলে তো আগের মতো নাই, কেমন যেন দেখা যায় ওরে, কি যেন করে। ঘটনার একদিন পরে রাতের বেলা কালুর ঘর থেকে অদ্ভুত ধরনের একটা শব্দ শুনছে। আমি আবার এসেছি, আমি আবার এসেছি, এরকম করে কথাবার্তা। আমি শ্মশানের সন্তান, আমি আবার এসেছি। তো এই ধরনের কথা বলছে। এই কথা শোনার পর কালুর ঘরে অন্যরা ঢুকে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে অট্ট হাসি হাসে এই টাইপের কথা বলছে। তখন লোকজন বলল যে শ্মশানের ওই পিশাচগুলো শরীরে ঢুকেছে। পরের দিন এই কথা নিমাই শোনার পর ছুটে যায় লালপুর গ্রামের এক প্রসিদ্ধ কবিরাজ হুজুরের কাছে। তার নাম হচ্ছে মৌলানা আবুল কাশেম সাহেব। ওই সময় তার বয়স ছিল 80 ছুঁই ছুঁই, কিন্তু ওনার দৃষ্টিতে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা এবং গভীরতা রয়েছে। ওই সময় প্যারানর্মাল বিষয়ে সমাধানের ক্ষেত্রে তার বেশ নামডাক ছিল। হুজুরকে নিয়ে আসে নিমাই। হুজুর এসে কিছুক্ষণ তার কাজ করেন। তখন হুজুর বলেন যে এই যে যেই পিশাচটা কালুর শরীরে ভর করেছে, মূলত রাম নামে একটা ছেলেকে খাজনা দিতে না পারায় জমিদারের আদেশে তাকে বলি দেয়া হয় ওই পুকুরের ওখানে। আর তখন ভয়ঙ্কর এক পিশাচ সে এই বলির সাথে আটকা পড়ে যায়। কোনো এক কারণে আজকে এই পিশাচটাই কালুর শরীরে ভর করেছে, সে ওই পুকুর থেকে মুক্তি পেয়ে গেছে। এমন একটা কৌশলে বলি দেয়া হতো, ওই জমিদার বলি দিত, যেটাতে পিশাচকে ওই পুকুরে বন্দী করে ফেলা যায়। এতে জমিদারের অবশ্য একটা স্বার্থ ছিল, কারণ জমিদার কিছু পুরোহিত পালত, কিছু তান্ত্রিক পালত। বিশেষ করে তান্ত্রিক যারা ছিল এরা জমিদারকে দিয়ে এই টাইপের নরবলিগুলা দেয়াত, যেটা ধর্মে এলাও করে না। হুজুর এগুলো বলেন। হুজুর বলেন যে অমাবস্যার রাত ছিল যেহেতু, এই রাতেই ওই পিশাচটা মুক্তি পেয়ে গেছে। পিশাচের সাথে কালুর শরীরের স্পর্শ লেগে গেছে, এখন এটাকে বের করতে হবে। আর এটা বের করতে হবে যেখানে ঘটনা ঘটেছে সেখানে। তো হুজুর বেশ কিছু রুকিয়া সংক্রান্ত জিনিস সাথে নিয়ে এসেছিলেন, সেগুলো নিয়ে ওনারা সেই জায়গা চলে যান। সেখানে যাওয়ার পর হুজুর রুকিয়া শুরু করে দেন। হুজুর সুরা জিন তেলাওয়াত করতে থাকেন, আয়াতুল কুরসি, এরপর বিভিন্ন রুকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করতে থাকেন। হঠাৎ করে আশেপাশে এমন প্রচন্ড চিৎকার আসতে থাকে যে গাছের পাতাগুলো মনে হচ্ছে ঝরে পড়ছে। শীতকালে এমনিতেও বাতাসে পাতা ঝরে পড়ে। আবার দূরে থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থান থেকে, মনে হচ্ছে অনেক দূরে কিন্তু বৃত্তাকারে কুকুর কান্নাকাটি করছে। হুজুর যখন কালুর গায়ে রুকিয়া করা পানি ছুড়ে মারেন, আর হুজুরের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মাটিতে তিনটা আঘাত করেন, তখন দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। কালুর শরীর থেকে কুয়াশার মতো কিছু একটা বের হয়ে আসে, একটা সাদা ধোয়ার মতো বা কুয়াশার মতো কিছু একটা জিনিস কালুর শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এই জিনিসটা এরকম হলেও এইটার দুটো চোখ বোঝা যাচ্ছিল লাল টকটকে। ওই জিনিসটা সরাসরি হুজুরের সাথে কথা বলে, হুজুরের সাথে কথা কাটাকাটি করে যে তুই কেন আসছিস, তুই কেন আমাকে এর থেকে আলাদা করলি, আমি একে খেয়ে ফেলব, আমি ওর রক্ত খাব। এরপর হুজুর আরো কিছু রুকিয়া করতে থাকেন। একটা পর্যায়ে হুজুর কিছু জিনিস দিয়ে একটা বৃত্ত আকার, যেখানে ওই যে কুয়াশার মতো অভাবটা ছিল, কুয়াশার মতো ওই অভাবটা কিন্তু সরতে পারছিল না, চতুর্দিকে বৃত্ত এঁকে দেন, এরপর ওই জিনিসটা বন্দী হয়ে যায়। তখন হুজুর বলেন যে তোকে যদি এখন ছেড়ে দেই তুই আবার আর একটাকে বলি বানাবি, এটা তো আমি দিতে পারি না, এই সুযোগটা আমি তোকে দেব না। এরপর হুজুর রুকিয়া করা কিছু পানি ওই অবয়বটার দিকে ছুড়ে মারেন, এরপর দেখা গেল প্রচন্ড এক চিৎকার দিয়ে ওই অবয়বটা সবার সামনেই মিলিয়ে গেল, কালু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ওই যে ওই রাতের পর থেকে সে জানেই না তার সাথে কি হয়েছে, নিমাই তাকে বোঝায় যে এর ভিতরে কয়েকদিন পার হয়ে গেছে। এই যে যেই শ্মশান যেই জায়গাটা আমরা শুরুতে বলেছিলাম, সেখানে নাকি এক জমিদারের ভিটা ছিল, এখন আর নাই। এই জমিদারই সেই জমিদার যে কিনা ওই পুকুরে মানুষকে বলি দিয়ে রক্ত ফেলে দিত। ওই এদো পুকুরে নাকি সন্ধ্যার পরে কেউ যেত না। গ্রামের অনেক মানুষ এখনো বিশ্বাস করেন যে সন্ধ্যার পর ওই পুকুরে নামলে ভয়ঙ্কর বিপদ হয়। 2021 সালে স্বাভাবিকভাবেই মারা গেছেন সেই কালুদাদা। উনি পরবর্তীতে আর কোন প্যারানর্মাল বিষয় ফেস করেন নাই। সেই এদো পুকুরের ছবি আমাদেরকে পাঠাতে চেয়েছেন, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সোহানুর রহমান ভাই, ধন্যবাদ জানাচ্ছি সোহানুর রহমান ভাইকে তার এই ঘটনার জন্য। আশা করছি সেই এদো পুকুরের ছবি আমাদেরকে পাঠাবেন, আমরা সেটা পেজ এবং গ্রুপে পোস্ট করব। প্রিয় লিসেনার্স, আমরা এমন একটা বিষয় যখন কিশোরগঞ্জে যাই, কিশোরগঞ্জে গাঙ্গাটিয়ার জমিদার বাড়িতে যাই, তখন ওই এলাকার একজন জমিদার না কিন্তু জমিদারের মতো একজন ব্যক্তির নাম রাকিব আমাদেরকে বলেছিলেন, সে এতটাই নৃশংস ছিল যে বর্ষির মতো এক বিশেষ ধরনের হুক তৈরি করেছিলেন। তার একটা পুকুর ছিল, সেই পুকুরে নবজাতক শিশু বা কিছুটা বড় বাচ্চাদেরকে জীবন্ত অবস্থায় এই বর্ষির হুকে গেঁথে পানিতে ফেলে দিতেন, আর সেখানে ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বড় বড় মাছ, যাদেরকে এই মানুষের মাংস খাইয়ে খাইয়ে বড় করা হয়েছিল। সেই ব্যক্তিটা এভাবেই ওই পুকুরগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে, শোনা যায় বিভিন্ন সময় যে এরকম পুকুর আরো অনেক জায়গায় রয়েছে। তবে এই ধরনের পুকুরগুলোতে গোসল করতে যাওয়া বা রাতের বেলা সেখানে মাছ ধরতে যাওয়া কখনোই উচিত নয়, আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাড়িসাব ইউনিয়নে। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটা ওনাদের গ্রামের প্রতিবেশী বড় ভাই মোহাম্মদ শরীফ হোসেন ভাইয়ের বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমাদের চ্যানেলের সব ঘটনাই রবিউল ইসলাম ভাই শোনেন, তো শরীফ ভাইয়ের সাথে প্রায়ই আড্ডা দেওয়া হয়। উনি আমাদের চ্যানেলের ঘটনাগুলোর সাথে একদম মিশে গিয়েছেন, সবসময় হেডফোন লাগিয়ে শোনেন এই রবিউল ইসলাম ভাই। তো এই শরীফ ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে ঘটনাগুলো কানে হেডফোন লাগিয়ে শুনছিলেন একটা সময়। তো শরীফ ভাই জিজ্ঞেস করছেন কি শুনছো তুমি, তখন আমাদের চ্যানেলের কথা জানান। তখন শরীফ ভাই উৎসাহী হয়ে ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেন। তো চলুন ঘটনায় চলে যাই। শরীফ ভাইয়ের বাবার নাম আব্দুল মান্নান বাউল, ওনাদের বংশের নাম বাউল হলেও ওনারা কিন্তু কয়েক পুরুষ ধরে বাউল সংস্কৃতির সঙ্গে যুক্ত নন, এলাকার সবার কাছে খুবই পরিচিত সম্মানিত ধর্মপরায়ণ একজন মানুষ এই আব্দুল মান্নান। তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি, পাঁচ রক্ত সালাত তো আদায় করেনই, তাবলিগ জামাতের কাজের সঙ্গেও দীর্ঘদিন ধরে উনি যুক্ত রয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2019 সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার 4 নং বাড়িসাব ইউনিয়নের বাড়িসাব বাজারের ব্রহ্মপুত্র নদীর তীরে চর দুর্লভ খা গ্রামে অবস্থিত তাবলিগ জামাতের পুরনো মার্কাজ মসজিদে। যে পুরনো মসজিদটি এখন আর নেই, ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে, ঘটনাটি শুরু করার পূর্বে মসজিদের কিছুটা বিবরণ দেওয়া প্রয়োজন। যেহেতু মসজিদের পাশের হাই স্কুলে এই রবিউল ইসলাম ভাই 5 বছর লেখাপড়া করেছেন, এই মসজিদে প্রায়ই নামাজ পড়ার সৌভাগ্য ওনার হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদটি বেশ পুরনো এবং বড় ছিল। মসজিদের পূর্ব পাশে 4টি দরজা ছিল এবং দক্ষিণ পাশে 1টি দরজা ছিল। যতটুকু রবিউল ইসলাম ভাইয়ের মনে পড়ে মোট 5টি দরজা ছিল আর কি। তো বারান্দাটি ছিল অনেক বড়, সেখানে প্রায় 6 কাতার লোক নামাজ পড়ত। মসজিদের দক্ষিণ পাশে 4টি টিউবওয়েল ছিল উজু করার জন্য। মসজিদের পূর্ব পাশে অর্থাৎ সামনে ছিল মেইন রোড, তার অপর পাশেই হাই স্কুল এবং বাজার, বাজারের পরই ব্রহ্মপুত্র নদী, আর পশ্চিম পাশে ছিল কৃষকদের কলাবাগান। তো এখন ঘটনায় আসি। এই মসজিদে আব্দুল মান্নান চাচা অনেক আগে থেকেই মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি মসজিদের কোনো কাজ করতে পারলে অনেক খুশি হতেন। সাধারণত দিনভর মসজিদের দায়িত্ব পালনের জন্য তিনি মাঝে মাঝে এতটা ক্লান্ত হয়ে পড়তেন, রাতের বেলার বাসায় যেতেন না, মসজিদেই থাকতেন। উনি কিন্তু টাকার জন্য মসজিদে থাকতেনও না, কোনো কাজও করতেন না। ওনার মন চাইত, ভালো লাগতো, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেন, এটাই ছিল ওনার মূলত মসজিদের জন্য কাজ করার কারণ। তো উনি ছোটখাটো একটা বিছানা রাখতেন আর কি ঘুমানোর জন্য। তো মসজিদে তার সঙ্গে আরো 2-1 জন খাদেম থাকলেও রাত নামলে সবাই চলে যেত, শুধু এই মান্নান চাচাই মাঝে মাঝে একাই থেকে যেতেন মসজিদে। এখন থেকে প্রায় 5-6 বছর আগের কথা, যেহেতু ঘটনাটা 2019 সালের, তো এক রাতে চাচা প্রতিদিনের মতো মসজিদে কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছেন। রাত গভীর হতেই কোনো কিছু শব্দে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। তখন তিনি অনুভব করলেন, তিনি মসজিদের ভেতরে তো আছেন কিন্তু তিনি ছাড়াও আরো কেউ আছে, এমন বিষয়টা অনুভব করেন। চোখ মেলে দেখলেন আলোর মৃদু মৃদু কিছু ছটা, আর কয়েকজন সাদা পোশাক পরিহিত মানুষের মতো অবয়ব নামাজে দাঁড়িয়ে আছে। তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ ব্যতীত আল্লাহর ঘরে আরো তার সৃষ্টিরাও কিন্তু ইবাদত করার জন্য আসে, আর তারা হচ্ছে জিন। মসজিদের মতো পবিত্র স্থানে জিনেরা ইবাদত করবে, এটা তো স্বাভাবিক। এই বিশ্বাস তার আগে থেকেই ছিল। উনি কিছুটা ভয় পেলেও কোন ধরনের ডিস্টার্ব না করে চোখ বুঝে আবার ঘুমিয়ে পড়েন। উনি জানতেন জিনদেরকে ডিস্টার্ব না করলে তারাও তাকে ডিস্টার্ব করবে না, তোমার ক্ষতি করার চেষ্টা করবে না। এই যে দৃশ্যটা উনি দেখেছেন, এরকম দৃশ্য কিন্তু উনি প্রায়ই দেখা শুরু করলেন। প্রথম দিকে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে উনি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। উনি এমন কোনো কাজ করতেন না যাতে করে জিনেদের নামাজে অসুবিধা হয়, জিনেদের বিরক্তি সৃষ্টি হয়। উনি সবসময় মসজিদের এক পাশে বিছানা পেতে শুয়ে থাকতেন। এক পাশে বিছানা পেতে শুয়ে থাকার কারণ হচ্ছে, জিনেরা যখন জামাতে নামাজ আদায় করবে তাদের জামাতের মাঝখানে যেন ওনার এই বিছানা যেন না পড়ে, এই জন্য মসজিদের একদম কিনারে দরজার কাছাকাছি জায়গায় উনি বিছানা পেতে ঘুমাতেন। জিনেদের কথাবার্তা উনি শুনতেন, সব কথা বুঝতে পারতেন না, উনি ওনার মতো করে ঘুমায় যেতেন আর কি। উনি এই বিষয়গুলো আর চিন্তা ভাবনা করতেন না, আর জিনেরাও কখনো মান্নান চাচাকে বিরক্ত করত না। তবে এক রাত্রে ঘটল এক অদ্ভুত ঘটনা, যেটা ছিল অন্যান্য রাত থেকে পুরোটাই ভিন্ন, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যার ছায়া তার জীবনে চিরস্থায়ীভাবে পড়ে যায়। এখনো সেই কথা মনে পড়লে উনি শিউরে ওঠেন ভয়ে। সময়টা ছিল শীতকাল। ওই গ্রামের মানুষজন এখনো শীতকালে খুবই দ্রুতই শুয়ে পড়ে। তবে মসজিদের সামনের হাই স্কুলের ছেলেরা ব্যাডমিন্টন খেলত মাঝ রাত পর্যন্ত, এবং মাঠের এক পাশে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাত। সেই রাতে চাচাও যথারীতি মসজিদের কাজ শেষ করে শুয়ে পড়েছেন। রাত গভীর হতেই হঠাৎ করে ঘুমের মধ্যে অনুভব করলেন কেউ একজন হেঁটে তার কাছে আসছে। তার কানে ভেসে এলো এক অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর। তিনি শুনতে পেলেন কেউ একজন নমনীয় ভাবে বলছে, আব্দুল মান্নান ঘুম থেকে ওঠো, আজ আমাদের একজন ভাই মারা গিয়েছে, তুমি উঠে জানাজা পড়ো, এই মসজিদে সেও নামাজ পড়তে আসত, যেহেতু তুমি সবসময় এখানে শুয়ে থাকো তার জানাজার নামাজে তোমাকেও কি শরিক হতে হবে না, তোমারও কি শরিক হওয়া উচিত নয়? আব্দুল মান্নান ওঠো ওঠো ওঠো, আমাদের একজন মারা গেছে, ওঠো জানাজা পড়তে হবে। এই একই কথা বেশ কয়েকবার বলে বলে ওনাকে নাম ধরে ডাকছিল। শুধু এই একজনের আওয়াজ ছাড়া চারপাশ ছিল একদম নিস্তব্ধ। অন্যান্য সময় অনেক মানুষ কথা বললে যেরকম গম গম করে চতুর্দিকে ওরকম হতো, কিন্তু আজ শুধু একজনের কণ্ঠ। চাচা ভয়ে ধীরে ধীরে চোখ মেলে মাথার উপর থেকে কাঁথাটা সরিয়ে তাকালেন। উনি দেখলেন একজন লম্বা আকৃতির সাদা পাগড়ি এবং ঝকঝকে ধর্মীয় পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তি থেকে কিছুটা দূরে একটি খাটিয়াতে একজন ব্যক্তির মৃতদেহ শোয়ানো ছিল। মান্নান চাচা আরো দেখতে পান চারপাশে হাজার হাজার মানুষ জানাজার সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে আছে, একই ধরনের কাপড় পরিধান করে। তিনি যে দৃশ্যটি দেখে সবচেয়ে বেশি অবাক হন এবং ভয় পান সেটি হচ্ছে, চাচা যে মসজিদের ভেতরে শুয়েছিলেন সেই মসজিদের কোনো অস্তিত্বই এখানে নেই। নেই তো নেই, মসজিদ নাই। যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষজন দেখা যাচ্ছে, জানাজার সালাত আদায়ের জন্য সবাই অপেক্ষা করছে, আর কিছুই উনি দেখতে পাচ্ছেন না। উনি বেশ অবাক হলেন এবং ভয়ও পেলেন, জানাই আমি তো শুয়েছিলাম মসজিদের ভিতরে, কিন্তু এটা কোন জায়গা? চারদিকে শুধুই মানুষ, কিন্তু তারা কেউ কথা বলছে না, নড়ছে না, তাকাচ্ছে না কেউ কারো দিকে। লম্বা লম্বা সব অবয়ব সাদা কাপড়ে মোড়া দাঁড়িয়ে আছে জানাজার লাইনে। চাচার শরীর তখন অবশ হয়ে আসছিল, মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছিল না, কিন্তু সেই ব্যক্তি শুধু বারবার বলেই যাচ্ছিল, আব্দুল মান্নান আসো আমাদের সাথে, জানাজার সালাত আদায় করো। মান্নান চাচা কিন্তু ভালো করে বুঝতে পারলেন যে এরা কেউ মানুষ নয়। তখন জানাজার সালাত আদায় করবেন কি করবেন না এইটা তো একটা চিন্তা, আর একটা চিন্তা হলো যে জানাজার সালাত আদায় করবেন তো ঘুমিয়েছিলেন, তো ওযু না, এখন ওযুটা তো করতে হবে, কিন্তু উনি কোথায় আছেন এই তো বুঝতে পারছেন না, পানি কোথায় পাবেন এটা আর একটা বিষয়, এখন উনি কোন জগতে আছেন, জিনেদের জগতে না অন্য কোথাও, যেহেতু উনি শুয়েছিলেন মসজিদের ভেতরেই, তার বিছানা টিছানা সবকিছু ঠিকঠাক ছিল। উনি বুদ্ধি করে কি করছেন সেটা হচ্ছে যে উনি কোন দরজার দিকে শুয়েছিলেন এইটা উনি শনাক্ত করার চেষ্টা করেছেন, কারণ উনি নির্দিষ্ট জায়গায় ঘুমাতেন তো, ওখান থেকে কোন দরজা কতটুকু দূরে এটা সম্পর্কে ওনার ধারণা ছিল। ওই মসজিদে 5টির মতো দরজা ছিল, তো উনি চিন্তা করেছেন যে আমি যেখানে শুয়ে আছি এখান থেকে দরজাটা কোন দিকে হতে পারে, এই চিন্তা করে উনি ওনার অনুমান নির্ভর একটা দিকে উনি দৌড় দিয়েছেন। অবাক করা বিষয় হলো যে উনি যখন দৌড় দিয়েছেন ওখানে আরো কিছু অবয়ব দাঁড়ানো থাকলেও তাদের সাথে কোনো ধাক্কা লাগলো না। ধাক্কা লাগলো না এই কারণে মনে হচ্ছে যে উনি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন, আমরা যখন সামনের দিকে আগাই বাতাসের সাথে কি আমাদের ধাক্কা সেভাবে অনুভব আমরা করি? করি না। তাদের সাথে কোনো ওরকম ধাক্কা লাগার অনুভূতি তার হয়নি। কার সাথে? ওই একজন ব্যক্তি ছাড়া, অর্থাৎ মান্নান চাচার সাথে ওই একজন ব্যক্তি ছাড়া কারো কথা হয়নি। সৌভাগ্যজনকভাবে উনি অনুমান করে যে দরজার দিকে গিয়েছিলেন এবং ওখানে গিয়ে হাত রেখেছেন, অদ্ভুত ব্যাপার, সত্যি উনি দরজাটা ধরতে পেরেছিলেন। যখনই ধরেছেন তখনই দেখেন যে উনি মসজিদেই আছেন। উনি মসজিদ থেকে বের হন, বের হয়ে উনি দৌড়াতে থাকেন, দৌড়াতে দৌড়াতে মসজিদের সীমানা পার করে রাস্তা দিয়ে বাজারের দিকে ছুটতে লাগলেন। তখন কিন্তু আর কোনো জিনিস উনি দেখেন নাই, বাইরে তখন গভীর রাত, হাড় কাঁপানো ঠান্ডা, বাজারের ভিতরে কিছু লোক যারা কিনা বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকে, বাজারের নৈশ প্রহরীরা আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। চাচা দৌড়ে তাদের দিকে ছুটে যান, তারা বিস্মিত হয়ে প্রশ্ন করেন, যারে চাচা আপনি এত রাতে দৌড়ে দৌড়ে করতে গেছেন, কোনো সমস্যা হয়েছে বলেন আমাদেরকে? তো মান্নান চাচা তখন কিছু বলেন না, শুধু বলেন না কিছু না, আগুন পোহাতে আসলাম আর কি। তবে চাচার কণ্ঠে ছিল আতঙ্ক, গলা শুকিয়ে গিয়েছিল, শরীর দিয়ে ঘাম পড়ছিল শীতের মধ্যেই। লোকেরা কিছুটা বুঝতে পারলে ওরা কেন কিছু প্রশ্ন কেউ করে নাই, অনুরোধ করেন যে আসেন আগুনের পাশে এসে বসেন, আগুনের তাপ নেন। উনি সেখানে ফজরের আগ পর্যন্ত বসেছিলেন, সেখান থেকে আর কোথাও যান নাই। ফজরের নামাজের সময় হলে চারদিকে আজান দিলে উনি তখন মসজিদের দিকে যাওয়া শুরু করেন। উনি জানতেন যে আজানের পরে এই জিনিসগুলো আর দেখা যাবে না। উনি মসজিদে যান, নামাজের পর মসজিদের ইমাম সাহেবের কাছে এই পুরো ঘটনাটা বর্ণনা করেন। ইমাম সাহেব বলেন যেগুলো সবাই খুব ভালো জিন, যার কারণে আসলে আপনার কোনো ক্ষতি করেনি, যেহেতু আপনি এখানে ঘুমান এই জন্য আপনাকে ডেকেছিল, কারণ জানাজার নামাজ যেখানে হয় তার আশেপাশে মুসলিমদের দায়িত্ব সেই নামাজের শরীক হওয়া, ওযু করে তারা যেন সেখানে দাঁড়িয়ে যায়, আর যে মারা গেছে নিশ্চয়ই সে এখানে রেগুলার নামাজ পড়তে আসত, আপনি তার কণ্ঠস্বর হয়তো বা কখনো কখনো শুনেছিলেন, এই জন্যই তারা তাকে আপনাকে ডাকতে এসেছিল, তারা তার জানাজা আপনাকে শরীক করতে চেয়েছিল। যাক, আল্লাহর রহমতে আপনি বের হয়ে আসছেন, এটাই সবচেয়ে বড় কথা। তবে সেই রাতের পরে আব্দুল মান্নান চাচা কখনোই আর মসজিদের প্রধান ফটকে রাত কাটান নাই। আল্লাহর অশেষ রহমতে তিনি রক্ষা পেয়েছেন, চাচা এখনো বেঁচে আছেন বয়স 70-এর উপরে। বয়সজনিত কারণে কিছুটা অসুস্থতা উনি বোধ করেন, তবে এখনো সেই মসজিদেরই খাদেমের দায়িত্ব পালন করছেন, তবে আগের মতো রাতের বেলা এত থাকেন না আর কি। তো ওনার তো এখন বয়স হয়ে গেছে, অধিকাংশ সময় বাড়িতেই থাকেন, আর সেই মসজিদটা এখন তার নাই, এখন সেটা পুনর্নির্মাণ করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে এখন আগের থেকে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ রবিউল ইসলাম ভাই। সেই সাথে শরীফ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, উনি ওনার বাবার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা আপনাদের ধর্মবল লিসেনারদের জন্য শেয়ার করেছেন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জুয়েল হোসেন। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নের 3 নং ওয়ার্ড জগদল গ্রামে। উনি পেশায় একজন রাজমিস্ত্রি, ওনার বর্তমান বয়স 32 বছর। ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটেছিল 1999 সাল থেকে ঘটনাটির সূত্রপাত। চলুন ঘটনায় চলে যাই। ওনার বাবার নাম মোহাম্মদ নান্নু মোল্লা। 1999 সালের প্রেক্ষাপটে ওনাদের পারিবারিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ওনার বাবা। ওনার বাবা ছিলেন একজন দিনমজুর। ওনারা পরিবারে মোট 4 জন সদস্য, মা বাবা জুয়েল ভাই আর ওনার এক ছোট বোন। তো ওনার বাবা দিনমজুরে কাজ করতেন, বিশেষ করে বিভিন্ন সিজনাল ফসলগুলো যে কাটার কাজ, এই কাজগুলোর জন্য উনি মোটামুটি পারফেক্ট ছিলেন, বেশ ভালোভাবে কাজগুলো করতেন। গ্রামের আরো 15-20 জনের সাথে মাঠের ধান পাট ইত্যাদি যে ফসলগুলো রয়েছে, এই ফসলগুলো কাটার কাজ উনি করতেন। ঘটনা শুরু যখন, তখন মাঠে পাট কাটার সময় চলছিল। সাধারণত আষাঢ় মাসে এই পাট কাটার মৌসুমটা আসে। মাঠের যে নিচু জমি, এই নিচু জমিগুলোতে পানি জমে থাকে। তো একদিন ওনার বাবা সহ আরো 15 জন একটা জমিতে পাট কাটার কাজ করছিলেন, আর সেই জমিটা বিলের দিকে হওয়ায় হাঁটু পর্যন্ত পানি ছিল। পাট কাটার সময় যে কোনো কারণেই হোক, ওনার বাবা সবার থেকে একটু পেছনে পড়ে যায়। তো পাট কাটা চলতে থাকে, হঠাৎ করে ওনার বাবার সামনে থাকা একজন ব্যক্তি সম্পর্কে যিনি জুয়েল ভাইয়ের ফুপা হন, তিনি দেখেন পেছনের একটা জায়গায় পানি অনেকটা, মানে জাপটা জাপটি হয় না, একটা রকম যে পানির নিচে যদি কোনো প্রাণী নড়াচড়া করে, হাত ছোটাছুটি করে, উপরে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়, ওই রকম আলোড়ন হচ্ছে। তো ফুপা ভেবেছেন মনে হয় বড় কোনো মাছ ওখানে এসেছে। অনেক সময় এই আষাঢ় মাসে অনেক বড় বড় পুকুরগুলো ভেসে যায়, বিলের ভিতরে অনেক বড় বড় মাছ ঘুরে বেড়ায়। তো ওই বিলের মাছগুলো তো পাটের ক্ষেতে চলেই আসতে পারে, আর পাটের ক্ষেতে যখন চলে আসে তখন পাট গাছ তো একটার পর একটা থাকে, বড় মাছগুলো যদি নড়াচড়া করে ওখানে এসে খুব ইজিলি মুভ করতে পারে না, তখন ছোটাছুটি শুরু করে, তখন পাট গাছ যেগুলো থাকে ওগুলোতেও এক ধরনের আলোড়ন দেখা যায়, আর পানির মধ্যে এক ধরনের আলোড়ন দেখা যায়। তো ওরকমটাই মনে করেছিলেন ফুপা, মনে করেছেন যে বড় কোনো মাছ হবে তাই এমনটা হচ্ছে। তো উনি এই পাট কাটার জন্য হাতে যে ধারালো কাঁচিটা ছিল, এই কাঁচিটা নিয়ে ওই দিকটাতে এগিয়ে যান, আর মনে মনে ভাবেন মাছ হলে কাঁচি দিয়ে, একটা কোপ দিয়ে মাছটাকে ধরাশায়ী করবেন। তো উনি যখন কাছে গিয়েছেন, উনি দেখেন যে আরে এখানে তো কোনো মাছ না, এখানে একটা মানুষ। উনি দ্রুত পানির ভিতরে হাত দিয়ে তাকে যখন উপরে তুলেছেন, দেখেন যে এটা জুয়েল ভাইয়ের বাবা। তখন উনি দেখেন যে পানির মধ্যে মূলত এই জুয়েল ভাইয়ের বাবাই হাত পা ছোড়াছুড়ি করছিল। হঠাৎ করে পানির মধ্যে কিভাবে পড়ে গেলেন, কি হলো না হলো, কোনো সারা শব্দও নাই, এদিকে সবাই তো সামনের দিকে চলে গেছে। তো এই অবস্থায় ফুপা সবাইকে ডাক দেন এবং বলেন যে তোরা সবাই এদিকে, এই দেখ নান্নুর জন্য কি হয়েছে। এরপর সবাই মিলে এসে নান্নু কাকাকে ধরে উঠিয়ে উপরের দিকে নিয়ে যান। ততক্ষণে এই নান্নু কাকা অর্থাৎ জুয়েল ভাইয়ের বাবার হাত পা কিন্তু শক্ত হয়ে গেছে আর উনি অজ্ঞানও হয়ে গেছেন। দেখা যাচ্ছে যে ওনার হাত পায়ের আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছে। সবাই তো তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। এরপর শুকনো কাপড় দিয়ে হাত পা মুছে হাত পায়ের তালুতে সরিষার তেল মালিশ করতে থাকে জুয়েল ভাইয়ের আম্মু। এদিকে বাড়ির অন্য সদস্যরাও এসে হাত পায়ের আঙ্গুলগুলো টেনে সোজা করে দিতে থাকে। ঘন্টা দুয়েক পর ওনার জ্ঞান ফেরত আসে। এরপর যখন ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে কি হয়ে গেল হঠাৎ করে, তখন জুয়েল ভাইয়ের বাবা কিছু বলতে পারেন না। উনি শুধু বলেন হঠাৎ করে বুকে ব্যথা হলো, এরপর উনি পানির মধ্যে পড়ে গেছেন। এরপর ওনার আর কিছু মনে নেই। তো এ কথা শোনার পর বাড়ির সবাই তো চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হলো, আগে তো কখনো এরকম হয় নাই, হঠাৎ এই সমস্যা কেন হলো। এরপর আরো কয়েকবার কিন্তু এরকমটা হয়েছিল। প্রথমবার মনে করেছিল হয়তো বা শরীর খারাপ লেগেছে, কিন্তু এরপরও যখন কয়েকবার হলো তখন জুয়েল ভাইয়ের নানা এবং বাড়ির সবাই মিলে জুয়েল ভাইয়ের আব্বুকে মাগুরা সদর হসপিটালে নিয়ে যান। সেখানে ডাক্তার দেখালে ডাক্তার সবকিছু শুনে ওষুধ লিখে দেন এবং বলেন যে 15 দিন পর আবার যেতে। তো ওষুধ নিয়ে বাড়িতে এসে উনি খাচ্ছেন, কিন্তু এই সমস্যা যাচ্ছে না, উনার বুকে ব্যথা বাড়তেই থাকে। এরপর জুয়েল ভাইয়ের বড় চাচা এই জুয়েল ভাইয়ের নানাকে বলেন যে ঢাকা থেকে একজন ডাক্তার তো আসে মাগুরা সদর হসপিটালে, তো ওই হসপিটাল পশ্চিম পাশে একটা চেম্বার আছে, উনি রোগী দেখেন, তো সেই ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই। তখন জুয়েল ভাই নানা বলেন হ্যাঁ তাহলে তো নিয়ে যেতেই হয়, নিয়ে যাওয়া হোক তাহলে। সেখানে নিয়ে যাওয়া হয়, ডাক্তার সবকিছু শুনে জুয়েল ভাইয়ের আব্বুর বুকের একটা এক্স রে করাতে বলেন। এক্স রে রিপোর্টটা যখন নিয়ে আসা হলো তখন ডাক্তার বলেন যে জুয়েল ভাইয়ের আব্বুর বুকের এক পাশের হাড় নাকি ক্ষয় হয়ে গেছে। উনি ওষুধ লিখে দেন, উনি বলেন যে খেলে এই ক্ষয় হওয়াটা কমে যাবে, তবে যতটুকু ক্ষয় হয়েছে এটা ঠিক হবে কিনা বলা মুশকিল। এরপর ওষুধ কিনে ওনারা বাসায় চলে আসেন, ওষুধ উনি খাচ্ছেন কিন্তু রোগ কমার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন জুয়েল ভাইয়ের বাবা প্রতিনিয়ত। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ওই একই ওষুধ বারবার দেয় কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। এরপর জুয়েল ভাইয়ের এক কাকার কথায় জুয়েল ভাইয়ের বাবাকে যশোরের কোন একটা ক্লিনিকের ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো সেখানে নিয়ে যাওয়ার পর উনিও বেশ কিছু টেস্ট করাতে বললেন, উনিও বুকের একটা এক্স রে করাতে বললেন। এরপর যখন এটা নিয়ে আসা হলো, মানে সবগুলো রিপোর্ট নিয়ে আসা হলো, তখন ওই ডাক্তার বললেন যে একটা না কয়েকটা হাড় নাকি ক্ষয় হয়ে গেছে, অথচ কয়েকদিন আগেই একটা হাড় ক্ষয় হওয়া দেখা গিয়েছিল, এই কয়েকদিনের মধ্যে আরো কয়েকটা হাড় ক্ষয় হয়ে গেল। ডাক্তার বললেন যে জুয়েল ভাইয়ের বাবার ক্যান্সার হওয়ার ভয় আছে, ক্যান্সারের টেস্টটাও করাতে হবে। তো সেটাও করানো হলো। তো এটার রিপোর্ট আসতে আবার বেশ কয়েকদিন সময় লাগত। পরের সপ্তাহে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে বলেন। এই এক সপ্তাহের মধ্যেও কিন্তু বেশ কিছু কবিরাজ দেখানো হয়েছিল, টাকা পয়সা বেশ ভালোই খরচ হয়েছে, টাকা পয়সা শেষও হয়ে যায়, টাকা পাবেন কোথায়? তখন তখন জুয়েল ভাইয়ের বাবা এবং মা ওনাদের বাড়ির 12% জমি জুয়েল ভাইয়ের সেজো কাকার কাছে বন্ধক রাখেন, ওই সময়ের 12,000 টাকার বিনিময়ে, মানে প্রতি শতাংশ 1,000 টাকার বিনিময়ে বন্ধক রাখেন, বেচা কেনা না বন্ধক রেখেছেন আর কি। তো সেজো কাকা বলেছেন চিকিৎসা করে সুস্থ, পরে যেদিন পারিস টাকা ফেরত দিস, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু এখানে ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে জুয়েল ভাইয়ের বাবা উনি এই জমিটা পরবর্তীতে সেজো কাকাকে লিখে দিয়েছিলেন। কেন লিখে দিয়েছিলেন চলুন আমরা সামনের দিকে শুনতে পারব। তো এই টাকা জোগাড় করার পর যখন যশোরে গিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার যে কথা বলেন সে কথা শুনে তো সবাই ভয় পেয়ে যান। ডাক্তার কাকাকে ডেকে বলেন যে আপনার ভাইয়ের যা হয়েছে এটা তো সারবে না, ওষুধ লিখে দিচ্ছি, বাড়িতে গিয়ে খাওয়ান আর আল্লাহকে ডাকেন, রোগী যা খেতে চায় সেটাই খাওয়ান, আর ওনার বাঁচার আর কোনো আশা নাই। ডাক্তার বলেন যে জুয়েল ভাইয়ের বাবার বুকের বাম পাশের হাড়গুলো ক্ষয় হতে হতে ওখানে ক্যান্সার হয়ে গেছে, এটা থেকে আর উত্তরণ হওয়ার কোনো সুযোগ নাই। কাকা ওই সময় কাউকে কিছু বলেন নাই, বাড়িতে নিয়ে আসেন। জুয়েল ভাইয়ের বাবাকে আড়ালে লিখে সবাইকে বলেন যে এই ব্যাপার। তো আড়ালে রেখে উনি যখন এই বিষয়গুলো বলছিলেন, জুয়েল ভাইয়ের বাবা বুঝতে পারেন নাই। তখন কেউ কেউ বলল যে অনেক সময় রিপোর্টে ভুল আসে, ফরিদপুরে গিয়ে দেখি আর একটা টেস্ট করাই। তো ফরিদপুরে টেস্ট করানো হয়, সেখানে ওই একই রিপোর্টই আসে। এখন রোগীকে তো বিষয়টা জানাতে হবে। তো একটা পর্যায়ে জুয়েল ভাইয়ের বাবাকে বিষয়টা বলে। বলার পর তার রিয়াকশনটা কেমন হওয়া উচিত ছিল? উনি ভেঙে পড়বেন, উনি কান্নাকাটি করবেন, খুব চিন্তাগ্রস্ত হয়ে যাবেন ওনার সন্তানাদির জন্য, পরিবারের জন্য? না, এমন কিছুই হলো না। উনি একথা শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলেন, তার কোনো চিন্তা ভাবনাই নাই। মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায়, তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। ওনার মধ্যেও কিছু পরিবর্তন হলো, কিন্তু আমরা যে পরিবর্তনগুলো সাধারণত এই ধরনের প্রেক্ষাপটে মানুষের কাছে আশা করি, সেটা না, হলো ভিন্ন রকমের কিছু। উনি ওনার পরিবারের প্রতি যতটুকু মায়া মহব্বত ছিল, সেটাও মনে হয় হারিয়ে ফেললেন। যখন জানতে পারলেন যে ওনাকে ভালো মন্দ খাবার খাওয়ার কথা বলা হয়েছে, চিন্তা করলেন এখন টাকা পয়সা কোথায় পাবো। ওই যে সেজো কাকার কাছে উনি জমি বন্ধক দিয়েছেন, এটা ওই সেজো কাকার কাছে বিক্রি করে দেন। তো বিক্রি করার বিনিময়ে আরো কিছু টাকা পেয়েছিলেন, কারণ বন্ধক দিয়েছেন, জমির মূল্য তো আসলে বন্ধকি টাকা ভাবে আসেন আর কি, সেটা মৌখিক চুক্তিতে যতটুকু টাকা পাওয়া যায়। এরপর বাজার মূল্যে তো উনি বিক্রি করেছেন তার ভাইয়ের কাছে। এই টাকাটা পাওয়ার পর কি করেছেন, উনি একটা ফনিক্স সাইকেল কিনেছেন। ওই সময় চায়না ফনিক্স সাইকেল পাওয়া যেত, এরকম একটা নতুন ফনিক্স সাইকেল কিনেছেন। আর উনি এখানে সেখানে সাইকেল নিয়ে ঘুরতে থাকেন। মাগুরা শহরে ওই সময় দুইটা সিনেমা হল ছিল, প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা আসত, ওই সিনেমা দেখতে যেতেন উনি। তারপর হোটেল থেকে মাছ মাংস খেয়ে আসতেন, এভাবে উনি টাকা উড়াতে থাকলেন। একদিন কি হয়, ওনার বাবা সকাল 11টার দিকে জগদল বাজার থেকে মাগুরা শহর 7 কিলোমিটারের মতো দূরত্ব, তো এই সিনেমা দেখার জন্য উনি বাসা থেকে বের হয়েছেন আর রেস্টুরেন্টে গরুর মাংস দিয়ে খাবার খাবেন এই ভেবে রওনা দিয়েছেন। তো জগদল বাজার থেকে 2 কিলোমিটারের মতো দূরে একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হলো লস্করপুরের মাঠ। তো যখন ওই জায়গাটাতে আসেন, ওই জায়গাটা তখনকার প্রেক্ষাপটে পুরোটা ফাঁকা ছিল, তো এখন আবার সেরকম ফাঁকা নাই বলে জানিয়েছেন জুয়েল ভাই। তো ওই জায়গায় যখন আসছেন, তখন রাস্তার দুই পাশে আখের চাষ হচ্ছিল আর কি, আমাদের এলাকায় এটাকে কুশোর বলে, শুদ্ধ বাংলায় আখ বলে। তো রাস্তার দুই পাশে আখের গাছগুলো লাগানো হয়েছে। রাতের বেলা ওইখানে নাকি অনেক ডাকাতিও হতো। ওইখানে রাস্তার পাশে একটা খালও আছে। তো জুয়েল ভাইয়ের আব্বু যখন আপন মনে সাইকেল চালাচ্ছে, কিছু একটা ভাবছে, হঠাৎ করে পেছন থেকে ওনার নাম ধরে ডাকে, হে নান্নু। সাইকেল চালানো অবস্থায় উনি পেছন ফিরে তাকিয়েছেন, দেখেন যে কেউ নাই, আবার উনি সাইকেল চালাতে থাকেন, আবার ডাকতে, হে নান্নু, এইভাবে। উনি আবারও পেছন দিকে তাকান, তাকে কাউকে দেখেন না। উনি আবার সাইকেল সামনের দিকে টানা শুরু করেন, আবার পেছন থেকে ডাকতে, হে নান্নু। এরপর জুয়েল ভাইয়ের বাবা কি করেছেন, উনি সাইকেলটা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করেছেন যে কে ডাকে দেখি তো। উনি কিছুটা পথ মানে যখন এগিয়ে গিয়েছেন, আগানোর পর একটা জায়গায় এসে উনি ডানে বাঁয়ে তাকাচ্ছেন যে এখান থেকেই হয়তোবা ডাকটা দিতে পারে, যতটুকু সাউন্ড উনি শুনেছিলেন আর কি, একটা আইডিয়া করেছিলেন যে কতটুকু দূর থেকে ডাকটা আসতে পারে। তো উনি এসে খুব একটা কিছু দেখতে পারছেন না। তো ওই যে পাশে একটা খাল ছিল, হঠাৎ করে দেখেন ওই খালের ভেতর থেকে মাথায় জট, শরীরে ছেঁড়া ফাড়া নোংরা কাপড় একজন পুরুষ মানুষ উঠছে, এসে ঠিক এই জুয়েল ভাইয়ের আব্বার সামনে দাঁড়িয়ে ওনার আব্বুর বুকের বাম পাশে এসে একটা থাবা মেরেছেন। এত জোরে থাবা মেরেছেন যে জুয়েল ভাইয়ের বাবার দম বন্ধ হয়ে আসার উপক্রম। সেই লোকটা বলছে, ডাক্তার বলছে তুই বাঁচবি না, তাই যা ইচ্ছা তাই করতেছিস নাকি? তো যা ইচ্ছা তাই করতেছিস, এই সময় কি এগুলো করতে হয়? কই, নামাজ তো পড়িস না, আল্লাহর কাছে তো নিজের সুস্থতা তুই চাস না, আর তুই যাচ্ছিস সিনেমা দেখতে, হ্যাঁ, নিজের পরিবারেরও চিন্তা ভাবনা নাই তোর, এরকম করে বেশ দিচ্ছে। এই সমস্ত কথা শুনে জুয়েল ভাইয়ের বাবা চিন্তা করেন যে কে রে এই লোকটা, চিনিও না জানিও না আমার সম্পর্কে এত কথা বলছে। তখন উনি বলেন আপনি কে বলেন তো। তখন ওই লোকটি বলে আমার খিদা লাগছে খাবার দে। এ কথা শুনে জুয়েল ভাইয়ের বাবা মনে মনে ভাবেন আমি তার চিনি না, অথচ আমার বিষয়ে এত কিছু জানে, আবার এখন সিনেমা দেখতে যাচ্ছি এটাও সে জানে, ব্যাপারটা কি? আর এই ফাঁকা জায়গায় এখানে তো কোনো মানুষ থাকার কথা না, এই লোকটা খালের ভিতর থেকে কোত্থেকে এলো, আর একে তো আশেপাশের কয়েক গ্রামে কখনো দেখি নাই, তো খাবার যখন চাচ্ছে দেই। এরপর জুয়েল ভাইয়ের বাবা বলেন যে আসলে এখন কোথায় খাবার দিব, আমার কাছে খাবার নাই, বাসায় চলেন ওখানে খাবার দেই, অথবা মাগুরা শহরে চলেন, অথবা জগদল বাজারে চলেন, ওখান থেকেও খাবার কিনে দিতে পারি। তো এরপর ওই লোকটা বলে ঠিক আছে চল জগদল বাজারে চল, আর আমাকে তোর সাইকেলের পিছনে উঠা। তো ওই লোকটাকে সাইকেলের পিছনে উঠিয়ে জুয়েল ভাইয়ের আব্বু উনি সাইকেল চালানো শুরু করেছেন। তো সাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে ওই জগদল বাজারে চলে আসছেন। তা আসার পর জিজ্ঞেস করছে আপনি কি খাবেন, তখন ওই লোকটা বলছে যে আমি মিষ্টি খাবো। তখন মিষ্টির দোকানে ওকে নিয়ে যাওয়া হয়, ওনাকে মিষ্টি খাইয়ে দেওয়া হয়। এরপর ওই লোকটা বলে যে তোর কাছে কত টাকা আছে দে আমাকে দে। এখন টাকা পয়সা চাচ্ছে, বেশ অবাকই হন। তারপর জুয়েল ভাইয়ের বাবা ওনাকে টাকা পয়সা দেন, যত টাকা ছিল সবই দেন, ওই সব টাকা থেকে অল্প কিছু টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেন আবার জুয়েল ভাইয়ের বাবাকে। তবে যত টাকা ফেরত দিয়েছেন এর ভিতরে তো মিষ্টি খাওয়া হয়েছে, মিষ্টির যে বিলটা এটা দেওয়া হয়েছে, এখন যে টাকা আছে ওনার হাতে এই টাকায় আসলে মাগুরা গিয়ে সিনেমা দেখে তার গরুর মাংস দিয়ে ভাত খাওয়া সম্ভব না, কি আর করা। তখন ওই লোকটা বলে হ্যাঁ নান্নু আমাকে যেখান থেকে আনছিস সেখানে দিয়ে আয়, চল আমাকে দিয়ে আসবি। তখন আবার জুয়েল ভাইয়ের আব্বু ওনার সাইকেলে করে ওই লোকটাকে ওই জায়গায় নিয়ে যায়। তো সাইকেল থেকে নেমে ওই লোকটা জুয়েল ভাইয়ের আব্বুকে বলে তুই সামনের শুক্রবার একটা রূপার তাবিজ আমার কাছে নিয়ে আসবি, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ তোর এই রোগ ভালো হয়ে যাবে, আর আমি যে এই জিনিসটা দিতে চাইছি এটা কাউকে বলবি না, আর এখন বাড়ি যা সিনেমা দেখতে হবে না। এরপর জুয়েল ভাইয়ের আব্বু উনি সাইকেল নিয়ে বাড়িতে চলে আসেন। এসে জুয়েল ভাইয়ের আম্মুকে বলছেন আচ্ছা তাবিজ বানানোর মতো ঘরে কি রূপা টুপা আছে নাকি, হঠাৎ করে উনার মুখে এই তাবিজ বানানোর জন্য রূপা আছে নাকি। এই সমস্ত কথা শুনে জুয়েল ভাইয়ের আম্মু তো বেশ কৌতূহলী হয়ে যান, উনি জিজ্ঞেস করেন যে তুমি কি করবা রূপা দিয়ে। উনি বলেন দরকার আছে, এখন সত্যি কথা তো বলেন না, জুয়েল ভাইয়ের আম্মুরও সন্দেহ লাগে, চাপাচাপি করেন যে আসলে ঘটনা কি। তখন জুয়েল ভাইয়ের আব্বু সব কথা খুলে বলেন। তো এই কথা বলার পর জুয়েল ভাইয়ের আম্মু একটা জায়গা থেকে কিছু রূপা বের করে দেন। সমস্যা হয় কি ওই সময় ঘরের বাইরে কাকতালীয় ভাবে কি একজন দাঁড়িয়েছিল, তখন আবার এই লোকটা এই কথা শুনে ফেলেছে। রাতের বেলা, এই ঘটনা দিনের বেলা ঘটছে, তো রাতের বেলা জুয়েল ভাইয়ের আব্বু স্বপ্নে দেখছেন ওই লোকটাকে। ওই লোকটা বলছে যে নান্নু তুই তো মানুষ ভালো না রে, তোকে বললাম যে আমার কথা কাউকে বলবি না, তুই তোর বউকে বললি ঠিক আছে মেনে নিলাম, তখন বাইরে থেকেও একজন শুনে ফেলছে, এখন কি হবে। যাই হোক তোকে যখন কথা দিছি তুই আসিস আমি ইনশাল্লাহ তাবিজ দিয়ে দিব সেই জায়গাতে যেখানে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, শুক্রবার চলে আসবি। তো স্বপ্নের মধ্যেই কিন্তু ওই লোকটা একথা বলে দেয় জুয়েল ভাইয়ের বাবাকে। সত্যি সত্যি শুক্রবার সেই জায়গায় গিয়ে যখন জুয়েল ভাইয়ের আব্বু দাঁড়িয়ে খালের ভিতর থেকেই ওই লোকটা উঠে আসে, প্রথমে দেখছেন যে কোথাও নাই, পানির ভিতর থেকে উঠে আসে বিষয়টা এরকম না, ডানে বায়ে তাকাচ্ছে হঠাৎ করে দেখে যে ঢাল বেয়ে ওই লোকটা উঠে আসছে, অথচ একটু আগেও সেখানে সে ছিল না। ওই লোকটা উঠে এসে জুয়েল ভাইয়ের আব্বুকে বলছে যে তুই বিড়ি সিগারেট খাওয়া একদম ছেড়ে দিবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, সৎ পথে চলবি, মিথ্যা কথা বলবি না, আল্লাহ তোর ভালো করবেন ইনশাল্লাহ। আর এই নে তোকে একটা জিনিস দিচ্ছি, রূপার তাবিজ এনেছিস? বলে হ্যাঁ আনছি, দে এটা দে। জুয়েল ভাইয়ের আব্বু তো ওই যে রূপা নিয়ে একটা তাবিজ বানায় আনছিলেন, তো ওই তাবিজটা হাতে নিয়ে ওর ভেতরে কিছু একটা ঢুকায় দেয়, কি যে ঢুকায় দেয় এটা জুয়েল ভাইয়ের আব্বু দেখতে পান নাই। তো তাবিজটা যখন রেডি হয়ে যায় তখন ওই লোকটা বলে যে এইটা তোর গলায় পড়বি, আর যখন তোর বুকে ব্যথা করবে এই তাবিজটা ভিজিয়ে পানি খাবি, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো তোর ভালো হবে। আর যা বললাম সেগুলো আমল করবি, আল্লাহকে স্মরণ কর। এরপর ওই লোকটার কাছ থেকে বিদায় নিয়ে জুয়েল ভাইয়ের আব্বু চলে আসেন বাড়িতে, এসে সুতা দিয়ে গলায় বেঁধেছেন। এরপর হয় কি যে উনার যে বুকের ব্যথা আস্তে আস্তে কমতে থাকে, বুকের ব্যথায় উনি বেহুশ হয়ে যেতেন, মানে অজ্ঞান হয়ে যেতেন, এটাও অনেকটাই কমে যায়। উনি বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন, সিনেমা দেখা তো একদমই ছেড়ে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক মতো চলছিল। পাঁচ থেকে ছয় মাস এরকম চলছিল। এরপর কি হয়, জুয়েল ভাইয়ের আব্বুর মধ্যে আবার সেই আগের বদভ্যাসগুলো ঢুকতে থাকে, ওই নামাজ পড়া ছেড়ে দেন, আবার বিড়ি সিগারেট খাওয়া শুরু করেন। তো এই জুয়েল ভাইয়ের একজন কাকা ছিলেন, উনি অনেক উঁচু লম্বা ছিলেন আর কি, সবসময় জুব্বা পরতেন, মাথায় পাগড়ি দিয়ে থাকতেন আর কি। তো ওই কাকা একদিন জুয়েল ভাইয়ের আব্বুর কাছে আসছেন, এসে বলছেন যে তাই আমার তাবিজ ফেরত দে। এই কথা শুনে তো জুয়েল ভাইয়ের আব্বু ভয় পেয়ে গেছেন, তাবিজ কিসের তাবিজ, তোমার কাছ থেকে আমি কোনো তাবিজ নিছি নাকি? তখন ওই লোকটা বলে যে আমার তাবিজ ফেরত দেয়। তখন জুয়েল ভাইয়ের আব্বা ভয় পান, উনি বুঝতে পারেন যে আসলে এই যে লোকটা তার সামনে এসেছে, বলতো এই লোকটা আসল লোক না, তার রূপ ধরে তার কাছে এসেছে, আর ওই যে রূপার তাবিজটা এটাই চাচ্ছে। জুয়েল ভাইয়ের আব্বা বলেন যে না দেয়া যাবে না, তাবিজ তো আমি তোমাকে দেব না। সাহস করে কথা বলছে, বুঝতে পারছেন সাহস করে কথা বলছেন, তাবিজ দেয়া যাবে না এটা বলছে। এই কথা শোনার পর ওই অবয়বটা ওনার মুখে, অর্থাৎ জুয়েল ভাইয়ের আব্বার মুখে জোরে মারেন এক থাপ্পড়। এরপর জুয়েল ভাইয়ের আব্বু, ওনার তো ভয় পাওয়ার কথা, কিন্তু না, উনি ভয় না পেয়ে উনি আরো রেগে যান, উনি রেগে উল্টো গালিগালা শুরু করেন যে তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি, এই বলে উনিও কিল ঘুষি মারতে থাকেন, চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। উনার চিৎকার চেঁচামেচি শুনে পাশের বাড়ির লোকজন গিয়ে দেখে যে জুয়েল ভাইয়ের আব্বু শুধু চিৎকার চেঁচামেচি করছে, শুনে কিল ঘুষি মারছে। তখন লোকজন গিয়ে যখন জুয়েল ভাইয়ের আব্বুকে ধরছেন, তখন ওনার আব্বু শান্ত হন, আর এরপরে ওনার আব্বু বেহুশ হয়ে যান। তাড়াতাড়ি করে তাকে ধরে বাসায় নিয়ে আসা হয়। তখন দেখা যায় যে জুয়েল ভাইয়ের আব্বুর অবস্থা খুবই খারাপ। এরপর ওই যে তাবিজটা, ওই তাবিজটা যখন ধুয়ে তাকে পানি খাওয়ানো হয়, তখন উনি সুস্থতা অনুভব করেন। এরপর সব কথা খুলে বলেন যে কি হয়েছে, এরকম একজন আসছিল, সে এসে তো এরকম তাবিজ চাইছে। আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উনি যেহেতু আগের সেই আমলগুলো করা ছেড়ে দিয়েছিলেন, এই জন্যই ওই জিনিসটা তার কাছে এসে জিনিসটা ফেরত চাইছে। এখন সমস্যা হলো কি, যে এই যে জিনিসটা যে এসে ফেরত চাইছে, এইটা এখন প্রতিনিয়তই আসতে থাকে, বলা যায় যে প্রতিদিনই আসতে থাকে, বিভিন্নভাবে বিভিন্ন রূপে এসে ধোকা দিয়ে জুয়েল ভাইয়ের আব্বুর কাছ থেকে ওই তাবিজটা নিতে চায়। আর যদি কোনোভাবে না নিতে পারে, তখন সে ক্ষিপ্ত হয়ে যায় আর জুয়েল ভাইয়ের আব্বুকে মারতে থাকে, ছলে বলে কৌশলে যে কোনোভাবেই ওই তাবিজটা নেবেই। তো ওই সময়ে বিটিভিতে আলিফ লাইলা হতো একটা অনুষ্ঠান, রাত সাড়ে আটটার দিকে সেটা শুরু হতো। তখন কিন্তু গ্রামে সব জায়গায় টেলিভিশন ছিল না, গ্রামের মধ্যে দুই একটা বাড়িতে টেলিভিশন পাওয়া যেত, আবার দেখা যেত যে কোনো বাড়িতে টেলিভিশন আছে, ইলেকট্রিসিটি নাই, সেখানে ব্যাটারিতে টেলিভিশন চালানো হতো, সেই ব্যাটারি আবার মাঝে মাঝে বাজার থেকে চার্জ দিয়ে নিয়ে আসতে হতো, অনেক ঝামেলা। নির্দিষ্ট সময়ের জন্যই তখন শুধু টিভি ছাড়া থাকতো, এখন যেরকম সবসময় টিভি ছাড়া থাকে মানুষের বাসা বাড়িতে, তখন তো আর এই ধরনের কথা চিন্তাও করা যেত না। তো ওই রকম দুই একটা বাড়িতে টিভি পাওয়া যেত, তো ওনাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বাড়িতে টেলিভিশন ছিল, তো ওনার আব্বু সহ বেশ কয়েকজন মিলে সেই বাড়িতে আলিফ লাইলা দেখার জন্য যাচ্ছিলেন। তো সেই বাড়িতে যেতে হয় একটা রাস্তা ধরে, তো রাস্তার পূর্ব পাশে মানুষের বাড়ি আর পশ্চিম পাশে মাঠ। ওই বাড়িতে যাওয়ার কিছুটা আগে একটা মসজিদ ছিল, মসজিদ পার হয়ে তারপরে ছিল ওই মাঠের মতো জায়গাটা, আর ওই মাঠে আখের ক্ষেত ছিল মূলত, আখের চাষ হতো এখানে সবচেয়ে বেশি। তো ওই আখের ক্ষেত পর্যন্ত যখন গিয়েছে, তখন আখ চাষ করা হয়েছিল। হঠাৎ করে আব্বু বলে ওঠে, ওই যে আমাকে ডাকছে, আমাকে ডাকছে রে, আমাকে ডাকছে, আমি গেলাম, এই বলেই দিয়েছেন এক দৌড়। দৌড়ে আখের ক্ষেতের ভিতরে চলে গেছেন। এখন আখের ক্ষেতের ভিতরে ঢুকলে মানুষকে পাওয়া কিন্তু কঠিন হয়, তাও আবার রাতের বেলা। আখ গাছগুলো তো বেশ বড় বড়, এর ভিতরে একটা মানুষ ঢুকে গেলে তাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে? তারপরও আবার রাতের বেলা, দিনের বেলায় খুঁজে পাওয়া যায় না। পিছনে যে লোকজন ছিল তারা তো কয়েকজন দৌড় দিয়েছে জিল ভেড়াপুর পেছন পেছন, যাকে ধরতে হবে। এমনি তার সমস্যাগুলো, বিশেষ করে অসুস্থতার ব্যাপারটা, এটা তো বেশ কিছু মানুষ জানত। কয়েকজন তো দৌড় দিয়েছে, আর কয়েকজন গিয়েছে এই জুয়েল ভাইদের বাসায় খবর দিতে যে এরকম এরকম ঘটনা, উনি তো দৌড় দিয়ে চলে গেছে। তো তারা তো এসে যখন জানিয়েছে, জানার পর জুয়েল ভাই সহ ওনার মা, ওনার চাচারা, ওনারা তো বাইরে বের হয়েছেন যে খুঁজতে হবে। সেই যে আখের যে ক্ষেত, সেখানে তারা যান, আশেপাশে পানের বরজ ছিল, সব জায়গায় খোঁজ করেও জুয়েল ভাইয়ের আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিমধ্যে যদি কোন লোককে দেখা যেত যে উনি তাকে দেখেছে কিনা, তখন সেই লোকটা বলতো, হ্যাঁ দেখছি তো, এই দিকটা আগে তো এদিক দিয়ে গেল। কোন দিকে গেল? ওই দিকে যখন এই জুয়েল ভাইয়েরা এগিয়ে যেতেন, তখন দেখা যেত যে জুয়েল ভাইয়ের আব্বু ওইদিকে আসে, হঠাৎ করে কারো উপস্থিতি টের পেয়ে দৌড়ে কোথাও চলে গেছে। এইভাবে দূর থেকে দেখে তারা যখনই নিজেদের উপস্থিতি জানান দিত, তারা তো বলতো, এই দাঁড়াও দাঁড়াও, আর তখনই দৌড় দিয়ে চলে যেতেন উনি। বুঝতে পেরে ওনারা এরপরে শব্দ করেন নাই, কিন্তু তারপরেও উনি দৌড়ে চলে যেতেন, পরিবারের কাছে আসতে চাইছিলেন না। এদিকে ওনার খোঁজাখুঁজি তো হচ্ছে, ওনাদের বাড়ি থেকে 1 কিলোমিটারেরও বেশ কিছুটা কমে ওনাদের বাড়ির উত্তর দিকে জগদল বাজারে যাওয়ার রাস্তা, আর শত্রুজিৎপুর নামে আরেকটা বাজার রয়েছে, ওখানে শুক্রবারে হাট মেলে আর কি। তো ওনাদের পাশের বাড়ির একজন ওই শত্রুজিৎপুর হাটে গিয়েছিল, তো উনি রাত প্রায় 11টার সময় সেই বাজার থেকে হেঁটে বাড়িতে আসছিল। তো যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তাটা ছিল ওনাদের বাড়ির দক্ষিণ দিকে। তো বাড়ি এসে দেখে যে তাদের বাড়িতে কোনো লোকজন নাই। লোকজন নাই কেন, হঠাৎ করে এত রাতের বেলা বাড়িতে একজন লোকজন নাই, পাশের বাড়িতে খোঁজ নিতে আসছে, এই জুয়েল ভাইদের বাড়ি খোঁজ নিতে আসছে। তখন জানতে পারছে জুয়েল ভাইয়ের বাবাকে পাওয়া যাচ্ছে না, তারা সবাই খুঁজছে। ইতিমধ্যে জুয়েল ভাইদের পরিবারের একজনের সাথে দেখা হয়ে যায়। তো উনি যখন শুনলেন যে এই ব্যাপার, তখন বলে, আরে আমি তো শত্রুজিৎপুর থেকে আসার সময় নান্নুর সাথে হালটে দেখা হলো। হালট মানে ওনাদের বাড়ির দক্ষিণে একটা কাঁচা রাস্তা, যেটা এখনো আছে মাঠের দিকে, সেই রাস্তায় যেই রাস্তাটা, এটাকে হালট বলে। তো ওই লোকটা বললেন যে ওই হালটে দেখা হয়েছে, রাস্তায় অনেকগুলো তাল গাছ আছে, তো ওইখানে দেখছি। তো উনি যেখানকার কথা বলছেন, ওইখানে জুয়েল ভাইয়ের আব্বুকে দেখছেন, আর ওইখানে নাকি এই লোকটার সাথে জুয়েল ভাইয়ের আব্বু কথাও বলছেন। এই লোকটার নাম ছিল হচ্ছে আবুল। তখন এই জুয়েল ভাইয়ের আব্বু নাকি বলছেন যে, ও আবুল মামু নাকি, তো কোন জায়গা থেকে আসলা? লোকটা বলছে, আমি তো শত্রুজিৎপুর গেছিলাম, সেখান থেকে আসছি। তুই কোনে যাস? তখন নাকি জুয়েল ভাইয়ের আব্বু বলছেন, আমি ওই পাড়ায় যাচ্ছি, একটু কাজ আছে। তো ওই পাড়া বলতে, ওই পাশে একটা পাড়া ছিল, ওইখানে একটা পুকুর ছিল, ওইটার নাম হলো মত্তির পুকুর। ওই পুকুরটা থেকে কিছুটা দূরে দুটো পরিবার বসবাস করতো, তারা সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তো ওই পুকুর নিয়েও নাকি অনেক কথা আছে, সেখানে অনেক জিনভূত আছে, অনেক লোকজন সেখানে ভয় পেয়েছে, বিশেষ করে এই যে দুই পরিবারের সদস্যরা সেখানে ভয় পেয়েছে। তো যাই হোক, ওই দিকটাতে নাকি যাওয়া দেখেছে, যে সে ওইদিকে চলে গেল, যে ওইদিকে কাজ আছে এই বলে ওইদিকে চলে গেল। তো ওই পুকুরের দিকে চলে গেল, এই কথাটা শুনতে পরিবার সদস্য ভয় পেয়েছেন, কারণ ওইটা নিয়ে ভয় ডর আছে অনেকের ভিতরেই, সবাই তো ওইদিকে গেছেন বা যাওয়া শুরু করেছেন। এর মধ্যে হয় কি, ওই যে পুকুর থেকে একটু দূরে যে দুইটা সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করেন, তো ওনারা নাকি রাতের বেলা হঠাৎ করে শোনেন যে কোন একটা লোক চিৎকার করছে, চিৎকার করে করে কথা বলছে এবং গোংরানির মতো আওয়াজ করছে। প্রথম দিকে ওনারা ভয় পেয়েছেন, কারণ এমনিতে তো ওই জায়গাতে বেশ ভয়ের ঘটনা ঘটে, চিন্তা করছেন যে হয়তো বা কোনো জিনভূত এরকম করতেছে, ওখানে তো কোনো মানুষ আসার কথা না এত রাতের বেলা। তো এই চিন্তা করে তারা তো আর বাইরে বের হচ্ছেন না। তারপরেও ক্রমাগত এই জিনিসটা যেহেতু হচ্ছে, কেউ একজন টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। বের হওয়ার পর দেখে যে এই জুয়েল ভাইয়ের আব্বা, আর জুয়েল ভাইয়ের আব্বাকে উনি চিনতেন, কারণ এই ভদ্রলোক জগদল বাজারে উনি সেলুনের দোকানে কাজ করতেন, আর জুয়েল ভাইয়ের আব্বু প্রায়শই তার কাছে চুল কাটাতে যেতেন। তো দূর থেকে দেখেই তো বুঝতে পারছেন, হাতে যে টর্চলাইট নিয়ে গেছেন, টর্চের আলো ফেলছেন, দেখেন যে এই অবস্থা। এদিকে তো চারদিকে জানাজানি হয়ে গেছে যে জুয়েল ভাই আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ওই লোকটাও চিৎকার শুরু করছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। তো ওনার তো আসলে অন্য কোনো বাড়িঘর থেকে লোক আনার সুযোগ ছিল না, কারণ হচ্ছে যে ওনার আর এক ভাই, তার বাড়িও ওই পাশেই, এই দুইটা পরিবারই খেলে বসবাস করতো। তো সেখান থেকে লোকজন বের হয়েছে, দেখে যে এই জুয়েল ভাইয়ের আব্বুর সমস্ত শরীরে কাদা, চেনার মতো না, কিন্তু তারপরেও আল্লাহর রহমতে ওই ভদ্রলোক চিনতে পারছিলেন, আগে থেকে অনেক পরিচিত, তো গলার স্বরটা শুনে চিনতে পারছিলেন আর কি। মূলত এই ধানের যে জমি ছিল, এই জমির একটা বেশ বড় অংশ একদম নষ্ট হয়ে গেছে, যদি মানুষ ধস্তাধস্তি করলে যেরকম হয় আর কি, ওই রকম হলে যেরকম হয় ধানের অবস্থা সেরকম। তো ওইখান থেকে জুয়েল ভাইয়ের আব্বুকে উদ্ধার করা হয়, ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। তো যখন নিয়ে আসা হয় তখন ওনার জ্ঞান ছিল না। এভাবে সারাটা রাত চলে যায়, ফজরের আজান যখন দেয় তখন ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়, কারণ অনেক রাত্রেই তো ওনাকে নিয়ে আসা হয়েছিল। এরপর জুয়েল ভাইয়ের আম্মু ওই যে তাবিজটা ভিজিয়ে যখন পানি খাইয়েছেন, তখন জুয়েল ভাইয়ের আব্বুর জ্ঞান ফেরত আসে। তো এভাবে কিন্তু চলছে ক্রমাগত, মাঝে মাঝে উনি হারিয়ে যেতেন, এরকম ধরে আনা হতো, এরকম তো চলছেই। এর ভিতরে বিভিন্ন ফকির কবিরাজ দেখানো হয়েছে, হুজুরও দেখানো হয়েছে, কেউ কিচ্ছু বলতে পারে না, এই রোগের বিষয়ে তো কিছু বলতেই পারে না। আর যার কাছে যাওয়া হয় মোটা অঙ্কের টাকা দাবি করে যে ঠিক হয়ে যাবে এটা সেটা, কিন্তু কোনো কাজ হয় না। এর মধ্যে এক রাতের একটা ঘটনা, সেটা হয় কি যে এই জুয়েল ভাইয়ের আব্বু উনি ওয়াশরুমে গিয়েছেন, ওনাদের ওয়াশরুমটা বাড়ির উত্তর পাশে আর ওনাদের ঘরটা ছিল বাড়ির দক্ষিণ পাশে। তো ওনার আব্বু ওয়াশরুমে গিয়েছেন, ওনাদের ওয়াশরুম তো এরকম পাকাপোক্ত এরকম ছিল না ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। তো হঠাৎ করে দেখেন যে ওই ওয়াশরুমের সামনে ওই সেই কাকা, যে কাকা অনেক উঁচা লম্বা ছিলেন, তবে তার স্রোত ধরে না, ওই কাকার মতো আর কি, জুব্বা পরা পাগড়ি পরা একটা লোক আসছে, সে ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়েছে। আর ওই ওয়াশরুমের দরজাটা এরকম কিন্তু স্ট্রং কোনো দরজা ছিল না। তো বাইরে এসেই হাত ভিতরে ঢুকিয়ে দিয়ে বলছে যে এই নে এটা খা। এখন এমন একটা অবস্থা যে জুয়েল ভাইয়ের আব্বু কিন্তু ওয়াশরুমের ভেতরে বসা, এই অবস্থায় কেউ কিছু দিলে কি খাওয়া যায় না কি নেওয়া যায়। তো জুয়েল ভাইয়ের আব্বু বেশ রাগান্বিত হন যে মানুষজনের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কখন কাকে কিছু দিতে হবে, কখন খাবার জিনিস দিতে হবে, এ কোন ধরনের ব্যাগ কেলে লোকজন এটা। উনি রাগ করে ওই জিনিসটা হাতে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন যে এই ধরনের ব্যাগ কেলে লোকজনের দেওয়া কোনো জিনিসই খাবো না। উনি যখন এটা ফেলে দিচ্ছেন ছুঁড়ে দূরে, ওই লোকটা বলে যে তোর এত বড় সাহস, তোর এত অন্যায়ের পরেও আমি তোর উপকার করার জন্য আসছি, তোকে একটা জিনিস খেতে দিলাম, তুই খেলি না, তুই ফেলে দিলি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলেই ওই ওয়াশরুমে ওই অবস্থাতেই নাকি ওই লোকটা লাথি মেরেছে, আর এত জোরে লাথি মেরেছে যে ওনার বাবা ওখান থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়েছে, এবং অনেক দূরে বলতে একদম উঠোনের উপর এসে পড়েছে। ওই উঠোনের উপর একটা ছোট মেহগানি গাছ ছিল, সেই গাছটাও ভেঙে গিয়েছে। আর জুয়েল ভাইয়ের আব্বুর নাকি গালিগালাস করার বদ অভ্যাস ছিল ওই সময়, উনি তো গালিগালাস করা শুরু করছেন যে এত বড় সাহস, তুই ওয়াশরুমে ঢুকে আমার খাবার দিস, আবার আমাকে মারলিও, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। জুয়েল ভাইয়ের আব্বু কিন্তু বুঝতে পারছেন এটা স্বাভাবিক কিছু না, এরপরে উনি ভয় না পেয়ে উল্টো তেরে যান, একটা লাঠি নিয়ে ওই লোকটার দিকে তেরে যান এবং ওই লোকটাকে নাকি আঘাত করতে থাকেন। এদিকে জুয়েল ভাইদের পরিবারের লোকজন বের হয়ে এসে দেখে জুয়েল ভাইয়ের আব্বু কখনো গাছে, কখনো মাটিতে, কখনো খড়ের কাদায় লাঠি দিয়ে বাড়ি মারছেন, এটা ওনারা দেখছেন। আর ওই সময় নাকি ওই লোকটা জুয়েল ভাইয়ের আব্বুকে বেধরক মারছে, এটাও বুঝতে পারছেন জুয়েল ভাইয়ের পরিবার যে কেউ একজন মারছে, অদৃশ্য কেউ আঘাত করছে, আর ওই আঘাতে উনি পড়ে যাচ্ছেন, ব্যথা পাচ্ছেন। তো এরকম কিছু সময় চলে, এরপর জুয়েল ভাইয়ের আব্বু অজ্ঞান হয়ে যান। যখন অজ্ঞান হয়ে যান তখন সবকিছু ঠিকঠাক এমন একটা অবস্থা, ওই জিনিসটা ওই অদৃশ্য জিনিসের কোনো উপস্থিতি না, টের পাচ্ছেন না। এরপর জুয়েল ভাইয়ের আম্মু ওই যে তাবিজটা ধুয়ে যখন পানি খাইয়ে দেন, এরপর ওনার জ্ঞান ফেরত আসে। এরপর উনি বলেন যে আসলে এই এই ঘটনা, এই যে ওয়াশরুমে গেছিলাম এই ব্যাপার ঘটছে। এখন উনার পরিবার কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারছিলেন না। এর মধ্যে একটা খবর আসে যে মাগুরা শহরে তৎকালীন চরমোনাই পিসাই হুজুর রহমতুল্লাহ আলাই উনি আসবেন, ওনার কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসবেন এই সমস্যা সমাধান করা যায় কিনা। এই জন্য ওনারা ওখানে যাবেন, তো জানো যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু হয় কি গিয়ে দেখেন ওয়াজ মাহফিলের কোনো আলামতি নেই। প্যান্ডেল সাজানোর জন্য যে বাঁশ গাড়তে হবে সেই গর্ত করছে কিছু কিছু শ্রমিকরা। ওনারা গিয়ে জানতে পারেন যে ওয়াজ মাহফিল আসলে আজকে না, হবে আগামীকাল, অর্থাৎ পরের দিন। এই জন্য প্রস্তুতি চলছে, ওনারা তো ভুল দিন চলে আসছেন। এখন এখানে তো থাকার জায়গা টাকা নাই, আবার চলে যাবেন, ওনাদের বাড়ি থেকে 9 কিলোমিটার দূরে কিন্তু এই ওয়াজ মাহফিলের জায়গাটা। এখন চলে যে যাবেন, যাবেন কিভাবে, যাওয়ার জন্য তো পথ অবলম্বন করতে হবে। ওই সময় তো রাস্তাঘাটে যে এরকম, এখন যে ইজি বাইকগুলো পাওয়া যায় তখন তো এগুলো পাওয়া যেত না, তখন অনেক ঝামেলা হতো। তো কাছাকাছি একটা ইটের ভাটা ছিল, ওই ইটের ভাটাতে ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন কাজ করতেন। তো রাতের বেলা ইট নিয়ে ট্রাকে করে দূরে যেতেন, তখন কিন্তু ওই জগদল বাজার ওই সাইড দিয়ে ওই ট্রাকগুলো যেত। তখন সিদ্ধান্ত হয় যে ওনারা যে কয়েকজন আসছেন, বিশেষ করে মুরব্বী গোছের যারা, বিশেষ করে এই যে জুয়েল ভাইয়ের নানা, এরকম কয়েকজন ওনারা ট্রাকে চলে আসবেন, আর অন্য আর একটা মাধ্যম দিয়ে জুয়েল ভাইয়ের বাবা আর ওনার এক কাকা একসাথে আসবেন। তখন এই সিদ্ধান্ত অনুযায়ী জুয়েল ভাইয়ের নানা সহ আরো কয়েকজন তো চলে যান ওই যে ওই ট্রাকে করে, ওনারা আসবেন অপেক্ষা করছেন আর একটা যানবাহনের জন্য। তো ওই যে কাকা, ওই কাকা উনি কিন্তু বিড়ি সিগারেট খেতেন, জুয়েল ভাইয়ের আব্বারও কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। তো জুয়েল ভাইয়ের আব্বা কি করছেন, উনি একটা বিড়ি ধরাবেন। তখন নাকি ওই কাকা বলছে এই বিড়ি ধরাস না। তখন জুয়েল ভাইয়ের আব্বা বলছেন কেন বিড়ি ধরাবো না, কেন তুমিও তো বিড়ি খাও, তা আমার নিষেধ করো কেন। তখন ওই কাকা বলছেন যে আমি বিড়ি খাই, এখন খেতে ভালো লাগতেছে না, তুই আমার সামনে এখন বিড়ি ধরাস না। এরকম কিছু সময় আসলে জুয়েল ভাইয়ের বাবা এই বিষয়টা মেনে নেন, ধরার নাই, কিন্তু একটা সময় এসে তো আসলে তার বিড়ি খাওয়ার নেশা, বিশেষ করে যারা এই ধরনের স্মোকিং এ অভ্যস্ত তারা কিন্তু একটা পর্যায়ে এসে সিগারেট ধরাবেনই। উনি তো ধরিয়েছেন, বোঝা গেল যে কাকার খুব অসুবিধা হচ্ছে, অথচ উনিও ক্রমাগত সিগারেট বা বিড়ি খাওয়ার পারদর্শী এমন একজন ব্যক্তি। হঠাৎ করে নাকি ওই কাকা বলে ওঠে ওই কাকা মানে জুয়েল ভাইয়ের বাবাকে যে একটা রূপার তাবিজ নাকি মানাইছো, দেখি তো সে তাবিজটা কই। তখন জুয়েল ভাইয়ের বাবা উনি ওনার শার্টের আস্তিনটা গুটিয়ে হাতে দেখান, ওই সময় গলায় ছিল না, উনি হাতে বেঁধে রেখেছিলেন। জুয়েল ভাইয়ের মা কি করেছিলেন, উনি ওই কালো এক ধরনের সুতা পাওয়া যেত, অনেকে কাইতন বলে এটাকে, তো এই সুতা দিয়ে খুব সুন্দর করে গিট দিয়ে দিয়ে বেশ শক্ত করে রশির মতো পেঁচিয়ে হাতে শক্ত করে বেঁধে দিয়েছে, যাতে কোনোভাবেই হারিয়ে না যায়। তো হাতের আস্তিনটা উঠিয়ে দেখাচ্ছে যে এই যে আমার তাবিজ, বলে যে এটা আমার হাতে দাও। তখন জুয়েল ভাইয়ের বাবা বলে হাতে দেবো কেন, তুমি দেখতে পারতেছো না, এটা হাতে নিয়ে কি করবা, আমার হাতে শক্ত করে বাধা আছে, এমন তোমার আমি খুলে দিব নাকি, দেওয়া যাবে না, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় দেখো। বলে যে না আমার হাতে দাও, বলে না হাতে দেবো না। এরকম এক কথা দুই কথা কথা কাটাকাটি হয়। ওই কাকা বলে যে চলো আমরা বাড়িতে হেঁটেই চলে যাই। কই হেঁটে যাবো মানে, 9 কিলোমিটার পথ হেঁটে যাবো এই রাতের বেলা, কি বলো না বলো, বলে হ্যাঁ হেঁটেই যাই, চলো ওই মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো, গল্প করবো, বেশি সময় লাগবে না। কি মনে করে আসলে জুয়েল ভাইয়ের বাবা রাজিও হয়ে যান, একজন হাঁটতে থাকেন। তো ঢাকা মাগুরা রোড থেকে মিরপাড়া হয়ে একটা রাস্তা আছে, এইখানে একটা রহস্যময় ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে জুয়েল ভাইয়ের বাবা দেখছেন রাস্তাটা একদম সমান মসৃণ, কিন্তু যখন হাঁটছেন উনি রাস্তা উঁচু নিচু এব্রো থ্যাব্রো এরকম রাস্তা, কিন্তু দেখছেন যে রাস্তা একদম সমান পিচ ঢালা রাস্তা, কোথাও কোনো ভাঙাচোরা নাই। তাহলে এমনটা কেন হচ্ছে, এটা তো উনি মেলাতে পারছেন না। আর ওই যে বারবার ওই কাকা বলছেন তাবিজটা দাও দেখিনি, তখন জুয়েল ভাইয়ের বাবা হাতের আস্তিন আবার উঁচা করে তাবিজ দেখান। এরপর উনি আবার রেগে যান, এই তোমারে বারবার বলি যে আমার হাতে দাও, তুমি দাও না। একটা পর্যায়ে এসে ওই কাকা নাকি খুব রেগে যান, বলেন যে তোকে যে কতবার করে বললাম যে আমার হাতে দে, তুই দিলি না, দাঁড়া মজা দেখাচ্ছি এখন, এখন তোকে দেখ আমি কি করি। এই বলে নাকি জুয়েল ভাইয়ের বাবাকে মারধর দেওয়া শুরু করেছেন। জুয়েল ভাইয়ের বাবাও তো রেগে যান যে এত বড় সাহস আমাকে মারে কোনো কারণ ছাড়া, আমার কাছে তাবিজ দেখতে চাই দেখাইলাম, তারপর তাকে নাকি হাতে দিতে হবে, মারামারি শুরু করে যায়। এই মারামারি করতে করতে বাড়ির দিকে আসতে থাকে তারা। এদিকে হয় কি, ওই যে না না উনি তো ওই ট্রাকে করে চলে আসছেন, অনেকক্ষণ হয়ে গেছে আসে না আসে না, তাদের তো চলে আসার কথা, পরে আর একটা যানবাহন অনায়াসে পাবে এরকম তারা নিশ্চিত ছিল, তো এখন আসছে না। যখন ওই নানা এই জুয়েল ভাইয়ের আম্মুর কাছে জিজ্ঞেস করছেন যে জুয়েলের আব্বা কই আসছে, তখন তো জুয়েল ভাইয়ের আম্মু না এখন তো আসে নাই, তখন তো চিন্তায় পড়ে গেছে যে হাই হাই এখনো আসে নাই, আবার মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ ওনাকে নিয়ে তো এরকম সমস্যা ছিলই। এদিকে এই যে ওনার এই রোগের সময় পার হতে হতে তখন তো শীতকাল ছিল, মানে যখন ওনারা ওই যে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ দেখতে পান নাই, আর বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো তো শীতের সময় হয়, তখন তো শীতের সময় রাত একটার দিকে মূলত জুয়েল ভাইয়ের বাবাকে পাওয়া যায়। ওনাদের বাড়ির দিকে আসতে একটা বাড়ি আছে, এই বাড়ির এই দিকটাতে এসে নাকি একটা ঘটনা ঘটেছিল। ওই বাড়িতে ওই গোবর দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়, পাটখড়ির উপরে গোবরগুলো দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়। তো এই জিনিসগুলো বাঁশের একটা চালের উপরে শুকাতে দেওয়া হয়েছিল। তো জুয়েল ভাইয়ের বাবা উনি ওই দিক দিয়ে দৌড়ে আসতে আসতে নাকি একটা বাড়ি যখন পেয়েছেন, তখন ওই বাড়ির লোকদেরকে উঠানোর জন্য উনি ওই জিনিসগুলো নিয়ে ওই ঘরের চালের উপরে অথবা ঘরের বেড়ার উপরে ক্রমাগত বাড়ি দিতে থাকেন, কিন্তু এই লোকগুলো ওঠে না। তারা চিন্তা করছে যে মনে হয় ডাকাত টাকাত আসছে অথবা ভূত প্রেতের কোনো ব্যাপার, তারা আর ভয়ে ঘর থেকে বের হয় না। এদিকে ধপাস করে পুকুরে কোনো কিছু পড়ার শব্দ হয়, আর পুকুরে বেশ কিছু টিনের কৌটার মতো ছিল, অনেক বড় বড় কৌটা, সাধারণত আলকাত্রার যে টিনগুলো দেখা যায় ওরকম কিছু। এই লোকগুলো কি করত, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এই টিনগুলোর মধ্যে ওই রস রেখে জাল দিয়ে গুড় তৈরি করত। তো গুড় তৈরি করার পর এগুলো ধোয়াটা কিন্তু বেশ টাফ, তখন পুকুরের পানিতে ভিজিয়ে রাখতে হতো, দীর্ঘ সময় ভিজিয়ে রাখলে তখন এটা ধুতেও সুবিধা হতো। ওই টিনগুলো পুকুরের ওই ভিতরে রাখা হয়েছে, যখন ধপাস করে পানিতে পড়েছে তখন টিনগুলোর শব্দ হচ্ছে, একটার সাথে আর একটা লেগে গেছে, তখন ওই লোকগুলো মনে করছে কি যে মনে হয় চোর আসছে টিন চুরি করার জন্য। তখন ওনারা উঠছে, শুধু ওঠে নাই, বড় বড় রামদা যেটাকে ওই এলাকায় স্যান বলে এইগুলো নিয়ে উঠছে যে কে রে আমাদের টিন চুরি করে। তারা যখন উঠছে দেখে যে আরে এটা তো চোর না, একটা মানুষ পুকুরের মধ্যে পানিতে ধস্তাধস্তি করছে, কিন্তু এখানে একজন লোক দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুইজন লোকের উপস্থিতি আছে, কিন্তু একজনকে দৃশ্যমান দেখা যাচ্ছে আর একজনকে দেখা যাচ্ছে না। তারাও বেশ ভয় পেয়ে যায়, আর এইটা যে নান্নু কাকা অর্থাৎ জুয়েল ভাইয়ের বাবা এটা ওনারা চিনতে পেরেছেন। যেহেতু লোকজন চলে আসছে ওই অবয়বটা তাকে ছেড়ে দেয়, ওনারা তো গিয়ে তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসার পর এই অবস্থা দেখে তারাও খবর দিয়েছে জুয়েল ভাইয়ের পরিবারের কাছে যে তাড়াতাড়ি আসেন দেখেন এই নান্নু ভাইয়ের কি অবস্থা। তো ওনারা তো ছুটে গেছেন, দেখেন যে এই অবস্থা। তখন এই যে জুয়েল ভাই, ওনার কিন্তু বয়স খুব বেশি ছিল না ওই সময়, তারপরে ওনার স্পষ্ট মনে আছে ওই সময়ের প্রেক্ষাপটে আর কি, যে সারাটা রাত ওনাকে লেপ কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল, কারণ ঠান্ডা পানিতে পড়ে গেছিলেন, শরীর থরথর করে কাঁপছিল। আর যখন জুয়েল ভাইয়ের মা গিয়ে তাবিজ ভিজিয়ে সেই পানিটা খাইয়ে দিয়েছেন, এরপর ওনার জ্ঞান ফেরত আসে। তবে প্রচণ্ড শীত ছিল, তো কথা বলতে পারছিলেন না, ওইভাবে একটা ভ্যানে করে বাড়িতে নিয়ে আসা হয়, এরপরে গরম পানিতে তাকে গোসল করানো হয়। এই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না, আমরা শুধু প্রিয় লিসেনার শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি, আসলে ওনার যেই হাড় ক্ষয় হওয়ার রোগটা কেন হলো কিভাবে হলো এটা কেউ বলতে পারছে না। এর ভিতরে আরো বেশ কিছু ঘটনা ঘটে, আমরা ওইটার ডিটেলসে আর যাব না। যেমন একটা গ্রামে হঠাৎ করে ডায়রিয়া হয়েছিল, একটা রহস্যময় ডায়রিয়া, অনেকেই হসপিটালে ভর্তি হচ্ছিল, এক বাড়ির পর আরেক বাড়ির সদস্যদের হয়, সেই বাড়ির পর আরেকজন হয়, এইভাবে আর কি। এরকম সমস্যা শুরু হয়েছিল, তখন ওখানে একজন হুজুর আসছিলেন। জুয়েল ভাইয়ের ফুপুর মাধ্যমে সেই হুজুর জুয়েল ভাইয়ের বাবাকে দেখেছিলেন। উনি বেশ কিছু তদবির দিয়েছিলেন, ঝাড়ফুঁক করেছিলেন, এবং উনি বলেছিলেন যে এই যে তাবিজটা, এই তাবিজটা কোনোভাবেই যেন ওই জিনিসটার হাতে আর না দেয়া হয়। ওই জিনিসটা আসছিল ভালোর জন্যই, কিন্তু জুয়েল ভাইয়ের বাবা আসলে তার আচরণগত কারণে, অভ্যাসগত কারণে সেই জিনিসটার মর্যাদা রক্ষা করতে পারেন নাই। এখন যদি এই জিনিসটা তাকে ফেরত দিয়ে দেয়া হয়, তাবিজটা ফেরত দিয়ে দেয়া হয়, তাহলে আরো ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে। এই জন্য এটার জন্য তাকে ফেরত দেয়া না হয়। আর উনি বেশ কিছু তদবির দিয়ে দেন, ঝাড়ফুঁক করে দেন, তেল পরা দেন, পানি পরা দেন। উনি বলেন যে এগুলো চলতে থাকবে, এগুলো চলছে। 2004 সালের দিকে ওনাদের গ্রামে একটা গ্রাম্য মারামারি হয়। জুয়েল ভাইদের যে বিরোধী পক্ষ, তারা নাকি ওনাদের ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করে, ঘরের ভিতরে থাকা অনেক কিছু নিয়ে গিয়েছিল। আর ওই হুজুর পরামর্শ দিয়েছিলেন তাবিজটা খুলে জুয়েল ভাইয়ের আম্মু যেন ওনার হেফাজতে রাখেন, একটা বিশেষ জায়গায় রাখেন। তাবিজটা যদি জুয়েল ভাইয়ের বাবার সাথে থাকে, ওটা নেয়ার জন্য বারবার আসবে আর বারবার তাকে আক্রমণ করবে, এই জন্য একটা বিশেষ জায়গায় রাখতে। তো জুয়েল ভাইয়ের আম্মু সেটা রেখে দিয়েছিলেন। তাবিজটা খোলার পর কিন্তু ওই অভাবটা তার কাছে আসতো, কিন্তু অন্যভাবে আসতো, স্বপ্নের মধ্যে আসতো, বলতে এটা ফেরত দে, ফেরত দে। যখন লুটপাট হয়, লোকজন তার বুঝতে পারে নাই, অনেক জিনিস লুটপাট করছে, সেই সাথে ওই জিনিসটাও নিয়ে গেছে। তো ওই জিনিসটা নিয়ে যাওয়ার পর ওই লোকজন কি করছে তা জানা যায় না, নাকি ওই জিনিসটার নেয়ার জন্য যে লোকগুলো এসেছিল তার ভেতরেই ওই অবয়বটা এসেছিল, কেউ বলতে পারে না। হতে পারে সেই অবয়বটাও নিয়ে গেছে, হতে পারে সেটা না। তবে ওই লুটপাটের পর জুয়েল ভাইয়ের বাবার সাথে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, ওই অভাবটা আর কখনোই আসেনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, জুয়েল ভাইয়ের বাবা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান, আলহামদুলিল্লাহ উনি এখনো দিব্যি সুস্থ আছেন, ভালো আছেন। একাধিক হাড় ক্ষয় হওয়া জনিত কারণে, যার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল, ডাক্তাররা বলে দিয়েছিল যে তাকে ভালো মন্দ খাওয়াতে সে আর বেশি দিন বাঁচবে না, তারপর কোন এক রহস্যময় ঘটনার প্রেক্ষাপটে উনি দিব্যি সুস্থ হয়ে যান, আর উনি এখনো সুস্থ অবস্থাতেই রয়েছেন। জুয়েল ভাই জানিয়েছেন যে উনি এখন জমি চাষবাস করছেন, জুয়েল ভাইয়ের বাবার জন্য দোয়া চেয়েছেন যেন উনি আরো অনেকদিন সুস্থভাবে আল্লাহর রহমতে আমাদের মধ্যে থাকতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন। প্রিয় লিসেনার্স, এইখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন, ওনার এই রোগের কারণটা কিন্তু আমরা জানতে পারলাম না, অথচ এই রোগটা সারানোর জন্য রহস্যময় এক অবয়বের উপস্থিতি দেখা যায়। এই দেখা যাওয়ার পর ভালোই চলছিল সবকিছু, তারপর হঠাৎ করেই একটা ছন্দপতন হয়ে যায়, তারপর ওই তাবিজটা নেয়ার জন্য উঠে পড়ে লাগে সেই অবয়বটা। তারপর আরেকজন হুজুর, উনি কিছু ট্রিটমেন্ট করেন, আলহামদুলিল্লাহ জুয়েল ভাইয়ের বাবা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান, ওনার হাড় ক্ষয়জনিত রোগ নাই। উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, অথচ সেই ক্যান্সার থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আর আমাদের দৃষ্টির অগোচর অনেক ঘটনাই ঘটে যায়, হতে পারে কোনো পিশাচ টাইপের কোনো জিনের দ্বারা আক্রান্ত হয়েছিলেন উনি, আর একজন জিনের মাধ্যমে সেটার চিকিৎসা চলছিল, তবে সেই জিনটা অনেকটা ভালোই ছিল বলতে হবে, কারণ বারবার অপমানিত হওয়ার পরও সে ফেরত আসছিল, একটা পর্যায়ে সে তাবিজ নেওয়ার চেষ্টা করছিল। তা আল্লাহর রহমতে আসলে আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হয়েছে, যে কোনোভাবেই হোক সেই জিনটাও হয়তো বা আর কখনো আসেনি, সেও তার জিনিস পেয়ে গেছে, আর জুয়েল ভাইয়ের বাবাও সুস্থ হয়ে গেছেন। তবে এভাবে কিন্তু সবাই সুস্থ হয় না প্রিয় লিসেনার্স। আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছিলেন যে উনি সুস্থ হবেন, তাই হয়েছেন, কিন্তু সবার ভাগ্য তো এতটা সুপ্রসন্ন হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাইকে, উনি অনেক দরদ দিয়ে লেখাপড়া করার, খুব বেশি দূর লেখাপড়া না করার পরও যে উনি এত দরদ দিয়ে লিখেছেন ঘটনাটা, এত দীর্ঘ একটা ঘটনা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি জানিয়েছেন যে উনি খুব ভালো করে লিখতে পারেন না, তবে আমি পড়ার পর এতটা ভালো লাগছিল, উনি এত দরদ দিয়ে সময় নিয়ে লিখেছেন, এটা হয়তোবা অনেকেই ওনার মতো করে লিখতে পারেন না। আবার অনেকে আরো অনেক সুন্দর করে লেখেন, ঠিক আছে, কিন্তু আমি ওনার প্রেক্ষাপটে বলছি যে উনি যেভাবে লিখেছেন ভালো করে টাইপ না জানার পরেও আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি জুয়েল ভাইকে। চলুন ফিলিস্তিনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 162 নং এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার আরো দুটি ঘটনা কিন্তু এর আগে আমরা প্রচার করেছি আমাদের থার্সডে নাইটের 128 এপিসোড এবং 138 এপিসোডে ওনার ঘটনা প্রচারিত হয়েছে। 128 এপিসোডের 4 নম্বর ঘটনা এবং 138 এপিসোডের প্রথম ঘটনা ছিল মোহাম্মদ লিটন মিয়া ভাইয়ের ঘটনা। ওনার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার 1 নং কিশোরগাড়ি ইউনিয়নের হাসানখোর গ্রামে। চলুন ওনার এই ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি পেয়েছেন মূলত ওনার গ্রামের এক বড় ভাইয়ের কাছ থেকে। এই ঘটনার কিছু অংশের সাক্ষী উনি নিজেও, আর যেই বড় ভাইয়ের কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মনু মিয়া। এই ঘটনাটি মূলত মনু ভাইয়ের সাথে ঘটেছে। ঘটনাটির সময়কাল 2017 বা 2018 সালের বর্ষাকালের কোনো এক রাত্রে। মনু ভাই ওইভাবে আসলে তারিখের হিসাবটা দিতে পারেন নাই, আর ঘটনায় যাওয়ার আগে ঘটনার প্রেক্ষাপটটা বর্ণনা করার দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে লিসেনারদের। এই যে হাসানখোর গ্রাম, এই গ্রাম থেকে 1 কিলোমিটার উত্তরে রয়েছে একটি বাজার। বাজারটিকে ওনারা স্থানীয়ভাবে মেঘার মোড় বলে থাকেন। যারা ওই এলাকায় আছেন তারা অবশ্যই চিনে থাকবেন। আর এই রাস্তাটি পুরোটাই কাঁচা। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাজারে যেতে 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। তো এই বাজারে যাওয়ার পথে রয়েছে বেশ কয়েকটি পুরনো গাছ। গাছগুলোর বয়স 100 বছরের বেশিও হতে পারে কয়েকটা, তবে 90 বছরের কম কোনোটাই নয়। বাজারে যাওয়ার পথে এই লিটন মিয়া ভাইয়ের বাড়ি 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটার পথ। আর এই পথে 3 রাস্তার মোড়ের মতো একটি জায়গা রয়েছে, যার একটি রাস্তা চলে গেছে পূর্ব দিকে আর বাকি দুটি রাস্তার মাথা উত্তর এবং দক্ষিণে চলে গেছে। এখানে রয়েছে একটি বটগাছ, তারপর প্রায় 40 ফুট পরে রয়েছে একটি শিমুল গাছ এবং একই দূরত্বে রয়েছে আরো একটি শিমুল গাছ। অর্থাৎ 2 শিমুল গাছের আবার মধ্যবর্তী দূরত্ব প্রায় 40 ফুটের মতো। মূল ঘটনাটি ঘটেছে মূলত এই শিমুল গাছের এখানে। শিমুল গাছের এখানে প্রায় অনেকেই একটা রহস্যময় ভুতুড়ে সাপ দেখতে পেত। সাপটি গোখরা সাপ, তবে স্থানীয়ভাবে এই রহস্যময় সাপটাকে গোমা সর্প বা গোমা সাপ বলে অভিহিত করে থাকেন লোকজন। এই সাপটিকে বেশিরভাগ সময় দেখা যায় গরমকালে। অনেকে সরাসরি সাপটিকে দেখেছে, আর যারা দেখেছে এর মধ্যে একজন এই লিটন মিয়া ভাই। আর সরাসরি অনেকে দেখেনি, তবে এই সাপটি যখন রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পারাপার হতো তখন রাস্তার উপর একটা আঁকাবাঁকা রেখার মতো দাগ হতো। রাস্তাটি কাঁচা আর গরমের সময় অনেক ধুলোবালি হওয়ার কারণে এই আঁকাবাঁকা দাগটি সহজেই বোঝা যেত। তো 2 দিন এই মেঘারমোড় বাজার থেকে ফেরার সময় ঠিক সন্ধ্যার পর আর এসার আগে ওই সাপের মুখোমুখি কিন্তু লিটন ভাই হয়েছিলেন, কিন্তু সাপটির মধ্যে অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করেন নাই। কিছুক্ষণ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। এরপর দেখা যায় যে সাপটি তার মতো রাস্তার ওপাশে চলে গেল। লিটন ভাই কিন্তু কোনোভাবেই উনি রাতের বেলা সাপের গায়ে আঘাত করতেন না, কোনো প্রাণীর গায়ে আঘাত করতেন না। যেহেতু আপনাদের হর ওয়ার্ল্ডের ঘটনাগুলো উনি রেগুলার শোনেন, আমরা সবসময় বলি রাতের বেলা কোনো প্রাণীকে অকারণে যেন আমরা আঘাত না করি। এই চিন্তা থেকেই উনি মূলত ওই সাপটিকে কোনো আঘাত করেন নাই। তো একদিন বাজারে যাওয়ার সময় এই বটগাছের একটু আগে দেখা হয় মনু মিয়া ভাইয়ের সাথে। সময়টা কেবল সন্ধ্যা, তখনও চারপাশে যথেষ্ট আলো ছিল, কিন্তু তারপরও লিটন ভাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটছেন। এটা দেখে এই মনু ভাই অবাক হয়ে বললেন যে কে লিটন, এই সময় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটছো কেন? এখন তো চারদিকে এত অন্ধকার নামে নাই। তখন মূলত এই লিটন ভাই এই মনুমিয়া ভাইকে এই সাপের বিষয়টি বলেন যে ভাই এর আগে তো এরকম সাপ দেখছি, সাপটা রাস্তা পার হয়ে গেছে একে বেঁকে, আমার চোখের সামনে এটা হয়েছে, আপনি কি দেখছেন এটা? তখন এই মনু ভাই বলে যে তোমার মতো এরকম রাস্তা পার হতে আমি দেখি নাই, তবে আমি অন্যরকম একটা জিনিস দেখছি শিমুল গাছে। এরপরে মূলত ঘটনাটি মনু ভাই লিটন ভাইকে বলেন। এই যে মনু ভাই, এনার একটা অভ্যাস হচ্ছে বর্ষার সময় হলে মাছ ধরা। বর্ষার সময় দিনে হোক বা রাতে হোক, যখনই বৃষ্টি হতো এই বৃষ্টির পরপরই উনি চলে যেতেন মাছ ধরতে। আসলে মাছ ধরে উনি যে বিক্রি করবেন বিষয়টা এরকম না, মাছ ধরে বাড়িতে জিয়ে রেখে বেশ কিছুদিন ধরে খেতেন। তাজা মাছ ফ্রিজে না রেখে কেটে খাওয়ার মজাই আলাদা, এই জন্যই মূলত উনি এই কাজটি করতেন। তো ঘটনার দিন বিকাল থেকে আকাশে মেঘ ছিল অনেক, আরো বৃষ্টি হয় মুষলধারে, আর তা স্থায়ী হয় রাত প্রায় দশটা পর্যন্ত। এর মধ্যে মনু ভাই রাতে খাবার একটু আগে ভাগে খেয়ে নিয়েছিলেন, আর বিকেল থেকে বৃষ্টি হওয়ায় ঘুমটাও অনেক ভালো হয়েছিল। আর গ্রামে যেহেতু একটু মেঘ করলেই বিদ্যুৎ থাকে না, এজন্য মনু ভাই আগে থেকেই তার বড় চার্জার লাইটটি ফুল চার্জ দিয়ে রেখেছিলেন। বৃষ্টি থামার পর মনু ভাই চিন্তা করেন যে এইবার মাছ ধরতে যাব। এই চিন্তা থেকে মনু ভাই তার সাথে যারা সঙ্গী হিসেবে মাছ ধরতে যেতেন তাদের কাছে ফোন করেন, কিন্তু তারা কেউ যেতে রাজি হয় না। উপায় না দেখে মনু ভাই একাই মাছ ধরতে বেরিয়ে পড়েন। তখন রাত প্রায় সাড়ে দশটার একটু বেশি বেজে গিয়েছে, বৃষ্টি কিন্তু তখনও হালকা ঝিরিঝিরি পড়ছিল। তো এই যে শিমুল গাছ রয়েছে, এখান থেকে এক মিনিট হাঁটলে শুরু হয় হিন্দুপাড়া, সেখানে মূলত হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। তারও পরে আরো দুই মিনিট হাঁটলে প্রথমে রয়েছে বাঁধের রাস্তা, তারপর একটি পুল বা কালভার্ট, স্থানীয়ভাবে এটি হিন্দুপাড়া পুল নামে পরিচিত। আর এর মাঝে রাস্তার শাখা প্রশাখা কখনো পূর্ব দিকে আবার কখনো পশ্চিম দিকে নেমে গিয়েছে। মনু ভাই এই বাঁধের নিচেই নামে মাছ ধরতে, আর মাছ ধরতে গিয়ে প্রথমেই পান প্রায় এক কেজি সাইজের একটি বিশাল শৈল মাছ। এরপরে ওনারা কিছু মাছ, যারা ওইখানে গিয়েছিল আশেপাশে কিছু লোকজন ছিল তারাও মাছ ধরছে, তবে মনু মিয়া ভাই উনি এক কেজি সাইজের একটা শোল মাছ পেয়ে তো বেজায় খুশি। এরপর প্রায় আধা ঘন্টা ঘোরাঘুরি করে তেমন কোনো মাছ পান নাই। তো মনু ভাই একবার চিন্তা করেন যে আর বোধহয় মাছ টাছ পাবো না, তো এই চিন্তা করে আবার এই বাঁধের কাছে উনি চলে আসেন। এতক্ষণ কিন্তু মনু ভাই এই ভেতরের দিকে মাছ ধরছিলেন। তো বাঁধের কাছে আসতেই খেয়াল করেন যে ধানের জমিতে পানি দেওয়ার জন্য বাঁধের কোল ঘেঁষে যে ড্রেন রয়েছে সেখান দিয়ে পানি নেমে যাওয়ার কারণে সেখানে বেশ ভালোই মাছ দেখা যাচ্ছে। সেখানে মূলত শোল, টাকি, শিং, পুঁটি এই মাছগুলো বেশি ছিল। মনু ভাই এখানে প্রায় আধা ঘন্টার মতো মাছ ধরেন, তারপর এক সময় তার খোলইটা মাছে পরিপূর্ণ হয়ে যায়। মাছ ধরা শেষ করে মনু ভাই বাঁধের রাস্তা ধরে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা করেন। মনু ভাই যখন প্রথম শিমুল গাছের এখানে এসেছেন তখন শিমুল গাছটা অতিক্রম করেন নাই, মানে কেবল এসেছেন আর কি, অর্থাৎ তার এক পা এগিয়ে গেলেই অতিক্রম করবেন এমন একটা ভাব হয়ে গেছে আর কি। তার সামনে তো 40 ফুটের মতো দূরে বা এরকম একটা দূরত্বে আর একটি শিমুল গাছ রয়েছে। তো মনু ভাই খেয়াল করেন যে একটা ভয়ঙ্কর ব্যাপার, প্রথম দিকে এটা রহস্যময় তারপরে ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে উনি যে শিমুল গাছের দিকে যাবেন হঠাৎ করে ওনার চার্জার লাইটটা জ্বলছে না। ওনার কাছে এটা মনে হলো, কারণ কি সবই তো ঠিকঠাক, উনি চার্জার লাইটটা অন্য দিকে মারছেন সেখানে আলো দেখা যাচ্ছে কিন্তু সামনে আলো দেখা যাচ্ছে না কেন? মনু ভাই খেয়াল করেন যে মাঝখানে যে শিমুল গাছটি রয়েছে ওইখানে মূলত ওই শিমুল গাছের একটি ডাল রয়েছে যেটার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। তো ওই ডালে এক অপরূপা সুন্দরী রমণী পা ঝুলিয়ে বসে আছে, আর তার শরীর থেকে এতটাই আলো বের হচ্ছে যে লাইটের আলো চললেও সেই আলোটা ওখানে বোঝাই যাচ্ছে না। দিনের বেলা রাস্তার উপর যদি আমরা লাইট ধরি সেই আলো যেমন মোটেও বোঝা যায় না, বিষয়টা ওরকম। এই দুই শিমুল গাছ আর বট গাছের যে এরিয়া রয়েছে এইটুকু আলোকিত হয়েছে, আর ওই আলোতে মনে হচ্ছে একটি শুই পড়ে থাকলেও সেটি মাটি থেকে কুড়িয়ে নেওয়া যাবে। তো মনুভাই বলেন যে অবয়বটির শরীরে রয়েছে একটি লাল শাড়ি। তখনও কিন্তু কুয়াশার মতো হালকা ঝিরি ঝিরি বৃষ্টি আর বাতাস বয়ে যাচ্ছিল, আর এই বাতাসে অবয়বটির শাড়িটাও উড়ছিল। এর মধ্যে কিন্তু ওই অবয়বটি মনুভাইয়ের ভিতর মনুভাইয়ের দিকে তাকায়ও। তো মনুভাই এটাকে দেখছেন, ওই অবয়বটাও দেখছে, আর এভাবেই কয়েকটা মিনিট চলে যায়। মনুভাইয়ের কিন্তু ভয় লাগতে শুরু করে। মনুভাই চিন্তা করলেন যে এই অশরীরীটা, এই জিনিসটা এখান থেকে তো যাচ্ছে না, এরা তো আবার আগুন দেখলে ভয় পায়। বলে রাখা ভালো, মনুভাইয়ের কিন্তু ব্যাপক বিড়ি খাওয়ার বদভ্যাস রয়েছে। বেশিরভাগ সময় মনুভাই কোমরের লুঙ্গির ভাজে বিড়ির প্যাকেট রেখে দিন। এখন অবশ্য এত বছরের ব্যবধানে অভ্যাস কিছুটা পরিবর্তন হয়েছে। তো বিড়িতে আগুন লাগিয়ে মনুভাই একটার পর একটা টানছেন আর মনে মনে ভাবছেন যে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি মাঠের মধ্যে দিয়ে দৌড় দেব। একথা ভাবতে ভাবতে মনুভাই দেখেন যে তার পেছনে একটা মোটরসাইকেল আসছে, আর এই মোটরসাইকেল আসার কারণে এই অশরীরীটা আস্তে আস্তে করে মিলিয়ে গেল, তার আলোটাও মিলিয়ে গেল, সেও অদৃশ্য হয়ে গেল। এরপর মনুভাই বাড়িতে চলে আসেন কোনো সমস্যা ছাড়াই। এরপর মনুভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই শিমুল গাছকে কেন্দ্র করে আরো ঘটনা কিন্তু রয়েছে, অনেক লোককাহিনীও প্রচলিত রয়েছে। এই যে সাপটা, এই গোমা সাপ, এই গোমা সাপটাই মূলত নাকি এই অশরীরীটা। সেই মূলত সাপের বেশে বিভিন্ন সময় চলাফেরা করে, কখনো কখনো মানুষ দেখে, কখনো কখনো তার চলাফেরার আলামত সে রেখে যায়। আর এই জিনিসটাকেই এক সুন্দরী রমণীর রূপে এই মনোমিয়া ভাই দেখেছিলেন, এটাই উনি জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, ভাবুন একবার রাতের বেলা আমরা কেউ হেঁটে চলছি, হঠাৎ করে কোনো এক শিমুল গাছের নিচে বা তার আশেপাশে অনেক আলোকিত হয়ে আছে, আর সেই আলো যদি কোনো এক অশরীরের গায়ের থেকে ছড়ায় আর সেই আলোয় চতুর্দিকে আলোকিত হয়ে থাকে, বিষয়টা কেমন মনে হতে পারে? ধন্যবাদ জানাচ্ছি লিটন ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 162তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু আমাদের এবারে থার্সডে নাইটের 162তম আয়োজনের একদম শেষ ঘটনায় চলে এসেছি। কেমন লাগছে ঘটনাগুলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনারা ঘটনা পাঠাতে পারবেন লিখে বা রেকর্ড করে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি afnandahorrorworldbd afnandahorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। এই ঘটনাটি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ওনার দেশের বাড়ি শরীয়তপুর জেলা সদর উপজেলার পালং থানা রুদ্রকর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবের হায়াল শহরে রয়েছেন। ওখানে উনি একটি ফুড ফ্যাক্টরিতে কর্মরত রয়েছেন। ওনার ফ্যাক্টরির নাম কারিম ফুড ফ্যাক্টরি। ওনাদের ফ্যাক্টরিটি হায়াল মেইন শহর থেকে বেশ দূরে, বলা চলে মরুভূমির মধ্যে। ফ্যাক্টরির সামনে দিয়ে একটি ছোট মেইন রাস্তা এবং পেছনে আর একটা মেইন রাস্তা। আশেপাশে আরো দুই তিনটা অন্য কিছুর ফ্যাক্টরি আছে, তবে ওনাদের ফ্যাক্টরিটি আকারে এবং আয়তনে অনেক বড় বললেই ভুল হবে না। এটার বাম পাশে একটা বড় খালি মাঠ এবং ডান পাশে আরো একটি বড় খালি মাঠ পড়ে আছে। দিনের বেলায় ফ্যাক্টরির লোকজন ছাড়া বাকি লোকজন বা অন্য লোকদের দেখা যায় না বললেই চলে, কেননা দিনের বেলা এমন গরম, এই মরু এলাকায় কে এই গরমের মধ্যে বাইরে বের হবে? খুব দরকার ছাড়া কেউ একটা বাইরে বের হয় না, এই জন্য লোকজন খুব একটা দেখা যায় না। আর রাতের বেলায় অনেক নীরব এবং ভূতুর একটা পরিবেশ বিরাজ করে। ফ্যাক্টরির সাথেই কিছু লোক থাকার ব্যবস্থা করে দিয়েছে কোম্পানির মালিক। আর আগে অনেক লোকই এখানে থাকতো, কিন্তু এই যে জীবন ভাই বর্তমানে উনি সহ পাঁচজন একটা রুমে টোটাল ১৩ জন সদস্য আর কি ওনারা থাকেন। তবে ওনাদের থাকার জন্য এমন এমন কিছু রুম রয়েছে যেখানে দুজন থাকা যায় আর কি, মানে দুজন থাকা পসিবল হয় আর কি। মাঝে মাঝে ওনারা কখনো একত্রে অনেকে থাকেন, এটা ওনাদের ইচ্ছার বিষয় আর কি। পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে। তো যে ঘটনাটি আমরা শেয়ার করব সেটা হচ্ছে এই কোম্পানির বাম পাশের মাঠ এবং সামনের মেইন রাস্তাটা নিয়ে। ঘটনাটি মূলত এই জীবন ভাইয়ের সাথেই ঘটেছে। উনি এই কোম্পানিতে কাজ করেন ২ মাসের মতো হবে। তো যেদিন ঘটনাটি ঘটে দিনটি ছিল এপ্রিল মাসের ১০ তারিখ। ওই দিন কোম্পানির মালিক সবাইকে নিয়ে একটা ফুটবল খেলার আয়োজন করে। তার কিছুদিন আগে এই জীবন ভাই মেশিনে কাজ করার সময় ভুলবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে ওনার বাম হাতে দুটো আঙ্গুলে কিছুটা সমস্যা হয়। তাই উনি সবার সাথে খেলতে যেতে পারেননি। বলে রাখা ভালো, সারাদিন সবাই কাজ করার কারণে দিনের বেলা তো খেলার কোনো সুযোগ নাই। কোম্পানির মালিক রাতের বেলা খেলার সিদ্ধান্ত নেন। রাত ৮টার দিকে কোম্পানির বাসে করে সবাই চলে যায় খেলতে একটা নির্দিষ্ট জায়গায়। শুধু এই জীবন ভাই এবং শ্রীলঙ্কার একটা ছেলে, সে যায় নাই, সে অসুস্থ ছিল, এই জন্য সেও যেতে পারেনি। জীবন ভাই শুয়েই ছিলেন সারাটা দিন, যেহেতু ওনার হাতে সমস্যা হয়েছিল। রাত ৯:৩০টার দিকে উনি একটু বাইরে বের হয়েছেন হাঁটার জন্য। ওই রাতটা ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন, চারিদিকে বিভিন্ন ধরনের মরু পোকার শব্দ হচ্ছিল, চাঁদের আলো ছিল না বললেই চলে। উনি ফ্যাক্টরি থেকে বাইরে বের হয়ে মেইন রাস্তায় উঠেছেন। হাতে ওনার মোবাইল ফোন, দুটো সিগারেটও ছিল, একটা গ্যাস লাইট ছিল কাছে। বাসায় কল দিয়ে উনি ওনার মা এবং বোনের সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে বড় খালি মাঠের মধ্যে উনি নেমে গেছেন। তখন অবশ্য কথা বলা শেষ, পরে ভাবছেন যে বড় মাঠটা পার হয়ে পেছনের মেইন রাস্তায় উঠে যাবেন উনি। এখান থেকে মূলত ঘটনাটা সূত্রপাত হয়। একটু সামনে যাওয়ার পর উনি দেখেন হালকা চাঁদের আলোয় একটা লোক হাতে কালো পলিথিনের ব্যাগের মধ্যে করে কি যেন নিয়ে যাচ্ছে। প্রথমে ভাবলেন হয়তো রাস্তার পাহারাদার। হালকা চাঁদের আলো এই জন্যই যে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তবে এই মেঘগুলোতে আসলে ওই মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব একটা হয় না, এই জন্যই শুরুর দিকে অন্ধকারাচ্ছন্ন ছিল। পরে হালকা চাঁদের আলো দেখা গিয়েছিল, মূলত সেই চাঁদের আলোতেই উনি ওই লোকটাকে দেখেছিলেন। প্রথমে ভেবেছিলেন হয়তোবা রাস্তার পাহারাদার হবে। সৌদি আরবে মরুভূমির কিছু কিছু জায়গায় বড় বড় ফ্যাক্টরির মাল বাইরে রাখা হয়, সেগুলো পাহারা দেওয়ার জন্য কিন্তু লোক রাখা হয়। বিভিন্ন দেশের লোকই সেখানে কাজ করে, বাংলাদেশ, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকান বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন এই পাহারার কাজগুলো করে থাকেন। তো এরকম লোকজন হর হামেশাই এপাশ থেকে ওপাশ আসা যাওয়া করে। তো উনি যেই লোকটাকে দেখেছেন সেই লোকটা এই জীবন ভাইয়ের সামনে হাঁটছে। জীবন ভাই সন্দেহ হয় যখন লোকটা সোজা মেইন রোডে না উঠে মাঠে একটা কোনার দিকে যাচ্ছে। সেখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নাই। পাহারাদার যদি হন তাহলে তো আলোর দিকেই যাবে, কারণ যেখানে গুরুত্বপূর্ণ মালামালগুলো রাখা আছে সেখানে অবশ্যই আলোর ব্যবস্থা করা আছে। তাহলে এই লোকটা পাহারাদার হলে ওইখানে কেন যাবে? জীবন ভাই কি করেছেন, ওই লোকটার পিছনে নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি হাঁটতে থাকেন যে লোকটা যায় কোথায়। কিন্তু একটু সামনে যাওয়ার পর জীবন ভাই দেখেন লোকটা নাই। তখন জীবন ভাইয়ের মনের মধ্যে ভয় কাজ করতে থাকে। উনি তাড়াতাড়ি করে ওনাদের ফ্যাক্টরির পেছনের গেট দিয়ে রুমের যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই গেটে গিয়ে দেখেন গেটটা তালা মারা। কারণ হচ্ছে যে ফ্যাক্টরির অধিকাংশ লোকই খেলতে গিয়েছে, ওনারা মাত্র ২ জন আছেন, এই জন্য ওই গেটের এখানে যিনি ছিলেন উনিও এখানে নাই, খেলাধুলা করতে চলে গেছেন। এখন তো ওনার মাথা কাজ করতেছে না, এখন কি করবেন? রুমে যেতে হলে সেই মাঠ দিয়েই যেতে হবে, ঘুরে যেতে হবে, অনেকটা পথ ঘুরে যেতে হবে আর কি। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন কি করবেন কি করবেন। সিদ্ধান্ত নেন যে উপায় তো নাই, আল্লাহর নাম নিয়ে ওই মাঠ দিয়েই যে পথ দিয়ে আসেন সে পথেই যেতে হবে আর কি। তো ভয়ে ভয়ে আবার ওই মাঠের দিকে নেমে যান। তখন কিন্তু বেশ ভয় কাজ করছিল। তো মাঠের মাঝখানে উনি যখন গিয়েছেন তখন একটা রহস্যময় কান্নার শব্দ ওনার কানে ভেসে আসে। ২-৩ মাসের বাচ্চা কান্নাকাটি করলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ। তো জীবন ভাইতে দাঁড়িয়ে পড়েছেন, যে এইখানে কান্নার আওয়াজ কেন আসছে, এখানে কোনো বাচ্চা থাকার কথা নয়। উনি ভালোভাবে চেষ্টা করছেন যে কান্নার আওয়াজটা কোন পাশ থেকে আসছে সেই পাশটা উনি শনাক্ত করতে, একটা পর্যায়ে শনাক্ত করেন, এরপর ওই দিকটাতে উনি হাঁটতে থাকেন। পরে খেয়াল করলেন কান্নাটা মাঠের একটা পাশে জায়গা রয়েছে যেখানে বিভিন্ন ফ্যাক্টরিগুলো ময়লা আবর্জনা ফেলে, ওখানে ময়লা আবর্জনা ফেলার জন্য তিনটা বড় বড় বক্স রাখা আছে, ওইখান থেকে শব্দটা আসছে। তো উনি অনেক ভয় পাচ্ছিলেন যে কি করবেন, যাবেন কি যাবেন না, এই চিন্তা করছেন। পরে ভয়ে ভয়ে দেখতে চান, তবে দেখতে গিয়ে যে দৃশ্যটা উনি দেখতে পান সেটা ওনার সারা জীবনের জন্য ভয়ঙ্কর এক রোমহর্ষক স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। উনি দেখেন ওই যে লোকটাকে উনি দেখেছিলেন, মনে হচ্ছে ওই লোকটাই, উনি তো চেহারাটা খুব যে ভালো করে দেখতে পেয়েছেন বিষয়টাতে এরকম না, পেছন থেকে দেখেছিলেন মেইনলি, তবে তার পোশাক আশাক যা ছিল ওই পোশাক আশাকই, অন্ধকার যতটুকু পোশাক আশাক বুঝতে পেরেছেন ওই পোশাক আশাকেরই ওই লোকটা, একই উচ্চতা, এটা দেখে বুঝে যান যে এই লোকটাই হবে। এই লোকটা কোলের মধ্যে দুই তিন মাসের একটা বাচ্চা নিয়ে বাচ্চার পায়ে কামড় দিচ্ছে এবং প্রতি কামড়ে মাংস তুলে নিয়ে খাচ্ছে, আর ওই বাচ্চার শব্দটাই মূলত শোনা যাচ্ছে। ওই বাচ্চা প্রচন্ড জোরে চিৎকার করছে, দূর থেকে তো চাপা কান্নার আওয়াজ শোনা গেছে, যত কাছাকাছি এসেছে কান্নার আওয়াজটা তীব্র হয়েছে। এখন এই দৃশ্য দেখে জীবন ভাইয়ের তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে, কি করবেন, চিৎকার করবেন নাকি দৌড় দেবেন এটা বুঝতে পারছিলেন না। কিছু সময়ের জন্য উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছেন, এরপরে উনি একটু হুঁশ ফিরে আসে, হয়তোবা 10-15 সেকেন্ড উনি আসলে বুঝতে পারছিলেন না যে কি করব না করব। এরপর উনি সিদ্ধান্ত নেন যে দৌড় দিবেন, যখন দৌড় দিতে যাবেন ওই সময়ে ওই লোকটা জীবন ভাইয়ের দিকে তাকিয়েছে, আর যখন তাকিয়েছে তখন ওই লোকটার চেহারাটা বেশ ভালোভাবেই উনি বুঝতে পারেন, অন্ধকার হলেও তার চেহারাটা মনে হচ্ছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে, তার চোখের মধ্যে কোনো মনি নাই, মুখ ভর্তি রক্ত, ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকায় এবং তাকে বিশ্রী একটা হাসি দেয় যেটা দেখে উনি ভয়ে ঘুরে দিয়েছেন একদম। ওই মাঠের মধ্যে উঁচু নিচু জায়গা, মাঠ বলতে আমাদের দেশে এরকম সমান প্লেইন মাঠ তো ওখানে হয় না, উঁচু নিচু জায়গা থাকে, উঁচু নিচু জায়গা থাকার কারণে মাঝে মাঝে জীবন ভাই পড়ে যাচ্ছিলেন, একটু একটু করে উনি পেছন দিকেও তাকাচ্ছিলেন। ওই দৌড় দেওয়া অবস্থাতেই উনি দেখছেন যে ওই যে যেই জিনিসটা, ওই ভয়ঙ্কর জিনিসটা, ওই জিনিসটা ওনার পিছু পিছু আসছে, উনি দৌড়াচ্ছেন ওই জিনিসটাও দৌড়াচ্ছে। কোন রকম ভাবে জীবন ভাই মেইন রাস্তায় উঠেছেন, এরই মধ্যে আর একটা জিনিস উনি দেখেছেন, ওনাদের ফ্যাক্টরির সামনে কয়েকটা গাছ রয়েছে। সাধারণত সৌদি আরবে মরুভূমির ভিতরে কিছু কিছু গাছ হয় যেগুলো খেজুর গাছ না, অন্য গাছ, এই গাছটার নাম উনি অবশ্য জানেন না। তো রাস্তার এক পাশে এক সারিতে বেশ কিছু গাছ ছিল, ওই গাছের একটা ডালে একজন মহিলা বসে আছে, মহিলাটা সাদা কাপড় পরা, চুলগুলো লম্বা লম্বা, চুলগুলো এত বড় মনে হচ্ছে যে গাছের ডাল বেয়ে একদম রাস্তা পর্যন্ত নেমে গেছে। এই জিনিসটা দেখে আর জীবন ভাই সেন্স ধরে রাখতে পারেন নাই, মেইন রাস্তা থেকে ফ্যাক্টরির মেইন গেটের মধ্যেই কোন একটা জায়গায় উনি অজ্ঞান হয়ে যান। সকালবেলা ওনার জ্ঞান ফেরে, উনি দেখেন যে ওনার রুমে উনি আছেন, পরে উনি জানতে পারেন যে সবাই খেলা শেষে ফ্যাক্টরিতে ফিরে আসার সময় দেখেন যে এই ফ্যাক্টরির কাছাকাছি একটা জায়গায় উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে সবাই ওনাকে ওনার রুমে নিয়ে আসেন, তারপরে হায়েল শহরে এই জীবন ভাইয়ের একটা মামার কাছে ফোন দেওয়া হয়, তিনি এসে জীবন ভাইকে সেই মামার কাছে নিয়ে যান আর কি। তার ওইখানে বেশ কয়েকদিন থাকেন সুস্থ হওয়ার পর, তাদের বাসার পাশে একটা মসজিদ রয়েছে, ওইখানকার মুয়াজ্জিন সাহেবের কাছে যান। পরে তাকে সব ঘটনা খুলে বলার পর উনি বলেন যে ইমাম সাহেবের সাথে কথা বলেন, উনি এই বিষয়ে বিস্তর জ্ঞান রাখেন আল্লাহর রহমতে। এরপর জীবন ভাই এবং ওনার মামা রাতে এশার সালাতের পর ইমাম সাহেবের সাথে দেখা করেন, তাকে যখন এই বিষয়টা খুলে বলেন, ইমাম সাহেব ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক, উনি আরবি ছাড়া অন্য কোনো ভাষা বোঝেন না, জীবন ভাইয়ের মামা আরবি ভাষায় কথা বলতে পারতেন, আরবিতে সবকিছু বুঝিয়ে দিলেন। ইমাম সাহেব একটু ভেবে বললেন যে আপনারা কালকে আসরের নামাজের পরে দেখা করেন, আমি দেখি জিনদের মাধ্যমে কোনো তথ্য জানতে পারি কি না। তো পরদিন আসরের নামাজের পর ইমাম সাহেব জীবন ভাই এবং তার মামার সাথে কথা বলেন। ইমাম সাহেব ভয়ঙ্কর একটা তথ্য দেন, সেটা হচ্ছে যে জীবন ভাই প্রথমে যেই অবয়বটাকে দেখেছেন এটা একটা মাংস খেকো পিসাচ। এই মাংস খেকো পিসাচ এটা কিন্তু যেন তেন মাংস খেকো পিসাচ নাই, এই পিসাচ মানুষের মাংস খায় না, সে খায় জিনেদের মাংস। জিনেদের মধ্যেও এমন একটা সম্প্রদায় রয়েছে যারা জিনেদের মাংস খেয়ে থাকে। আর এই পিসাচটা জিনদের মধ্যে যে ছোট ছোট বাচ্চা থাকে না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, নবজাতক বাচ্চা, যেমনটা মানুষের ক্ষেত্রে প্রিয় লিসেনার্স আমরা দেখি যে টাহুরা জিন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় নবজাতক শিশুদেরকে, এটা হচ্ছে ওই রকম। তো এরা জিনেদের বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলে। মূলত এরকম একটা পিসাচকেই দেখেছিলেন জীবন ভাই প্রথমবার যখন দূর থেকে দেখেছেন, তখন ওই জিনিসটা সরে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর দেখা গেল জীবন ভাই পিছু নিয়েছেন, এরপর জিনিসটা অদৃশ্য হয়ে যায়। মূলত তার কাছে যে ব্যাগটি ছিল মনে হচ্ছিল সে এটা ওই ময়লা ফেলার কোন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, মূলত এটার মধ্যেই একটা জিনের নবজাতক শিশু ছিল, এই নবজাতক শিশুকে সে নিয়ে যাচ্ছিল, কোন জায়গা থেকে ধরে নিয়ে এসেছে বা চুরি করে নিয়ে এসেছে। তো এরপর যখন বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, তখন মূলত ওই বাচ্চার শরীরে দাঁত দিয়ে কামড় দিচ্ছিল এবং মাংস খুবলে খাচ্ছিল, এই জন্যই সে বাচ্চাটা চিৎকার করছিল। ওই সময় না বুঝে জীবন ভাই ওখানে চলে গিয়েছিলেন, আর এটাই তার জন্য একটা ভয়ের কারণ হয়ে গিয়েছে। ওই পিসাচটা খাওয়ার মধ্যে ছিল, তো এই কারণে সে অল্প একটু ধাওয়া করেই সে আবার তার খাওয়ার কাছে চলে গেছে। যদি একদম খাওয়ার শুরুতে, মানে সে কেবল খাওয়া শুরু করবে এমন অবস্থায় যদি জীবন ভাই ওখানে চলে আসতো, তাহলে কিন্তু আরো বিপদ হয়ে যেত। তাহলে ওই বাচ্চাকে রেখে আগে জীবন ভাইকে খাওয়া শুরু করতো, তারপরে বাচ্চাকে খেত। জিনেরা নাকি খাওয়ার শুরুতে যদি কেউ বিরক্ত করে বা শেষে বিরক্ত করে তাহলে খুব ক্ষিপ্ত হয়, মাঝামাঝি বিরক্ত করলে ধাওয়া দিয়ে বা ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়, যেটা এই জীবন ভাইয়ের বেলায় হয়েছিল। আর ওখান থেকে ফেরত আসার সময় যেই জিনিসটাকে গাছে দেখেছিলেন, এই জিনিসটা মূলত ওই গাছেই থাকে। সে মূলত ভয় দেখানোর জন্য বা ক্ষতি করার জন্য বসে নাই, সে কোনো একটা কারণে দেখে ফেলেছে, আর যেহেতু দেখে ফেলেছে এই জন্যই মূলত জীবন ভাই ভয় পেয়ে গিয়েছে। ওই অবয়বটা ওই গাছের ডালে মাঝে মাঝেই বসে থাকে, কিন্তু তার রূপে জীবন ভাই কোনো কারণে দেখে ফেলেছে আর কি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, জিনেদের মধ্যেও এমন এক ভয়ঙ্কর সম্প্রদায় রয়েছে যারা জিনেদের নবজাতক শিশুকে খেয়ে ফেলে, এমন তথ্য আমরা আগে কি কখনো শুনেছি? আমার জন্য হয়তোবা এই তথ্যটা নতুন ছিল, আপনারা হয়তোবা কেউ কেউ শুনে থাকলেও থাকতে পারেন। আমরা ইতিপূর্বে যতগুলো ঘটনা প্রচার করেছি সেখানে দেখা যায় যে কিছু জিন মানুষের বাচ্চাদেরকে খেয়ে ফেলে, কিন্তু এবারই পেলাম যে জিনেরা জিনেদের নবজাতক শিশুকে খেয়ে ফেলে। তো যাই হোক, ইমাম সাহেব এই ধরনের তথ্যগুলো যখন দেন, এরপরে ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়ে দেন, আর উনি বলেন যে এই তদবিরটা 17 দিন ব্যবহার করতে, এই পানিগুলো অন্য পানির সাথে মিশিয়ে খেতে এবং গোসল করতে। তা আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই জীবন ভাইয়ের সাথে, জীবন ভাই এখনো সেই কোম্পানিতেই কাজ করছেন। তবে যেই জায়গাটাতে ওই সময় থাকতেন এখন আর ওইখানে থাকেন না, আর একটা ভালো জায়গায় রুম দেওয়া হয়েছে আর কি, তাকে সেখানে থাকেন। আর ওই যে মাঠ আর যে বক্সটা, যে বক্সের ওইখানটাতে এই জিনিসটা দেখেছিলেন, এইটার ছবি জীবন ভাই আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। তো জীবন ভাইকে অনুরোধ করব যে এই ছবিগুলো আমাদেরকে ইমেইল করে পাঠানোর জন্য। আশা করছি উনি দ্রুতই এগুলো পাঠাবেন এবং এরপর আমরা সেগুলো আমাদের পেজ এবং গ্রুপে আপনাদের জন্য পোস্ট করব। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির হোসেন জীবন ভাইকে, অনেক ব্যস্ততার মধ্যেও ঘটনা পাঠিয়েছেন। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ঘটনা পাঠিয়েছেন, আরও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আজকের পুরো এপিসোডটি শুনলেন। যারা পুরো এপিসোডটা শুনলেন তাদের মধ্যে যারা আমাদের লাইক বাটন প্রেস করেননি, অনুরোধ করব দ্রুত লাইক বাটন প্রেস করে ফেলবেন। আর আপনারা যারা শুনলেন তাদের কাছে কিন্তু একটা দাবিও থাকে, কমপক্ষে একবার হলেও আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন, আর এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবেন। তাহলে আরো অনেক লোক আমাদের সাথে যুক্ত হতে পারবে, সত্যিকারের ভয়ের ঘটনার অনুভূতি পেতে পারবে। আপনাদের কাছ থেকে পাওয়া ঘটনাগুলো নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সত্য ভয়ের ঘটনার যে অনুভূতি সেটা আমরা পেতে চাই। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আমরা অনেক কিছুই করতে পারি না, আমাদের যতটুকু সীমাবদ্ধতা রয়েছে সেটা দিয়েই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আল্লাহর সহমত আপনাদের ভালোবাসা আফন্দ হর ওয়ার্ল্ড আরো অনেকটা সময় আপনাদের সাথে থাকতে পারবে বলে আশা করি। পৃথিবীর সবকিছুই নশ্বর, একটা সময় সবকিছু শেষ হয়ে যাবে, আমরা কেউই থাকব না, কিছু থাকবে না। তারপরেও আমরা সেটা জেনেই সামনের দিকে আগাই। মানুষ সব কিছু করে, বড় বড় বিল্ডিং করছে, অনেক টাকা পয়সা উপার্জনের স্বপ্ন দেখছে। আমরা কিন্তু জানি যে আমরা মারা যাব, কিন্তু এটা জানি না যে কখন মারা যাব। আমরা যদি জানতাম যে ঠিক কোন মুহূর্তে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, তাহলে কিন্তু আমরা কেউই অনেক কিছুর পিছনে দৌড়াতাম না। মৃত্যু যে নিশ্চিত এটা আমরা জানি, কখন হবে এটা জানি না বলেই আমরা অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, আর এই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতেই একটা সময় আমাদের জীবনের একদম ক্রান্তি লগ্নে চলে আসি। মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যু কোনো বয়স মানে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আল্লাহ তাআলার ডাক চলে আসতে পারে। তাই আমি সবসময় বলি যে আমরা কখনোই বলি না আপনাদের হর ওয়ার্ল্ড আজীবন চলুক, এটা কখনোই চলে না। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটা সময় টিভি সিরিয়াল আলিফ লালা, এটা কি দীর্ঘ সময় চললেও একটা সময় কি শেষ হয়নি? যখন জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, মানুষ আর সেটা দেখতে পছন্দ করে না, একটা সময় সেটা হারিয়ে গিয়েছে, একটা সময় ভারত থেকেও সেটার শুটিং ক্লোজ করে দেওয়া হয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে চলা কোনো টিভি সিরিয়ালও একটা সময় শেষ হয়ে যায় যখন মানুষের আগ্রহ কমে যায়। এইভাবেই কিন্তু কোনো একটা জিনিসের সমাপ্তি ঘটে, কিন্তু আমরা এটা বিশ্বাসই করতে চাই না যে আমাদের একটা সময় সমাপ্তি ঘটবে। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে, তাহলেই আমরা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতে পারি। যে সময় আমাদের খুব সীমিত, এই সীমিত সময়ের মধ্যেই যতটুকু ভালো কাজ আমরা করে যেতে পারি, যতটুকু ভালো কাজ আমরা উপহার দিয়ে যেতে পারি। আজকের এপিসোড এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।